This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতা, রবিবারের রাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আর জি কিপ্রিয়া চলে এসছে আপনার জন্য, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম, আর জে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। এবং আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2। সময় এখন রাত 11:20, রবিবারের রাত। তার মানে ধীরে ধীরে পর্দা উঠছে যাহা বলিব সত্য বলিবর, এবং যাহা বলিব সত্য বলিবর মঞ্চে আজকে একজন নয়, দুইজন একাধারে স্বীকার করবেন তাদের জীবনের অপ্রিয় সত্যগুলো। কি তাদের পরিচয় প্রথমে আমরা জেনে নেব আর জে সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব।
যাহা বলিব সত্য বলিবতে আজ সত্যের আসনে উপস্থিত হয়েছেন দুই বন্ধু, সোহান ও রোহান। বড় পরিবারের সবচেয়ে ছোট ছেলে হিসেবে অতিরিক্ত আদরে বড় হয়েছে সোহান। যখন যা চেয়েছেন তাই পেয়েছেন। মাদ্রাসায় পড়বার সময় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিয়ে দারুণ কিছু কাচের থালা পুরস্কার পেয়েছিলেন। সেই স্মৃতি মনে পড়লে সোহানের এখনও মন ভরে ওঠে। বর্তমানে হয়তো রাজনীতি নিয়ে অনেকের মধ্যেই নেতিবাচক ধারণা রয়েছে, কিন্তু সোহানের বিশ্বাস, সততা থাকলে রাজনীতির মাধ্যমে দেশের জন্য অনেক কিছু করা সম্ভব। তাই রাজনীতিবিদ হওয়ার স্বপ্ন দেখতেন সোহান। অপরদিকে কৃষক বাবার ছেলে রোহানের স্বপ্ন, ভালো একটা চাকুরি করে সুন্দরভাবে জীবন কাটিয়ে দেয়া। ছোটবেলায় একবার পানিতে তলিয়ে গিয়ে মৃত্যুর খুব কাছ থেকে বেঁচে গেছেন রোহান। সে কথা মনে হলে আজও ভয়ে শিউরে ওঠেন। সেই থেকে অসুস্থ ও আহত মানুষদের সাহায্য করার চেষ্টা করেন রোহান। এই দুজনের জীবনের বাকি ইতিহাস শুনতে ফিরে যাচ্ছি কিব্রিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে সোহান এবং রোহান সম্পর্কে পরিচয় করিয়ে দেবার জন্য। সুমন আসলে যে পরিচয়টি করিয়ে দেয় সে পরিচয়টি খুব স্বল্প পরিসরে। সোহান এবং রোহান সহ আমাদের এখানে যারা আসেন তাদের সম্পর্কে, তাদের যে মানবিক ভালো সত্তাগুলো রয়েছে সেই সত্তাগুলো নিয়ে, তাদের দৈনন্দিন বিভিন্ন কার্যক্রমের কথা আমরা সুমনের কাছ থেকে জেনে থাকি। কিন্তু এই মানুষগুলো আসেন জীবনের অপ্রিয় সত্যগুলো, অপরাধ বোধগুলো, ভুলগুলো লাখো মানুষের সামনে তুলে ধরার জন্য। আজকে সোহান এবং রোহান কোন ভুল এবং অপরাধগুলো লাখো মানুষের সামনে তুলে ধরেন তাদের কাছে যাবার আগে আপনাকে বলতে চাই, যাহা বলিব সত্য বলিবতে এসে আপনি আপনার জীবনের অপ্রিয় সত্য এবং ভুলগুলো অকপটে স্বীকার করতে পারেন। যদি আপনার বিবেক আপনাকে বলে থাকে যে আপনি ভুল করছেন কিংবা ভুল করেছেন এবং সেই ভুলের পরিণতি শেষ পর্যন্ত সঠিক হয়নি, পাশাপাশি আপনি চান আপনার মতো করে ভুল এই সমাজের আর কেউ না করুক। প্রিয় শ্রোতা, এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, মানে শুধুমাত্র যারা আসতে চান জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে তাদের জন্য আমি নিয়মটি বলছি। প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আর অনুষ্ঠানের শুরুতেই বলে রাখছি, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। প্রথমেই আমি তার সঙ্গে একটু ফোনে কথা বলে নিতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন?
জি, আমি আপনাকে শুনতেছি।
জি, তো আশা করছি যে পুরো অনুষ্ঠানটুকু আপনি শুনে শেষ পর্যন্ত আপনার মূল্যবান মতামত প্রদান করবেন।
জি ইনশাআল্লাহ, আমি আপনাদের সঙ্গে আছি।
অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আশা করছি পুরো অনুষ্ঠান আপনি আমাদের সঙ্গে শুনবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। যারা নিয়মিত শুনে থাকেন তারা তো নিশ্চয়ই জানেন SMS পোল, আর SMS পোল দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি অংশগ্রহণ করে আপনার মতামত জানিয়ে দেবেন। প্রথমেই সোহানের কাছ থেকে জানতে চাই, সোহান, এরকম একটি অনুষ্ঠানে আসা অনেকের জন্য ভীতিকর, অনেকের জন্য অস্বস্তিকর এবং একই সাথে অনেকের জন্য অনেক বড় চ্যালেঞ্জের, এটা জানার পরেও আপনি যাহা বলিব সত্য বলিবতে কেন আসলেন?
আসছি, অনেক জীবনে ভুল করছি, অন্যায় করছি, আসলে এটা প্রকাশ করার জন্য না, বাট এটা যাদের কাছে, যাদের সাথে অন্যায় করছি তাদের কাছে ক্ষমা চাওয়ার জন্য আর কি।
ক্ষমা চাওয়ার জন্য? আপনি সেই অন্যায়গুলোর সাথে এখনো সম্পৃক্ত আছেন?
এখনো বলতে গতকালকে থেকে, মানে করেন যে সম্পূর্ণ সব
গতকালকে থেকে আপনি শেষ করেছেন?
শেষ করি।
গতকালকে থেকে শেষ করাটা কি প্রথম, এই প্রথম, নাকি এর আগেও আপনি ভাবে শেষ করেছেন?
এর আগেও অনেকবার শেষ করছি কিন্তু হয় না। তারপরে এই গতকালকে একবারে ফুললি প্রিপারেশন নিছি যে আর এগুলার ভিতরে জড়াবো না।
কেন প্রিপারেশন নিলেন?
প্রিপারেশন নিছি এই কারণে যে আসলে আস্তে আস্তে দেখতেছি যে যত ছেড়ে দিতে চাই ততই মনে করেন যে একটা না একটা ইয়ের ভিতরে পড়ে, সেজন্য আর কি গতকালকে ওরে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে ও বলতেছে আচ্ছা সমস্ত সবকিছু ডিল করে যে যা বলিব সত্য বলিবতে আমরা যা ভুলগুলা স্বীকার করা দরকার এই জন্য আর কি।
এবং তারপর আপনারা পণ করেছেন যে আপনারা ছেড়ে দেবেন। প্রিয় শ্রোতা, আমরা নিশ্চিত নই যে ওরা ছেড়ে দেবে কিনা, কিন্তু আমরা নিশ্চিত যে ওরা যে ধরনের কাজ করে সেটা আজকে জানলে সমাজের লাখো মানুষ উপকৃত হবেন, এই অর্থে যে ওরা কিভাবে এই অপরাধগুলো সংগঠিত করে। ওরা বারবারই ছেড়ে দিতে চেয়েছে কিন্তু ওরা ছাড়তে পারে না, কেন পারে না সেই বিষয়গুলো আজকে আমরা উদ্ঘাটন করার চেষ্টা করব। আর এখানে সোহান ও বলতে যাকে বুঝিয়েছে সে হচ্ছে সোহানের বন্ধু রোহান। রোহানের কাছে আমি যাব, তবে তার আগে আমি যেটা জানতে চাই সোহান এবং রোহান দুজনের কাছে, প্রথমে সোহানের কাছ থেকে জানি আপনার বয়স কত এই মুহূর্তে?
এখন বয়স 26।
26 বছর। আচ্ছা রোহান, আপনার বয়স?
29 বছর।
29 বছর। একই প্রশ্ন আপনার কাছেও, কেন আসলেন?
আমি অনেকদিন ধরে খারাপ কাজ করতেছি 2005 সাল থেকে। তো আমার মনের ভিতরে কখনো না দেয়নি, তো হঠাৎ করে একদিন আমি শুয়ে আছি, হঠাৎ করে হেডফোনটা লাগায় যা বলিব সত্য বলিব শুনতেছিলাম। তো তখন আপনার কণ্ঠ শুনে, বাট তখনই আমার মনে হয় যে হাই রে আমি কি করতেছি, অনেক মানুষের জীবন তো আমি নষ্ট করে দিলাম। এমন তো হতে পারে আমার যখন আগামী প্রজন্মের আমার ছেলে মেয়েকেও তো এভাবে অন্য কেউ নষ্ট করে দিতে পারে। এই জন্য আমি এই কথা চিন্তা করে বললাম, মনে মনে ভাবতেছি যে আমার ভালো হয়ে যাওয়া উচিত, এখন আমার সময় আছে।
আমাদের এই অনুষ্ঠানটি তিনটা পর্বে বিভক্ত। একটা হচ্ছে অপরাধ এবং ভুলের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, তারপরের পর্বটি হচ্ছে ভুল এবং অপরাধটা কি ছিল, তারপরের পর্বটা হচ্ছে এটার পরিণতি কি হয়েছিল। আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। সোহান,
ভোলাতি জন্ম আমার নানুর বাড়ি। তো আমার আম্মা হইল পাঁচক্ত নামাজ কালাম পড়ে, গ্রামে তালিম অনেকে জানেন, অনেকে তালিম বলে যে
আমরা জানি এটা তালিম দেন উনি।
তো আম্মার সাথে আমি গ্রামে থাকি, তো আমি ওখানে থেকে পড়ালেখা করি, তারপরে আমাদের গাজীপুর বাড়ি আছে ওখানে থেকে পড়াশোনা করি। তো এক টাইম দেখা গেছে আমি আম্মার সাথে বেশি থাকতাম, কারণ আম্মা গ্রামে থাকতো আর সবাই শহরে থাকতো।
আপনার পরিবারের অন্যান্য সদস্যরা কি শহরে থাকতো?
হ্যাঁ।
আচ্ছা, আমাকে একটু বুঝিয়ে বলবেন যে আপনার কয় ভাই বোন ছিলেন?
আমরা চার ভাই তিন বোন।
চার ভাই তিন বোন। আপনার পজিশন কত?
আমি সবার ছোট।
সবার ছোট। আপনার বাবা?
আমার বাবা মারা গেছে।
মারা গিয়েছে। শহরে কে থাকতো?
শহরে থাকতো ভাই, থাকতো বোনরা, থাকতো।
আচ্ছা, আর আপনারা গ্রামে থাকতেন?
হ্যাঁ, গ্রামে। প্রেম করতাম একটা মেয়ের সাথে, আপার বান্ধবী, একসাথে পড়াশোনা করতাম, ওর নাম হলো আঙ্কুর।
আঙ্কুর?
হ্যাঁ।
আঙ্কুরের সাথে আপনার যে সম্পর্ক সেটা কত বছর বয়সে শুরু হয়? আপনি কোন ক্লাসে পড়তেন
তখন? আমি সিক্সে।
ক্লাস সিক্সে পড়তেন। ও কোন ক্লাসে পড়তো?
ও আমার সাথেই পড়তো,
একই সাথে পড়তো।
ওরা দুই বোন, ওদের দুই বোনের সাথে এরকম ইয়ে করি, কিন্তু ওই মুহূর্তের যে রিয়েলি যে ভালোবাসার যে অনুভূতিটা ওরা বুঝাইতে চেষ্টা করি কিন্তু ওরা বোঝে না, ওই রকম ওইভাবে গুরুত্ব দেয় না। তারপরে অনেক কান্নাকাটি করি, অনেক ইয়ে করি, তো পড়ালেখা করব না। আমার বড় ভাইয়ের তখন একটা মেয়ে একটা ছেলে, ভাবির ভাই আসলে যে একটা আপ্যায়ন করতো, বাট আমি বাসায় থাকলে ওই রকম একটা আপ্যায়ন হইতো না, কিছুদিন থাকলে আবার গ্রামে চলে যেতাম। পরে আম্মা আমারে এক ভোলা আমার কাজিন ওর দোকানে দিয়ে দিল যে না ও পড়াশোনা করে না, তোমার দোকানে রাখো। তো আমি ওখানে চাকরি করি, ওখান থেকে আমার অপরাধ গুলো শুরু হয়। সাইকেল দেয় আমার একটা, ভাইয়া দোকান খুলবা সবকিছু তোমার দায়িত্বে। এক মাস হয়ে গেছে, দুই মাস হয়ে গেছে, রিপা লিলি ওদের ওই আমার দূর সম্পর্কের মামতো বোন হাতে নামগুলা লিখি, গাছ আছে ওই গাছ
সবার নাম আপনি লিখতেন হাতে?
মনে করেন যে ওগুলা এক মাস দুই মাসের পরে আর থাকে না ওই লেখাগুলা।
আচ্ছা,
ওই লেখাগুলা লিখতাম ওদের সামনে, ওদেরকে বুঝাইতাম যে আসলে রিলি লাভ করি।
শাসন করার কোন মানুষ ছিল না?
এই বিষয় না, আম্মা মনে করেন যে একটু গ্রামে তো আমি একাই, দেখা গেছে যে আম্মা তো ওই যে মহিলাদেরকে নিয়ে ব্যস্ত, পরে এইগুলা আম্মা আর অত্যাচার সহ্য করতে না পেরে পরে আমার কাজিনদের কাছে রেখে আসে যে ওরে একটু দেখো মানুষ করতে পারো কি। পরে ও আমার এক সময় মানে অফারটায় রাজি হয়, এক মাস পরে ও আমার জানায় যে আসলে আমার তো একটা রং মিস্ত্রি আছে, ওনার সাথে আমার ফ্যামিলি বিয়ে দিবে।
এই মেয়েটাকে আঙ্কুর, আঙ্কুরের জন্যই
আঙ্কুরের।
আপনি কি এগুলো কখন আপনার মার সাথে বা আপনার বোনের সাথে এগুলো শেয়ার করতেন?
না।
কেন শেয়ার করতেন না?
কারণ ওই যে বললাম
কনজারভেটিভ, সুতরাং কোন ধরনের কোন নেগেটিভ বেশি শাসন করতে পারে, কিন্তু ফিলিংস গুলো তো মনের মধ্যে আসতো, সব সময় আসতো।
আর তখন ওই খারাপ কোন ইয়ে আসতো, ছোট বোন ওর বান্ধবী সবাই একটু সেজেগুজে আসতো, মানে ভিতরে জানি কিরকম ইয়ে লাগতো।
দিস ইজ দ্য পয়েন্ট প্রিয় শ্রোতা, ভিতরে যেন কেমন কিছু লাগতো। এটা হচ্ছে একটা কিশোর বয়সে মনের মধ্যে একেবারে নর্মালি একটা সেন্স যেটা জাগ্রত হয়, এবং ওই সময়ে এটা খুবই খুবই পাওয়ারফুল একটা ফিলিংস। এবং এই পাওয়ারফুল ফিলিংসটা যদি প্রপারলি গাইডেড না হয় তাহলে কি হতে পারে, শেষ পর্যন্ত আমরা ধীরে ধীরে আজকের এই যাহা বলিব সত্য বলিবতে রিভিল করার চেষ্টা করব।
মানে ও যখন ব্যাকআপ করে দেয় তারপরে ওদের সাথে রিলেশন করি, তানিমনি ওরা দুই বোন
দুজনের সাথে একসাথে,
দুজনের সাথে মানে গ্যাপ গ্যাপ আর কি। ওরে প্রথম বলি ও রাজি হয়, কিছুদিন থাকে পরে ওই একটা তর্ক বিতর্ক নিয়ে পরে ও রাজি হয় না, পরে ওর বন্ডে বলি ও রাজি হয়, এইভাবে আর কি কিছুদিন যায়। পরে ওর বান্ধবী ছিল মালা, তার সাথে এইভাবে প্রেম করি, মানে কিছুদিন যায় দুই মাস তিন মাস, তারপরে আর এগুলা হয় না। পরীক্ষার আগে আগে এই নষ্ট হয় সেই নানান কাহিনী। তখন আমার কাজিন উনি থাকে হইল যে গাবতলি মাজার রোডে, ওনার নাম হলো ইব্রাহিম রাজা বেলু, ও আমার খালাতো ভাই, উনি ভোলাতে যায়। পরে ওনারে আমি বললাম যে ভাই আমি আসলে বড় হইতে চাই, আমি আসলে টাকা পয়সা ইনকামই করতে চাই, তো উনি কার্ডে নাম্বারটা লিখে দিয়ে আসছে আমার, বলছে যে তুমি আমার সাথে যোগাযোগ করো। তো ফোন দিচ্ছে, উনি আমার বলতেছে আমি তো এই যে নোয়াখালী ফেনী, তুমি কি দেখা করবো আসবা? আমি কই ভাই আমার কাছে তো টাকা নেই। কই দেখো আমি এখানে দুই তিন দিন আছি, তুমি যদি পারো তাহলে ভাড়াটা ম্যানেজ করে আসো, বাকিটা আমি দেখতেছি। পরে কি করবো, আইসা সদরঘাট বললাম এক মেকানিস্টে যে আমার সাইকেলটা বিক্রি করবো, কত টাকা? তা আমি বললাম যে আমার 1,000 টাকা দেন। বুঝতেছো দোকানের পরিবেশ, এত টাকা নাই, টানটুন দিয়ে দিতেছি তুমি বসো। ফোন দিলাম ভাইরে যে ভাইয়া আমার তো সাইকেলটা এই জায়গায় তালা মারিয়া রাখছিলাম, কিন্তু আমি তো রাইখা ভিতরে গেছি লঞ্চের, এখন তাইসা দিয়ে সাইকেলটা নাই। পরে ও সাথে সাথে আইসা তো ওই দিক দিয়া ওর ভালো নেটওয়ার্ক আছে, ওর ওখানে যেখানে সাইকেলটা বিক্রি করছি ওই দোকানের সামনেই কিন্তু ওর ফ্রেন্ডের দোকান। পরে যখন ওই যে হাউ মাউ কাউমে লেগে গেছে গা, আর পরে উনি তো কইতেছে যে তুমি যে এটা বিক্রি করছো যদি এখন এই কয় টাকা না নাও তাহলে কিন্তু বলে দিব। আমি আর বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করি না, ভাইয়ার আমি রিস্কা দিয়ে চলে আসি, চল আচ্ছা যা গেছে গা তো গেছে গান কি করার। ওই দিন রাত্র হয়ে গেছে আর যাওয়া হয় না। তারপরে ওর সাথে ভাইয়ার সাথে দেখা করলাম, ভাইয়া ঠিক আছে সমস্যা নেই। পরে উনি ওখানে রাখলো কাপড় চোপড় যা যা লাগে কিনা দিল, উনার বাসা তো বললামই গাবতলি মাজার রোডে, পরে ধানমন্ডিতে যে 32 নম্বর, এখানে উনার একটা রুম আছে, এখানে আরো ফ্রেন্ড সার্কেল আছে ওদের সাথে থাকি আর কি। তো সামনে দেখা গেছে যে দুই বছর তিন বছর ওনার কাছে পুরেই রইছি, এইভাবেই মানে কোনো কিছুই হইতেছে না, যে আমি যে স্বপ্নটা নিয়ে আসছি পলিটিক্স করে, অমুক মন্ত্রী ফোন দিচ্ছে অমুক জায়গায় মানিকগঞ্জ, তারপরে অমুক জায়গায় অমুক বিভিন্ন জায়গা থেকে ফোন আসে, উনি চলে যায়। পরে একটা আমি ওনারে বলি যে ভাই আমি তো যে কাজটা আসছিলাম এটা তো হয় না। কয় দেখো এখন তো গভর্নমেন্ট ক্ষমতায় না, তো কি করা যায়। পরে আমি বললাম যে তাহলে তো একটা ইনকামের তো ব্যবস্থা করে দিতে। পরে উনি আমার ধানমন্ডি 32 নম্বরে ওখানে একটা ফোন ফ্যাক্সের দোকান দিয়ে দেয়, যে এইগুলা সামথিং টাকা দিয়ে কি হয় এই মানে কোন রকম জীবন যাপন। তারপর ওর বাসায় আসা যাওয়া করি এই সেই নারায়ণ কাহিনী। পরে আস্তে আস্তে গ্রাম থেকে শুনতে শুনতে সব শুনে ফেলে যে এই কাজ করে চলে আসছে আর কি। পরে চট্টগ্রাম চলে যাই, চট্টগ্রাম চলে যাই আমার আপুর কাছে, এই মানে গার্মেন্টস জীবনে শুরু হয়ে যায়। আগে রিয়েলি প্রেম করছিলাম হয় না, এবার মনে করেন যে প্রেম করব আর সেকা দিব, এই ধরনের আর কি একটা মুভমেন্ট নিয়ে আসি।
আমি যেটা বুঝলাম যে প্রথমে আপনি আঙ্কুরের সাথে চেষ্টা করলেন, সেখানে হলো না, আঙ্কুরের জায়গাটাতে ব্যর্থ হওয়ার পরে আরো দুজনের সাথে আপনি চেষ্টা করলেন, সেটাও আপনার ব্যর্থ হলো, এবং আপনি যতটা ক্রেজি ছিলেন আপনি কি দিয়ে হাতে নাম ঠাম লিখতেন, দুমাস তিন মাস করে থাকতো, একের পর এক আপনি না হওয়ার পাল্লাটা আপনার ভারী হচ্ছে, এবং আপনি যেটা প্ল্যান করলেন যে প্রেম তো হলোই না এবার আমি ছেকা দিব।
এক মেয়েরে বলি যে আসলে প্রেম তো না, প্রেম হইলো যে ছেকা রুটির মতন। তো আমি বললাম যে কিভাবে, পরে আমারে বলছে যে আসলে ব্যাপার আমি এতগুলা ছেলের সাথে প্রেম করি, আমি তাই নাকি? পরে আমি বললাম যে আসলে আমি তোর বান্ধবীর সাথে প্রেম করতে চাই। পরে ও এক মিট করায় দেয় আমারে। পরে এইভাবে মনে করে যে ওই অফিসে
এটা কি ছেলে ছিল না মেয়ে ছিল?
মেয়ে ছিল।
মেয়ে সে অনেকগুলো ছেলের সাথে প্রেম
করে।
আচ্ছা, এবং তার বান্ধবীর সাথে আপনি মিট করতে চাচ্ছেন? ওকে,
ও আমার মিট করায় দেয়। পরে একসাথে আমরা ছবি দেখতে যাইতাম চট্টগ্রামে, অনেক ছবি টুবি দেখি। তখন কিন্তু ওই অফিসে প্রায় 4-5টার সাথে প্রেম করতাম, কিন্তু আসলে রিলি প্রেম করতাম না। পরে দুই দিন পর পর ব্রেকআপ করে দিতাম, কিন্তু কান্নাকাটি করতো, অফিসে আসতো না, ঠিক মতন খাইতো না।
একই গার্মেন্টস এর 4-5 জনের সাথে?
4-5 জনের সাথে।
এবং এরা জানতো না? এরপরে
পরে ওরা জানতে পারে যে কি হয়েছে আসলে। পরে আমি ওখান থেকেও একটা অন্যায় করি। অন্যায় করে,
অন্যায় মানে?
অন্যায় বলতে আমি আমার এক ফ্রেন্ডের কাছে থাকি। অপরটা ছিল হইলো যে আমি যে ফ্রেন্ডের কাছে থাকি ওর বাসায় থাকতাম, তো ওখানে টাকা পয়সা না দিয়ে আর কি চলে আসি ঢাকাতে।
আচ্ছা, তো এই চিটাগং থেকে আবার ঢাকায় চলে আসলাম।
ঢাকায় চলে আসি, ঢাকায় যখন চলে আসি তখন আমাদের বাড়িতে যখন চলে আসি তখন কিন্তু আমার টাইফয়েড জ্বর হয়ে যায়।
আচ্ছা, আপনি চিটাগং থেকে কোথায় আসলেন? ঢাকাতে?
হ্যাঁ, ঢাকাতে।
আচ্ছা, ঢাকাতে কার কাছে আসলেন?
ঢাকাতে আমাদের বাড়িতে।
আপনাদের বাড়ি কোথায়?
স্টেশন।
ওখানে কি আপনাদের বাড়ি ছিল?
হ্যাঁ,
নিজের বাড়ি।
নিজের বাড়ি।
আর ভোলাতে?
আমার নানুর বাড়ি, ওখানে আমাদের বাড়ি আছে। তারপরে এখানে চলে আসলাম, ভাই ট্রিটমেন্ট করলো, সারাইলো। পরে কইতেছে যে তুই পড়াশোনা করবা না তাহলে কি করবা? গার্মেন্টস এ আমার আরেক ভাই চাকরি করে, ওর কাছে দিয়ে আসলো যে দেখো ওরে সোয়েটারের কাজ শিখে ওরে একটা ভালো ইয়েতে দিয়ে দে। পরে ওর কাছে যখন যাই, পরে আস্তে 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 গাজীপুরের ভিতরে ক্লাইম শুরু করে দেয়, খারাপ ইয়েটা শুরু করে দেয় যে রিয়েলি প্রেম তো করলে হয় না। এবার আস্তে আস্তে সবার সাথে মিশি, সবকিছু দেখি, পরিবেশ দেখি যে কি ব্যাপার, চট্টগ্রাম থেকে দিই গাজীপুর আরো নোংরা আরো খারাপ, এই কি অবস্থা। এক একজন মানে শুক্রবার হইলে এই পার্কে ওই পার্কে ওই ইয়েতে মানে অবস্থা খারাপ, পুরো হোটেল গুলাতে বুকিং, পুরো কোনো জায়গায় বের হওয়া যায় না। আমার ফ্রেন্ডরা বলে যে তাহলে তুই আমাদের পিছনে থাক, আমি দেখতেছি। পরে ওদেরকে আমি একসময় লিড দিতাম যে আচ্ছা ঠিক আছে যা, ওরা প্রেম করতো, আমি আসলে কিসে ওদেরকে যদি কেউ কিছু বলতে হইতো কিসে গো বায়ে, মানে আমার গাজীপুরের বাসা, কিসে গো বায়ে এখানে কি সমস্যা কি, ও বুঝতে পারতো যে আসলে ও এখানে বাড়ানো যাবে না। যেহেতু মানে আমার কিন্তু পিছনে কেউ ছিল না, কিন্তু আমি এমন মুভমেন্ট নিয়ে কথা বলতাম, বুঝতে পারতো যে ওর পিছনে জানি কি যেন কি আছে, যেহেতু এখানে গাজীপুরের বাসাটা ইউজ করা হইতো। তো লোকজন আর কিছু বলতো না ওদেরকে। তো পরে এক টাইম দেখতাম যে ওরাই কাজ করে, আমিও করি ওদের সাথে সাথে।
ওকে প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। আমরা মোটামুটি সোহানকে আবিষ্কার করেছি, তার ব্যাকগ্রাউন্ড কি ছিল, কেন সে অপরাধের দিকে যাচ্ছে, এবং মোটামুটি আপনি আজও করতে পেরেছেন কি ধরনের অপরাধ সে করেছে, কিভাবে করেছে সেটা উদ্ঘটিত হবে একটু পরে। এবং একই সাথে আমরা রোহানকে এখন পর্যন্ত এখানে ইন্ট্রোডিউস করতে পারিনি, রোহানের শৈশব কি ছিল বা রোহানের সাথে সোহানের কি সম্পর্ক, আমার মনে হয় সেটা একটু পরে। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পরে সেই ঘটনাটি ঘটতে যাচ্ছে। আপনারা আশা করছি আমাদের সাথেই থাকবেন। শুনছেন যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, 3 মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আরজি কিবরিয়াকে, সঙ্গে রয়েছে আমার টিম আরজি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আর আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে উপবিষ্ট হয়েছে সোহান এবং রোহান। সোহানের জীবনের অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ড আমরা মোটামুটি আবিষ্কার করে ফেলেছি। আমরা তার কাছ থেকে ফিরতে চাই এবং খুব দ্রুত পরিচয় ঘটাতে চাই রোহানের সঙ্গে। সোহান, তারপর কি হলো?
কোনাবাড়ি তো অনেক মেয়ের সাথে খারাপ কাজ করার পরে চলে আসিল যে গাজীপুর চৌরাস্তা, ওখানে এসআইপি ফ্যাক্টরি, ওখানে জয়েন করি। ওখানে একটা মেয়ে খুব সুন্দর সুইং এ কাজ করে, ওরে বলি যে আমি আসলে তোমারে অনেক পছন্দ করি এসআইপি। পরে ওরে আমার বাড়িতেও নিয়ে গেছি, আমার ভাবিরও দেখাইছি, কিন্তু ওর ভিতরে যে এইরকম একটা অমানে আসিল এটা আমি জানতাম না। আমি জীবনে প্রথম ওরে আমি গায়ে হাত তুলি।
কেন গায়ে হাত তোলেন? কি করেছিল?
আমি ওর পিছনে অনেক টাকা নষ্ট করি, চলার জন্য যেই জিনিসগুলো দরকার আমি সমস্ত সবকিছু ওর পিছনে ব্যয় করতাম। আমার টাকা পয়সা, আমি আমার ফ্যামিলিতে টাকা দিতাম না, আমি সবকিছু ওর পিছনে ব্যয় করতাম। এপিএম মানে আমার থেকে উপরের পোস্টে কি ওনার সাথে ওনার লিঙ্ক বাজাইছে, লিঙ্ক করার পরে ও আর আমারে ওই রকম সময় দিত না।
ওকে, তারপরে আপনি গিয়ে গায়ে হাত তুললেন?
হ্যাঁ,
ওরে কোনো ইনসিডেন্টের কারণে। তারপর?
হ্যাঁ, পরে এক টাইম আমি ওরে মারি, মত এটা সিডা নানান্ডা খাই, ওর সাথে অনেক ঘুরছি।
এখানে কি আপনি এক ধরনের হিপোক্রেসি দেখলেন যে আপনাকে লাভ না করে সে অন্য কোনো ছেলের সাথে লাভ করছে, তারপরে আপনি তার গায়ে হাত তুললেন? ওকে, তারপর?
তখন ওই অফিস থেকে ওরে মারার পরে চাকরি ছেড়ে দেই, চাকরি ছেড়ে আমি রোহান,
রোহান
রোহানের যে দোকানটা, দোকানের সামনে একটা অফিস, ওখানে চাকরি নেই। ওখানে চাকরি নেওয়ার ওখানে অনেক মেয়ের সাথে এরকম মিশি। পরে ওর দোকানে মোবাইল টোবাইল সারাইতে আসি আমরা 3-4 ফ্রেন্ড, ও সোহান আর লিটন আর একটা হইল যে নীরব, এই চারটা ফ্রেন্ড আমরা একসাথে ওখানে কন্টিনিউ চলাফেরা কন্টিনিউ ইয়ে করতে করতে আস্তে আস্তে ওদের সাথে আমাদের সাথে একটা ভালো গুড রিলেশন হয়ে যায়,
রোহানের সাথে একটা গুড রিলেশন হয়ে
যায়, গুড রিলেশন হয়ে যায়, এইভাবে আস্তে 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 ওর সাথে আমার মিশা এই আর কি।
ওকে ফাইন, আমরা এখান থেকে রোহানের কাছ থেকে যাব, তবে তার আগে আপনার কাছে জানতে চাই যে আপনি যে রোহানের দোকানে আসলেন বা রোহানের সাথে আপনার পরিচয় হলো আপনার ফ্রেন্ডের সাথে, তার আগ পর্যন্ত কত মেয়ের সাথে আপনি এই ধরনের অনৈতিক সম্পর্ক বা এই ধরনের চিট করেছেন?
আমি প্রায় 30-35 জনের ভিতরে এই ধরনের।
আপনি মানে 30-35 জনের সাথে চিট করেছেন, এই চিটগুলো কিভাবে হতো?
এগুলা ওই যে এক একজন এক এক ইয়েতে ফেলে দেখা গেছে, অনেকের টাকা বলতে যে আমার মানে মেয়েদের যে দুর্বল পয়েন্ট গুলো ওগুলো আমরা আসলে বুঝতে পারতাম যে কার কি সমস্যা,
এগুলো বলে বলে আপনি কাছে নিয়ে আসতেন, তারপরে গাজীপুরের বিভিন্ন জায়গাগুলোতে এই কাজগুলো
করতাম। তার কারণ হলো যে ওই জায়গায় এমন একটা ইয়ে আমার ছিল যে ওরা বুঝতে পারত যে আসলে ও জানি কি জানি।
এগুলো কোথায় করতেন এই কাজগুলো?
হ্যাঁ, গাজীপুরের ভিতরে আশেপাশে
কোন জায়গাগুলো,
যেমন কোনাবাড়ি নিয়ে যেতাম হোটেলে, তারপরে নিয়ে যেতাম হইলো যে আপনার ন্যাশনালে, এগুলাতে নিয়ে যেতাম।
ন্যাশনাল কি?
ন্যাশনাল হইলো যে
ন্যাশনাল পার্কে,
ন্যাশনাল পার্কে ওখানে নিয়ে যেতাম।
জাতীয় উদ্যান এসব হতো,
জঙ্গল আছে এখানে,
এখানে এইগুলো হয় এখনো হয়,
এখনো হয়,
এখনো হয়, এখনো আছে ওই ধরনের খারাপ।
আচ্ছা, তো এগুলো করার পরে ওদের প্রতিক্রিয়া কি হতো এই জিমেদের সাথে আপনারা চিটগুলো করতেন?
ওদের দেখা গেছে যে আমরা তো আর নেক্সট টাইম ওদের সাথে যোগাযোগ করতাম না, বাট অনেক দেখা গেছে যে করতাম, যেটা ভালো লাগতো করতাম, আর মোবাইল টোবাইল টাকা পয়সা নিয়ে চলে আসতাম, নেক্সট টাইম আর দেখা করতাম না, ইয়ে করতাম না।
ওকে, রোহানের প্রসঙ্গে আমরা চলে আসি। প্রিয় শ্রোতা, আমরা একটা গ্রাফ মোটামুটি আবিষ্কার করেছি সোহানের প্রসঙ্গে, কিন্তু রোহান এবং সোহানের মিলিত হওয়ার পরই আসলে মূল জায়গাটা, অপরাধের মূল জায়গাটা, আমরা সেখান থেকে ফিরতে চাই। রোহান, আপনার সঙ্গে পরিচয় হলো ওর, তারপরে থেকে আমরা শুনতে চাই কিভাবে পরিচয় হলো, কি বিষয়গুলো নিয়ে অন্তরঙ্গ হলেন দুজনের?
অ্যাকচুয়ালি ও আমার দোকানে আসে, আসার পর থেকে একভাবে কথা বলতে বলতে ওর সাথে ওর আমার ভালো লাগে, আমাকে ওর ভালো লাগে, ওর আমাকে ভালো লাগে। আসে আমার কাছে, আমি বললাম যে তো ঘুরে বেড়ায় কি করবি, তুই আমার এখানে বসে বসে বাকি যে টাইমটা পাস সেটা কাজ শেখ,
মোবাইলের কাজ শেখ,
মোবাইলের কম্পিউটারের অপারেটিং সিস্টেম, এমএস ওয়ার্ড, এক্সেল এর এগুলো তুই শেখ, তোর কাজে লাগবে। তো বললো যে আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি শিখি একটু, মানে আমার ব্যাকগ্রাউন্ডে যেতে চাচ্ছি। আমার অনেক স্বপ্ন ছিল আমাকে নিয়ে, আমার তখন স্কুলে পড়তে ভালো লাগতো না, তো তো একটা ছেলে আছে এক বাড়িতে কাজ করে, স্কুলে যাওয়ার পথে সে আমাকে ডাকে যে আসো, মানে আমি একটা পোল আছে, পোলের ভিতরে পলায় থাকি আমরা দুই চারটা ফ্রেন্ড মিলে, ওইখানে স্কুলে যাওয়ার নাম নিয়ে এসে বাসা থেকে ওইখানে পলায় থাকি। সে বলতেছিল যে তোরা এদিকে আয় যেন আমরা একটা জিনিস শিখাবো। তো পরে বলতেছিলাম যে কি শিখাবেন, তখন বলতেছে তোরা আমাকে প্রতিদিন 10 টাকা করে দিবি, আমার কাছে একটা মেয়ে আছে তোদের ওইটার সাথে।
সেই ছেলেটা বয়সে কত বড় ছিল আপনাদের?
তার তখন 8-9 বছর বয়স বেশি হবে আমাদের থেকে, তার 18 বছর বয়স।
তখন কোন ক্লাসে পড়েন?
আমি তখন 5-এ পড়ি।
ক্লাস 5-এ পড়েন, কয় ফ্রেন্ড মিলে ওই জায়গাতে লুকিয়ে থাকতেন?
3-4-5 এরকমের।
ওকে,
আমার একটা ফ্রেন্ড আছে রাসেল, তার সাথে আমি বেশিরভাগ সময় ওইখানে পলায় থাকতাম। সে আমাকে বুদ্ধি দিত যে চল আমরা ওইখানে যাই, পলায় থাকি, তাহলে তো আর স্কুলে যা লাগবে না।
এই জিনিসটা ওই লোকটা ফলো করেছে, কি নাম ছিল ওনার?
ওনার নাম ছিল জাহিদ।
জাহিদ
পরে তো ওইভাবে আমাদেরকে এমন একটা নেশার ভিত্তি নিয়ে আসে।
আপনারা বুঝে হোক না বুঝে হোক,
ওর সাথে জড়াই যাচ্ছি।
একটু জানি যে মেয়েটা কে ছিল?
মেয়ে ছিল আমাদের ওইখানে পাশের দুইটা মেয়ে, ওরাও পড়াশোনা করে।
ওরা কি জানতো ওরা যে কাজটা করতেছে এখানে, ওরা কি জেনে শুনে কাজগুলো করতো?
ওরা আসলে এগুলো তখন বুঝতো কিনা এটা আমি জানি না, মানে ওদের তখন।
আপনাদের সমবয়সী ছিল মেয়ে দুটো?
মেয়ে আমাদের সমবয়সী ছিল,
ক্লাস 5-এই পড়তো।
হ্যাঁ, 5-এ পড়তো। তো আমাদের কাছে ওরা আসতো শুধু টাকার জন্য, ওরা আবার টিফিনের সময় টাকা নিয়ে সবাই খাওয়া দাওয়া করতো, ওরা আসতো আবার। ও মানে ওই সেই জাহিদ মেয়েদেরকে বলতো যে আচ্ছা ঠিক আছে তোরা আসিস, আসলে আমি টাকা দেবো। তখন ওরা ওই টাকার জন্য চলে আসতো। তো ওরা ওই রকমের 3-4 মেয়ে আছে, তো ওরা সবাই চলে আসে মানে লাঞ্চের সময় দুপুরের দিক চলে আসে, আসার পরে আমরা ওইখানে ওই কাজটা করি
স্কুল থেকে।
হ্যাঁ, চলে আসে।
মাই গড, ওকে,
স্কুল থেকে ওরা চলে আসে, স্কুল কাছাকাছি এক দৌড় দিয়ে চলে আসে।
কিন্তু এই বয়সের বাচ্চাদের মধ্যে এই ধরনের কাজ হলে তো এগুলো সবার জানাজানি হয়ে যাওয়ার কথা, একজন আরেকজনকে বলবে, আরেকজন আরেকজনকে বলবে, পুরো স্কুল জেনে জানা
যায়। এইভাবে মানে অনেকেই জেনে গেল,
জেনে গিয়েছে রাইট,
অনেকেই।
ওকে,
মানে আমাদের গ্রামের সবাই জানে যে এরা এগুলো করে। হ্যাঁ,
এগুলো ফ্যামিলির কানে কখনো যেত না?
যেত ফ্যামিলিতে যদি কেউ জানত, যেমন আমার আম্মু জানলে আমাকে অনেক মারধর করত, জন্য ভয়ে কখনো এটা খুব গোপনে করতে চাইতাম, যদিও করতাম খুব গোপনে। আর স্কুল ছুটি হওয়ার 5 মিনিট আগে, ওদের আগে আমরা দৌড়ে বাসায় চলে আসতাম। বলতাম যে আমরা স্কুল থেকে আসলাম, বাসায় এসে বলতাম যে স্কুল থেকে এইমাত্র আম্মু ছুটি হয়েছে, খাওয়া দাওয়া করে আবার বেরোয় পড়তাম ওনার সাথে, উনি আমাদের ওই সব শেখাতো, সেই জাহিদ। একটা পর্যায়ে আমাদের এমন একটা খারাপ ই হয়ে যায় ব্যাড রেকর্ড এলাকায়, যে ওরা এসব করে এসব করে এসব করে, মানে আমাদের অনেকেই ধরে নিয়ে অনেক সময় চটর দেয়, মানে মেয়ের বাবা অথবা মেয়ের ভাই অনেকেই মারটাইট দেয়। দেওয়ার পরে আমরা তাও এটা শুনি না, ওটার প্রতি এমন ভাবে আকৃষ্টিত হয়েছি যে ওইটা না হলে মনে হয় আমাদের হবেই না, ওইগুলো করতেই থাকি করতেই থাকি। এবার আমার বাসা থেকে আমাকে একদিন অনেক মারে, মারার পরে আমার বাসা থেকে টাকা চুরি করে নিয়ে পালাই, মানে আমাদের বাসা থেকে নড়াইল বেশি দূর না, ওইখানে চলে গেছি পলাই নড়াইলে। ওইখানে 6-7 দিন থাকার পরে তো আমার ওইখানের মানে যে আবহাওয়াটা আমার শুট করতেছিল না, আমার হাতে অনেক ই হয়ে গেল, ঘা হয়ে গেল, বাড়ি চলে আসি, আসে অনেক কান্নাকাটি করি, পরে আর স্কুলে পড়বো না। তাহলে বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে কি করবি, তাহলে বাসায় থাক, আবার স্কুলে ভর্তি হই, স্কুলে 10 পর্যন্ত পড়াশোনা করি। আমার ভালো লাগে না, আমার শুধু মনে মনে ভাবি যে আমাকে বড় হতে হবে। অনেক খালাতো হয়ে আছে ঢাকাতে থাকে, আমি বললাম মনে মনে ভাবলাম যে ওর কাছে চলে যাব পালাই, হঠাৎ করে আমি ওর কাছে পালাই চলে আসি। আমি সাবারে থাকি, 3-4 মাস থাকি, ব্যান্টেল কোম্পানি একটা বিজ্ঞপ্তি দেয় মোবাইল সার্ভিসিং এন্ড কম্পিউটার সার্ভিসিং এন্ড সোল্ডার যে কাজগুলো এটা তারা শিখাবে। তো একটা নাম্বার দেয়, নাম্বারে আমি প্রথম ফোন দিই, তার নাম হলো মাহমুদ আল হামিদ। তো আমি বলি যে স্যার আমি তো এই কাজটা শিখতে চাই, তো আমাকে এর জন্য কি করতে হবে। তা উনি বলতেছিল যে আচ্ছা তোমাকে আমার দিতে হবে হলো 40,000 টাকা, তো প্রথম 10,000 টাকা এভাবে তোমার 4 বার দিতে হবে আমাকে।
এই 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 কাজের দোকানটাই কি ওই দোকান ছিল যে দোকান আমাদের সাথে মিট হয়েছে আপনার সোহানের সাথে?
ওটা আমি পরে করছি,
পরে আপনি নিজে একটা করেছেন দোকানটা? ওকে, তার মানে ওখান থেকে আপনি সার্ভিসটা শিখেছেন?
হ্যাঁ, ওখান থেকে সার্ভিসটা শিখছি, পরে কিছুদিনের ভিতরেই নিজে মানে স্যার সৌদি আরবে চলে যাবে, স্যারের একটা দোকান ছিল। আর আমি মাল্টিপারপাস আছে, তো এখান থেকে বাকি টাকা লোন নিয়ে স্যারকে দিয়ে দিই, আর আমার একটা চেন ছিল স্বর্ণের ওইটা দিয়ে দিই।
এই দোকান হচ্ছে সেই দোকানটা যেখানে আপনার সঙ্গে সোহানের দেখা হয়েছিল?
দেখা।
ওকে, এই দেখার পরের জীবনটা তো আপনাদের দুজনের একসাথেই কেটেছে এখন পর্যন্ত, আমরা দুজনের কাছ থেকে শুনতে চাই, আপনার কাছে শুনি। তারপর
আমার খালাতো ভাই আছে, যে খালাতো ভাই একটা বিয়ে করবে, তো আমার খালা ফোন করে বলতেছিল যে রোহান তোর ভাইরে তো বিয়ে দেবো, তাই এসে একটা মেয়ে দেখ। কয়েকটা মেয়ে দেখি, দেখার পরে একটা মেয়ে পছন্দ হয় আমার ভাইয়ের ফ্রেন্ডের চাচাতো বোন, তারা 3 বোন। তো বড় যে বোনটা তার খুবই সুন্দর চেহারা, 3 বোনেরই ভালো চেহারা। বড়টার যে বিয়ে হয়েছিল একবার, তার হাজবেন্ড তাকে ছেড়ে দিচ্ছে, তার একটা মেয়ে আছে, আর মেজোটাকে আমার ভাই বিয়ে করে, আর তারপরে একটা বোন থাকে সেটা আমার বিয়ান। তো পরে বিয়ে শাদী হয়ে যায়, হওয়ার পরে আমরা চলে আসি, ওই দিনই উঠাই নিয়ে চলে আসি। 4-5 দিন থাকার পরে আমরা আবার ঢাকায় চলে আসি, যে যার জায়গায়। আসার পরে আমার ওই বিয়ানের সাথে আস্তে আস্তে আমার ফোনে কথাবার্তা হয়। এক সময় ঈদে আমি বাড়িতে গেলাম, যার পরে পুপি আমার ফোন দিয়ে বলতেছিল যে বাবা তুমি তো অনেক বড় হয়ে গেছো, তোমার তো অনেক দিন ধরে দেখি না, তা তুমি একটা কাজ করো, আমার বাসায় একটু আসে বেড়া যাও, আমি তোমার একটু দেখবো, তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে। তা আমি তখন আমার ফুপির বাসায় আমার এক বন্ধুকে নিয়ে যাই, যার পরে এক বিলের ধারে বসে ফোনে আমি কথা বলতেছিলাম আমার বিয়ের সাথে, বলতেছিল যে দেখো তুমি একটু আমার সাথে দেখা করো আজকে, ইমিডিয়েটলি তোমার সাথে আমার কিছু কথা আছে। তো আমি তার সাথে গোপনে দেখা করতে যাই, একা একা দেখা করতে গেলে সে আমাকে একটা ফাঁকা জায়গায় নিয়ে যায়, নিয়ে যেয়ে অনেক সময় কথাবার্তা বলার পরে কিছু লোকজন আসে, আসার পরে বলতেছিল যে এদিকে আসো তোমরা দুজনই। গেছি, যাওয়ার পরে তো একজন আমাকে ধরছে, ধরে আমার প্রথমে আমার একটা সিমেন্স মোবাইল ছিল ওটা নিয়ে নিল, নেওয়ার পরে বলছে যে তোমার নাম কি? নামটা বললাম, বলার পরে বললো যে তোমার কি হয়? আমি বললাম আমার বিয়ে। এবার ওকে একটু আলাদা জায়গায় নিয়ে জিজ্ঞেস করলো তোমার কি হয়, ও বললো যে আমার খালাতো ভাই। বলার পর ওরা আমাদের বাজারের ভিতরে নিয়ে চলে আসলো, একটা বাজার আছে বালিদিয়া নাম, সেই বাজারের ভিতরে নিয়ে চলে আসলো। আনার পরে অনেক আসলো লোকজন, আসার পরে এবার তার বাড়িতে ফোন দিচ্ছে তার আব্বুর কাছে, তার আব্বুর নাম হলো মতিয়া সর্দার। তো তার কাছে ফোন দিচ্ছে, দেওয়ার পর তার চাচা আসছে, আসার পরে আমাকে মানে ওইখানে কয়েকটা চরটর মারছে। আসলে তার সাথে তো আমার ওই ধরনের কোন সম্পর্ক না, সে আমার বিয়ে, সেইভাবে আমি তার সাথে কথা বলি। তো সে আমাকে ওইখান থেকে মানে কয়েকটা চরটর দিয়ে বাড়িতে নিয়ে গেছে, বলতেছে আমাদের মেয়ের তো মানসম্মান সব গেছে গা, তোমার এখন ওরা বিয়ে করতে হবে, নাহলে তোমার আজকে মারবো, তো মায়ের কি করবো তা তো জানোই। পরে আমার একটা ঘরের ভিত্তে আটকায় রাখে, মায়ের দৌড় করে, মার আমি তাও রাজি হচ্ছি না, আমি বলতেছি যে আমার আব্বু আম্মু আমার অনেক কষ্ট করে মানুষ করছে, তো তাদের কাছে যায় আপনারা বলেন, বললে তারা যদি মেনে নেয় তাহলে আমি অবশ্যই বিয়ে করবো, কেন করবো না বিয়ে, এই ধরনের কথাবার্তা বললাম, কিন্তু তারা ই করতেছে না। বিয়ের বাবা ওনারা বলছিলাম যে আপনি আমার ভাইয়ারে ফোন দেন, আমার ভাইয়া যেটা বলে আমি সেটা করবো। তা বলতেছে যে না, তোমার ভাইয়ারে ফোন দেওয়া হবে না, তোমার এখন তুমি বিয়ে করবে এক্ষুনি, না করলে তোমার বাপ করবে এসে বিয়ে। আমি বলতেছি কি বলেন, আমার বাপ করবে কেন, আজে বাজে কথা বলতেছেন কেন। পরে যাই হোক, অনেক মারধর করার পরে আমি অনেক রাত্রে রাত 3-4 দিকে আমি রাজি হয়ে গেলাম। বাঁচার জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমাকে বিয়ে দিয়ে দিন। তখন আমার ব্যাগের ভিতরে একটা জন্মনিবন্ধন ছিল, একটা বয়স ছিল 14 বছর। তখন আমার বিয়ে মানে বয়স অত বেশি না হলেও মানে বেশি হলেও 14 বছর একটা ই করে আনি, যে আমার স্যার বলছে যে তুমি এখানে স্কুলে ভর্তি হবে, এই জন্য করে আনি রাইখে দিয়ে আমার ব্যাগের ভিতরে। ওইটা যখন কাজীকে দেখালাম, দেখানোর পরে বলছে না এর তো এখনো বিয়ের বয়স হয়নি, কলমা দিয়ে দি। সবাই মিলে একটা ডিসিশন নিল যে ওর একটা কলমা দিয়ে দি, পরে এখন লিখে রাখতেছি, পরে এটা যখন বয়স হবে তখন রেজিস্ট্রি করব। তো এই পর্যায়ে রাখার পরে আমি তখন বাড়িতে ওটা হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া করাই ওখান থেকে, ওরা আবার সে কাজী আবার ওদের রিলেটিভ। আমার তো মন বেরোয় যাচ্ছে যে আমি কখন বাড়ি যাবো, আমার বাসার সাথে কোনো কন্ট্যাক্ট নেই, আমি তো জায়গি রয়েছি একদম যে কখন ঘুমাই আর কখন পালাবো। একদম আজানের একটু আগেই আমি উঠে পাট, তখন অনেক বড় বড় পাট, পাটের ভিতরে দিয়ে অনেক দূর হাঁটছি। আস্তে আস্তে সকাল হয়ে গেছে, আমাদের এদিকে আবার ভাড়ায় মোটরসাইকেল চালায়। আমি ওরে বললাম যে ভাইয়া আপনি আমার একটু নিয়ে যাবেন কোথায় নড়াইলে, বলতেছে 300 টাকা দিতে হবে। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই আমাদের বাড়ি যেয়ে আমি দেবো আপনাকে। বলছে আচ্ছা সমস্যা নেই চলেন বাড়ি যেয়ে দিবেন। পরে আমার আম্মু বলতেছে যে বাবা তুমি কোথায় ছিলে, কি করছো, এতক্ষণ কোথায় ছিলে, তোমার কন্ট্যাক্ট নেই, তোমার ফোন কই, কি অবস্থা তুমি,
কতদিন পরে আপনার বাড়ি যাবা?
3 দিন পরে বাড়ি যাচ্ছি।
3 দিন পরে?
তো পরে বলতেছে যে বাবা আমার মনের ভিতরে যেন কেমন করতেছে, এমন কোনদিনও করিনি। আমি বলছি আমার প্রতি আমার ফ্যামিলির একটা কনফিডেন্স ছিল যার কারণে আমি বলতে পারতেছি না যে আমি এই কাজটা করে আসছি। এখন 2 দিন পরে আমি ঢাকা চলে আসি, এসে আবার ওই দোকানে তো কি দেখি করে মেয়ে খোঁজ নিয়ে আমার ওইখানে হাজির হয়েছে, যাই বলতেছে এই ব্যাপার রোহান তুমি আমার সাথে এই ধরনের ই করছো, তুমি আমার বিয়ে করে বাসায় ফেলে রেখে চলে আসছো, মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে। বলার পরে স্যাররা তো আমার পর রেগে গেছে, রেগে যে বলতেছে তুমি এই ধরনের কাজ বাজ করে বেড়াও, তোমার আমরা খুব ভালো মনে করতাম, আমার কথা কেউ আসলে কোনো ই করতেছে না। পরে বলতেছে তুমি মেয়েটার বললো যাই তুমি থাকো, এটা নাম হলো তুলি, বলতেছে তুলি তুমি থাকো আমি তোমাকে দেখতেছি, যেটা করলে ভালো হয় আমরা করে দেবো তুমি থাকো। পরে তারা একটা রুম নিয়ে রাখে ওরে, আমার কাছেই থাকে 2-3 মাস ধরে আমার কাছে থাকে। কিন্তু আমাদের ভিতরে মানে একটা দ্বন্দ্ব যে আছে ওটা সবসময় লাগেই থাকে, মানে তার সাথে আমার কখনো ই হয় না, মিল হয় না।
আপনার বাড়িও তো জানেন না ব্যাপারে?
না, বাড়িতে কেউ জানে না।
ওকে,
তো হঠাৎ করে মানে কিছুদিনের ভিতরে বাড়িতে সবাই জেনে যাচ্ছে, মানে আমার ওই যে খালাতো বোন আছে, মানে খালাতো ভাই যে বিয়ে করছে ওর বড় বোন রে, ওর বড় বোন আবার বলে দিচ্ছে ভাইয়ের কাছে, মানে আমার খালাতো ভাইয়ের কাছে যে এই ব্যাপার মানে তোমার ভাই তো আমার বোন রে নিয়ে এইভাবে এইভাবে এই হইছে। বলার পরে তো আমার ভাই রেগে আমার সেই ইয়ে ওনার বাপের বাড়ি পাঠায় দিচ্ছে মেরে দূরে, যে আমার না জানায় এই ধরনের কার্যকলাপ কেন হয়েছে, তোমার আমি রাখবো না, তোমার ছেড়ে দেবো। ও চলে গেছে, ওরে বাপের বাড়ি পাঠায় দিচ্ছে। পাঠিয়ে দেওয়ার পরে এবার আমি মানে অনেক একটা ই হচ্ছে, ঝামেলা হচ্ছে। তো এখন আমার বাসা থেকে বলছে আচ্ছা ঠিক আছে একটাই ছেলে যা করবে তো করেই ফেলাইছে, চাচারা মেনে নিল না বিষয়টা, মানে কেউ মেনে নিনি। তো আমার আম্মু কিছুদিন মানে 2-3 মাস যাওয়ার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, একদিন রাত্রেবেলা ওরে নিয়ে চলে আয় বাড়ি। তো আমি আবার মনে মনে ভাবতেছি ওরে তো আমার পছন্দই হয় না, ওরে বাড়ি থেকে আসতে পারলে আমার আর একটু ভালো হয়, আমি একটা প্রেম টেম করতে পারি।
ওকে,
হ্যাঁ। তো তখন ওরে নিয়ে আমি বাসায় নিয়ে রেখে আসি,
বাসায় মানে আপনাদের বাড়ি?
হ্যাঁ, আমাদের গ্রামের বাড়িতে রেখে আসি। রাখার পরে ও এখানে থাকে, আমার আম্মু ওরে খুব ভালো জানে যে আমার ছেলের বউ, একটা মাত্র ছেলের বউ, অনেক আদর করে। ও আমাদের বাড়িতে থাকে, আমাদের বাড়িতে আমার বোন আর আমার আব্বু আর আমার আব্বু, ওরা ভালোই মিলেমিশে থাকে। আর আমি তো ঢাকাতেই থাকি, মানে গাজীপুরেই থাকি। আর হঠাৎ করে ঈদের সময় যে বাড়ি যাব, মার্কেট করলাম সবার জন্য, করে ঈদে বাড়ি গেছি। এর মধ্যে ফ্রেন্ড সার্কেল মিলে এক জায়গায় ফোন দিয়ে দিই করি মেয়েদের।
ফ্রেন্ড সার্কেল মিলে মানে কি? আপনি এবং
আমি, তারপরে সোহান, তারপরে আরো কয়েকটা বন্ধু আছে, লিটন
লিটন।
তারপরে আমি যতটুকু বুঝলাম যে আপনি, তারপরে সোহান, আরো বেশ কয়েকজন ফ্রেন্ড মিলে আপনার কাজটা করতেন, দলবদ্ধ ভাবে আপনার কাজটা শুরু করলেন। এই যে কথাটাও বললো আজকে এখন একটু আগে রোহান, ওর যে ব্যাকগ্রাউন্ড, ওর স্ত্রী নিয়ে এবং ওর যে ছোটবেলার ব্যাকগ্রাউন্ড, সোহান আপনি কি জানতেন এগুলো আগে থেকে?
আগে থেকে জানতাম না, পরে জানছি।
সবাই মিলে এই ধরনের কাজ করার জন্য তো একটা মেন্টালিটি দরকার হয়, দুজন দুজনকে জানার দরকার হয়। তারপরে আপনারা এটা জেনে যখন আপনারা এই ধরনের ট্র্যাপ তৈরি করছেন বা এই ধরনের কাজ করবেন, তখন আপনারা সবাই মিলে একসাথে করছেন,
একসাথে মানে দেখা যায় দোকান বন্ধ করে এক জায়গায় বসতাম, মানে এইভাবে একটা জাস্ট একটা ফান একটা ইয়ে করতো।
মানে আলটিমেটলি আপনার সাথে মেয়েটা যখন কথা বলছে, মেয়েটা জানছে শুধু আপনার সাথে কথা বলছে, কিন্তু আপনারা দলবদ্ধ ভাবে সবাই মিলে শুনতেন এবং আপনারা ওইভাবে ফাজলামো করতেন।
লিটনের একটা ফ্ল্যাগজির দোকান ছিল, নাম্বার গুলো কানেক্ট কালেক্ট করতাম আর আমাদের দিত। তো
লিটন নামের এক বন্ধু ছিল আপনাদের, তার ফ্ল্যাগজির দোকান ছিল,
মানে ছোট,
সে মেয়েদের নাম্বার গুলো কালেক্ট করে আপনাদেরকে দিত,
আমাদেরকে দিত।
ওকে,
তো একটা মেয়ের নাম্বার দেয় আমারে, তার নাম হলো নাহার, নাহার আপু, অনেক সিনিয়র আমার। তো নাহার আপুকে আমি ফোন করে অনেক বকা দিই, দেওয়ার পর নাহার আপু অনেক কান্নাকাটি করে,
অকারণেই,
মানে আমরা ওই লিটন বলিছে বকা দিতি, এই জন্য বকা দিছি, ওরে নাকি কি বলছে, এই জন্য বকা দিই, অনেক বকা দিই। দেওয়ার পরে সে অনেক কান্নাকাটি করে, তার বাড়ি যশোরে, রাব্বু সার্জেন্ট। অনেক কান্নাকাটি করার পরে বলতেছে আমি যদি তোমার বোন হতাম তুমি কি করতে, সেখান থেকে আমি ওরে বোন বলেই জানি। ওইখান থেকে আর কোনোদিনও বাজে কমান্ড করিনি, বোন বলেই জেনে যাচ্ছি। সে একটা মেয়েকে নাম্বার দেয় আমার, তার নাম হলো এভা, এভাকে আমার নাম্বারটা দেয়, দিয়ে বলে যে ছেলেটা কারোর সাথে প্রেম করে না, তুই দেখ তোর সাথে প্রেম করতে পারিস কিনা। সে গোপনে এভাকে আমার নাম্বারটা দেয়, আর এভা আমার সাথে, এভা হলো যশোরে মহিলা কলেজে পড়ে ফার্স্ট ইয়ারে, তখন সে ফোন দিয়ে দিয়ে কথা বলে। তো এক পর্যায়ে এক মাসের ভিতরে তার প্রতি আমার একটা অন্যরকম একটা মায়া লাগে। পরে এবার গোপনে আমি তার সাথে দেখা করি, দেখা করার জন্য যাই যশোরে, প্রথমবার আজিজ সিটিতে দেখা হয়।
প্রিয় শ্রোতা, আমরা বিরতির পরে এসে রোহানের কাছ থেকে জানবো যে যশোরে যাওয়ার পরে আসলে কি হয়েছিল, কি বলা যেতে পারে একটা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত শৈশব। একটা যেটা হচ্ছে যে সামাজিক প্রেক্ষাপটে এসে রোহানের ক্ষেত্রে রোহান যে ধরনের অনৈতিক সম্পর্কের মধ্য দিয়ে গিয়েছে, সেটা আলটিমেটলি রোহানকে এক ধরনের ওই জাতীয় সম্পর্কের প্রতি একটা অন্যরকম একটা বীতশ্রদ্ধ এবং ভুল ধারণা নিয়ে সামনের দিনগুলোতে পথ চলার জন্য একটা শিক্ষা কিন্তু শৈশবে সে পেয়ে গিয়েছে ওখান থেকে, এক। আর দুই নম্বর যেটা, সেটা হচ্ছে সোহানের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে পারিবারিক অনুশাসনের একটা ব্যাপার ছিল, সেই জিনিসটা সে পায়নি, এবং একের পর এক সে যে মেয়েটাকে পছন্দ করছে সে মেয়ের কাছ থেকে সে প্রত্যাখ্যাত হচ্ছে এবং তার ভেতরে জিঘাংসার জন্ম নিচ্ছে, এবং জিঘাংসার জন্ম নেবার পরিপ্রেক্ষিতে রোহান এবং সোহান মূলত যে কাজগুলো করছে সে কাজগুলোর ধরন এক। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ধরনের কাজগুলো কিভাবে তারা করে থাকে আর এটার পরিণতি শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্যই আজকের যাহা বলিব সত্য বলিব। ফিরে আসছি ঠিক 12:06।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর ঠিক 12:06 এখন সময়, এবং আমরা ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনার সঙ্গে আছি আমি আরজি কিবরিয়া, এবং শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। আমরা ফিরে যেতে চাই আজকের অতিথি রোহান এবং সোহানের কাছে। রোহান, যে জায়গাটিতে আমরা ছিলাম, আপনি যাচ্ছিলেন যশোরের কোন একটি মেয়ের কাছে, এবং মেয়েটার নাম হচ্ছিল ইভা।
ইভার সাথে ইভা আমাকে বলে যে তুমি এখানে দাঁড়ায় থাকো, একটা মসজিদ আছে আজিজ সিটির পাশে, মসজিদের ওখানে দাঁড়ায় থাকো।
আমি যশোরে, আপনি গেলেন?
হ্যাঁ, যশোরে আমি গেলাম।
ওকে।
যার পরে আমি ওখানে দাঁড়ায় আছি ওর অপেক্ষায়। ও বলতেছিল যে মসজিদের ওখানে তুমি দাঁড়াও, আমি আমার বোনকে নিয়ে আসতেছি, আমার এক বান্ধবী বাসায় দেখা করতে যাবো, যাওয়ার সময় তোমার সাথে দেখা করবো। তো আমি ওখানে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ও আসে না। 3 ঘন্টা পরে আসছে, আসার পরে আমার বলতেছে যে হাই। পরে আমি বললাম যে হ্যাঁ, কেমন আছো? এই ভালো আছি।
এর আগে কি আপনাদের দেখা সাক্ষাৎ হয়েছে?
না, এর আগে
ফেসবুকের মাধ্যমে হোক বা মোবাইল MMS এর মাধ্যমে হোক, যে কোনো ভাবে হোক।
না, আমি ওর MMS করতে বলেছি, কিন্তু একটু কালো ছিল, যার কারণে MMS কখনো আমাকে করেনি।
আপনি করেছেন? আপনার চেহারা দেখা,
আমার ছবি নিছে।
আচ্ছা, আপনি ছবি পাঠিয়েছেন?
হ্যাঁ, আমি পাঠাইছিলাম।
আপনার ঘরে স্ত্রী ছিল, তারপরেও আপনি
তখন তুলি গ্রামে ছিল আর কি?
না, সেটাই বলছি যে আপনি তখন বিবাহিত ছিলেন। এক অর্থে বিবাহিত, এবং বিবাহিত তো আসলে এটা কোন ধরনের বিবাহিত আমি ঠিক জানি না। গ্রামের লোকজন যেটা করলো সেটাও কিন্তু একটা সামাজিক ভাবে অনেক বড় একটা অন্যায়। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে তারপরও আপনার ফ্যামিলি থেকে আপনাকে মেনে নেওয়া হলো। এই মেনে নেওয়ার পরে আপনাদের কি ফ্যামিলি থেকে বিয়ে দেওয়া হয়েছিল সঠিকভাবে? তখনও বিয়ে দেওয়া হয়নি
সঠিকভাবে,
তারপরেও আপনার ঘরে তুলি থাকছে?
হ্যাঁ, সে আমার ঘরে থাকে, আমি শহরে আলাদা থাকি।
তার মানে আপনার এক অর্থে আপনার স্ত্রী রয়েছে, কিন্তু ছেলেমেয়েরা কেউ জানে না, ফ্রেন্ডরা কেউ জানে না, এবং সে অবস্থায় আপনি আরেকটা মেয়ের প্রতি আপনি চেষ্টা করে চালিয়ে যাচ্ছেন।
আমিও কিন্তু আসলে তখনো জানি না।
আপনিও তখনো জানেন না?
আসলে আমার তার সাথে আমার একটু মানে তাকে আমি টোটালি দেখতেই পারি না, সে আমার মনে জায়গা নিতেই পারিনি।
এক্স্যাক্টলি। ওকে, ফাইন। তারপর কি হলো?
তো আমি এবারে কালো হলেও তাকে আমি অনেক বেশি ভালোবেসে ফেলি, মনে করি যে না, আমার বাকি জীবনটা আমি এর নিয়ে কাটাবো। তো এখন দেখা টাকা করার পরে এবার আমি বাসায় চলে আসি। তো আমার বউ বলে যে আমার কাছে কি নেই, তোমার আমি কি দিতে পারি না বলো। ঠিক আছে, তো আমি বলি যে আমি এটা জানি না, তুমি থাকো, আমি কালকে চলে যাবো। সে আমার সাথে ফিজিক্যাল রিলেশন করার জন্য অনেক চেষ্টা করে, তা আমি এটা করতে রাজি হই না। তা না হওয়ার পরে সে অনেক কান্নাকাটি করতেছিল যে আমার কাছে কি নেই, এই সেই অনেক কিছু বলার পরে আমি চলে আসলাম ঢাকাতে। আবার আসার পরে আবার বাড়িতে গেলাম, অনেকদিন কথা হচ্ছে, কথার মাঝে এবার এভাবে ওর আঙ্কেল আছে যশোরে, প্রেসিডেন্ট কাজল, সে কাজলকে, কাজলের আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লো, মানে ওনার মা ছানিয়ার দাদি অসুস্থ, মানে ওর দুইটা নাম ছানিয়া আর এভা। তো অসুস্থ হওয়ার পরে ও একটা হসপিটালে আছে। তো আমাকে বললো যে তুমি দ্রুত আসো, আসলে আমি তোমার ওইখানে যাব, তোমার দোকানে যাব, তোমার সাথে কথা বলবো। তো ওর আব্বু নাম আমার মফিজ, বললো যে মফিজ ভাই আমাকে তোমার সাথে দেখা করতে বলছে, তোমার ডিটেলস জানতে বলছে। তো আমি ওনার ওখানে ছুটে গেছি, যাওয়ার পরে ওনার আম্মুকে দেখলাম, দেখার পরে উনি আমাকে বুকে জড়াই নিল, নেওয়ার পরে বলতেছে আচ্ছা ঠিক আছে বাবা চলো। উনি আমার সম্পর্কে জানতে জানতে আসলো, কিন্তু আমি ওনাকে বলিনি যে আমার একটা ওয়াইফ আছে। আমি ওনাকে বলতেছিলাম যে আমার বাসায় বলা যাবে না এই কথা যে আমি ছানিয়াকে বিয়ে করবো, অনেক কিছু বোঝাচ্ছিলাম। পরে এবার আমার বাসার অ্যাড্রেস চাই, পরে আমি বললাম, পরে মানে উনি গোপনে আমার খোঁজটা নেয় যে ডিটেলসটা, কিন্তু বিয়ের বিষয়টা উনি নিতে পারেনি। আমার যে একটা ওয়াইফ আছে, ছেলেটা কেমন এগুলো শুনছে, তো আমি যে বিয়ে করছি এটা তো আর শুনিনি। উনি এগুলা শুনে চলে গেছে, যে বলছে আচ্ছা ঠিক আছে, ছেলে ভালো, মধ্যবিত্ত ঘরের ছেলে, ভালোই, সমস্যা নেই, ঠিক আছে, ওকে দেয়া যাবে।
সোনিয়া বা ইভা যাই বলি না কেন, ওর ফ্যামিলি সম্পর্কে আমি একটু জানতে চাই। ওর ফ্যামিলি থেকে গেছিল,
ওর ফ্যামিলিতে আছে, ওরা তিন বোন, দুই ভাই, ওর আব্বু, আম্মু আর ওর ভাবি।
ওকে,
ওর সম্পর্ক করার মধ্যে ওর ভাবি আমাকে অনেক হেল্প করত। পরে এবার ওরা তো সবাই রাজি, ওরা আমার হঠাৎ করে একদিন বললো যে আচ্ছা ঠিক আছে তুমি চলে আসো, আমাদের বাসায় আসো। এবার আমি ওদের সাথে প্রথমে দেখা করলাম ওই আজিজ চিটিতে, একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে ওখানে। করার পরে রেস্টুরেন্টে দেখা করে খাওয়া দাওয়া করে বিলটা দিয়ে আমি বলছি সন্ধ্যা হয়ে গেছে, বলতেছে তাহলে তুমি তো এখন যাইতে পারবে না, আমাদের বাসায় চলো, আমরা প্রথমে যাচ্ছি, বাসায় যাওয়ার পরে তোমাকে ফোন করব, তুমি চলে এসো। তো তখন আমি ওখান থেকে মানে বলতেছে নতুন শ্বশুরবাড়ি আসবা, কিভাবে আসতে হবে তো জানো। পরে আমি বলেছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। পরে আমি ওখান থেকে মিষ্টি কিনলাম 4 কেজি, কিনে নিয়ে ওদের বাসায় চলে গেলাম একটা রিক্সা নিয়ে। যাওয়ার পরে ওরা দেখলাম যে সবাই বাসার থেকে একদম সবাই চলে আসছে, ওরা আমাকে নিয়ে গেল এখান থেকে রিসিভ করে। নিয়ে যাওয়ার পরে ভিতরে গেলাম, যাওয়ার পরে প্রথমে রুমে নিয়ে গেল, নিয়ে নাস্তা করলাম, পরে মানে ওইখানে ওর এক রাত থাকি। এবার ও আমাকে রাত্রে ফোন দেয়, মানে পাশাপাশি রুম, ইচ্ছা করলে আমরা দুজনে এক জায়গায় হয়ে যেতে পারি, এরকমের রুমে থাকে, ওই পাশের রুমে এই রুমে আমি। এমনি অনেক দুষ্টুমি ফাজলামতি করতেছি, ওরা মাইন্ড করতেছে না যে ওদের তো বিয়েই হবে। পরে ও আমাকে রাতে ফোন করে যে তুমি আসো, তা আমি আবার ফোনটা অফ করে ঘুমাই, জন্য আমাকে অনেকবার দরজায় লক করে, কিন্তু আমি শুনি না, শুনেও শুনি না, যে থাক তো বিয়ে করবো, বিয়ের আগে কিছু করার প্রয়োজন নেই। তেমনি আসলে ওরে আমি অনেক অ্যাকচুয়ালি অনেক ভালোবাসতাম। পরে ওইখান থেকে আমি ওইটা ই করে মানে সবকিছু ঠিক করে চলে আসি, তাহলে বলে যে আচ্ছা ঠিক আছে তোমাদের বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, সামনে মাসের ভিতরে দিয়ে দেবো, তুমি বোঝোই তো কোয়ার্টারের ভিতরে, মনে করো যে সবাই তো দেখবে ওর আব্বুর নিচের যারা আছে, মানে ওর আব্বু একজন উপরস্থ কর্মকর্তা, তো বলতেছে মনে করো যে অনেক মিসে অনেক লোকজন আছে, সবাই বলবে যে স্যারের মেয়ের বিয়ে কি রকম হচ্ছে। তুমি
উনি কি করতেন?
উনি পুলিশ সুপার ছিলেন।
পুলিশ সুপার ছিলেন, মানে এসপি ছিলেন।
হ্যাঁ।
তারপর
এবার তো এগুলো হচ্ছে, হওয়ার পরে এবার আমি চলে আসলাম এখান থেকে বাসায়।
আমি একটা জিনিস বুঝতে পারি না যে একজন পুলিশ সুপারের মেয়ে একটা ছেলের সাথে প্রেম করছে, অচেনা অজানা একটা ছেলে, তাকে বাড়িতে পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, থাকতে দেওয়া হচ্ছে, এরকম একটা ডিস্টেন্সে যখন অনেক কিছু ঘটে যেতে পারে, বিয়ে হয়নি তাদের মধ্যে, পুলিশ সুপার তিনি, এবং তিনি চাইলেই তো আপনার সম্পর্কে ডিটেল খোঁজ খবর বের করতে পারেন, বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন না কেন আপনি, তারপরেও কেন তিনি করলেন না?
আর যে ভাই কাজল, উনি আসছিল আমার সম্পর্কে, মানে ওনার নিজের
আপন ভাই।
হ্যাঁ, ওনার আপন,
ওনার আপন ভাই গিয়ে যে রিপোর্ট করেছে সেটাকেই হিসেবে নিয়েছে,
সেটার পরে উনি।
ওকে, ফাইন। তারপর
পরে তো আমি ওখান থেকে বাসায় চলে গেছি, যার পরে কিছুদিন পর মনে করেন যে আমাদের সামনে মাসে আমাদের বিয়ে হবে, এরকম একটা কথাবার্তা চলতেছে। ছানিয়ার মা বলতেছে যে বাবা তাহলে তুমি বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিতে চাই তোমার সাথে, আমি দেরি করতে চাই না, তার এখনকার মেয়ে ছেলের কথা তো বলা যায় না কখন কি হয়, তো মনে করো তোমাদের বিয়েটা আমি দ্রুতই দিয়ে দিতে চাই। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যেটা করতে হয় আমি এটা করতেছি। এটা বলে আমি বাসায় চলে যাই। বাসায় যাওয়ার পরে আমার ভালো লাগতেছে না, আমার বউ যতই আমার সামনে সেজে গুজে আসুক না কেন, তাকে আমার একটুও ভালো লাগতেছে না। আমি বলতেছি তুমি আমার সামনে থেকে এখন যাও, আমার একটু একা থাকতে দাও। বলছে কেন, তুমি আমার সাথে এমন করতেছো কেন, আমার কাছে কি নাই যা তোমার আমি দিতে পারি না? পরে আমি বলতেছি বেশি কথা বলে না, তুমি দূরে যাও। পরে একটা চর দিছি, ও কান্নাকাটি করতেছে। পরে আমি ইভার সাথে বাসার বাইরে গিয়ে কথা বললাম কিছুক্ষণ। পরে বলতেছে আচ্ছা তুমি তাহলে কালকে আমার সাথে দেখা করতে আসো,
ইভা বলছে।
হ্যাঁ, বলতেছে। তো তখন আমি চলে গেলাম। আমি আবার এর ফাঁকে একটা ছাড় ছিল আমার, মানে উনি আফিলুদ ডিগ্রি কলেজের মাস্টার, তো ওনার সাথে দেখা করতে যাবো। তো আমি ওনাকে ফোন করলাম, উনি বললো যে ঠিক আছে বাবা তুমি চলে আসো। ওনার কাছে আগে গেলাম যে ওনার ওইখান থেকে দেখা করে আসার পথে আমি এবার সাথে ওইখানে রেস্টুরেন্টে বসে কথা বলি। ওইখানে এসে রেস্টুরেন্টে বসি, ওর ভাবি ও আর ভাই, ওর ভাই পিন্টু আসছে। আসার পরে আমরা এক জায়গায় বসে কোল্ড কফির অর্ডার করি, পরের পরে আমরা খাচ্ছি আর কথা বলতেছি। কথা বলতে 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 ও আমার বলতেছি আচ্ছা আমরা যে বিয়ে করবো তুমি তোমার মারে জানাবো না, তোমার বাসায় জানাবো না। আমি বলতেছি আচ্ছা জানাইলে তো বিশাল সমস্যা, আচ্ছা ঠিক আছে একটা কাজ করো। কি কাজ করবো? আমি বলতাম যে তাহলে তুমি, আমি যখন বাসায় যাবো, আমি তো এখানে 2-3 দিন ধরে আছি বাইরে, বাসার সাথে কন্ট্যাক্ট নেই, তুমি বলবা কি যে এই 2-3 দিন তো আমাদের বাসায় ছিল, আমার সাথে ওর বিয়ে হয়ে গেছে, বললে একটা কিছু হবে, মানে আমি ওরা বুঝ দিচ্ছিলাম।
এটা কিভাবে আপনার বাসার লোকজন জানবে?
আমার বাসায় ফোনটা রেখে আমি যখন চলে যাব,
তারপরে ও ফোন দিবে,
ও ফোন দিবে,
ফোনটা ধরবে আপনার মা অথবা অন্য
কেউ, আমার বোন।
তখন আপনি আলটিমেটলি ওই কথাগুলো যেগুলো শিখিয়ে দিয়েছেন সেগুলো
বলবে।
ওকে, ফাইন। তারপর
কিন্তু আমি মনে করছি যে কখনো মনে হয় এটা হবে না,
ওকে,
আমার ফোনটা আমি সেভে রাখবো, সে কখনোই বলতে পারবে না, এটা শুধু তাকে আশাই দিব। কিন্তু না, আমি যখন নদীতে গোসল করতে চলে যাই, বাড়ির পাশে একটা নদী আছে, নদীতে যখন গোসল করতে যাই আমি মানে আমার ওয়াইফ আর আমি যে রুমে থাকি আমি ওই রুমের চাবিটা আগে আমার কাছে নিয়ে নিয়েছি। মনে করছি একটাই চাবি, আমার একটা N73 ফোন, ওটার চার্জে রেখে আমি ঘরটা লক করে দিয়ে আমি গোসল করতে চলে এসেছি। আমি মনে করছি যে ফোনের চাবি মনে আর কারো কাছে নেই, আমার কাছেই আছে, তো আমি এসে আবার খুলবো। এদিক দিয়ে ফোনও 10-15 বার ফোন দিস, দেওয়ার পরে তো এইবার ধরছে আমার ওয়াইফ,
দরজাটা খুলে সে ধরেছে,
সে ধরছে ফোন ধরে, পরে বলতেছে যে কি ব্যাপার কে তুমি, আমি তো বোন,
বোন বলেছে আপনার ওয়াইফ, কেন
আমার ওয়াইফ বোন বলছে,
কেন
মানে ঘটনাটা জানার জন্য যে কেন আমার সাথে এমন করে, সে আমাকে মোর
মানে আপনার ওয়াইফ অনেক বেশি কিউরিয়াসিটি ফিল করেছিল যে আপনাকে আপনি যদি তাকে পাত্তা দেন না নিশ্চয়ই তার অন্য কোনো মেয়ের সাথে কোনো সম্পর্ক আছে, সেজন্য সে সরাসরি ওয়াইফ বলেনি, বলেছে বোন,
বোন,
ওকে ফাইন।
বলার পরে আমার পাশের এক চাচি বাড়ি আছে তাদের ওইখানে চলে গেছে, যে লাউড দিয়ে তাদের শোনাচ্ছে, আচ্ছা কবে বিয়ে করছে কিভাবে কি দেখি সব বলো, ঠিক আছে। সে একটা বানায় সানায় বলছে যে ওর সাথে আমার 3 দিন আগে বিয়ে হয়েছে, মানে এমন ভাবে বলছে ওর ভাবি আরো বলছে 3 দিন আগে ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে, আমাদের সবকিছু হয়ে গেছে, এখন তো শুধু ওর আমার বাসায় নিয়ে যাওয়ার ডেটটাই বাকি, ঠিক আছে বাসায় না নিলেও সমস্যা নেই আমাদের এখানে এসে থাকবে, বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে। বলার পর তো পাগল হয়ে গেছে, ঠিক আছে, এবার ও মনে করেন যে অন্যরকম ই শুরু করে ফেলাইছে, কি করতে কি করবে নিজেই ঠিক পাচ্ছে না। পরে এবার এক পর্যায়ে মানে এক এক করে সব লোকজন আসতে আসতে শুরু করেছে আশপাশের, প্রথম আমার পাড়া প্রতিবেশী মানে আমার পাশের সব আত্মীয় স্বজন যারা তারা জানতেছে, এবার আমার কাছে জিজ্ঞাসা এই কি ব্যাপার তুমি বিয়ে করেছো, একটা বিয়ে করেছো ফুট করে প্রেম করে কেউ জানাওনি, আবার আর একটা বিয়ে করেছো, এ কি ব্যাপার। এবার তো সবাই আমার পাড়ায় গেছে, মানে আমার আর কেউ কোনো আমার কোনো কথার কোনো মূল্যই নেই, ঠিক আছে, এবার আমি কি করবো, তখন আমার মাথা আর কোনো কাজ করতেছে না, আমি আবার চিন্তা করতেছি আমার বিয়েটাই হবে না, এ সব ভেঙে দিল যে বউ আছে, ঠিক আছে, ও আবার বলে দিচ্ছে যে আমি ওর বউ, লাস্টে বলে দিচ্ছে
মানে এখানে তুলি বলে দিয়েছে যে আমি ওর বউ,
এবারে বলে দিচ্ছে আমি ওর বউ, তার সে বিশ্বাসই করতে পারতেছে না,
ইভাবে বিশ্বাস করতে পারছে না,
ইভাবে বিশ্বাস করতেছে না যে ওর বউ থাকতে পারে। পরে এবার ও মনে করতেছে ফান করতেছে, আমার বিয়ে করবে না বলে ফান করতেছে আমার সাথে, ও বিশ্বাস করতেছে না। এবার আমার ফোন আর আমাকে দেয় না, চিন্তা করতেছে আমার ফোনটা নিতে হবে, যেভাবে হোক ফোন না নিয়ে আমার চিমটা নিতে হবে, তা আমি আবার মনে মনে ভাবলাম চিমটা তো আমি তুলে নিতে পারবো, ফোন যেখানে যাই যাক। তো পরে আমি ফোন টোন ফেলে ওই সময় এবার আমাদের বাড়ি কান্নাকাটি পড়ে গেছে, আমার বোন কান্দছে, আমার মা কান্দছে, আমার পর কারো আস্থা নেই, সব হারা ফেলাইছে। এবার আম্মু আমার কাছে এসে জিজ্ঞাসা করতেছে যে তুই বিয়ে করেছিস, আইসা আমার তাই বলে মারতেছে। পরে আমি বলি যে না আমি বিয়ে করিনি, আমি বিয়ে করিনি, আমি তো আসলে বিয়েই করিনি, আমার কথা কেউ আর বিশ্বাস করতেছে না। তখন আমার বলতেছে যে আমার বাসা থেকে এখনই বেরো, ঠিক আছে, অনেক ধরনের কথাবার্তা বলতেছে। পরে আমি কি করবো, চলে আসছি ঢাকায়। আসার পরে এবার ওই দিনই রাত্রে তুলি হারা যায়, মানে এক জায়গায় যায় পলায় থাকে। থাকার পরে ওর বাবার আমি ফোন দিই, দিয়ে বলে যে এই ব্যাপার আপনার মেয়ে তো আমাদের বাসাতে চলে আসছে, বাসায় কি গেছে নাকি, টাকা রেগে করে চলে আসছে। পরে বলে না আমার মেয়ে তো আসেনি, মেয়ে পরে ওর বাবা সকালবেলা চলে আসে আমাদের বাড়ি, আসার পরে মেয়ে পায় না, বলে যে তুমি আমার মেয়েরে তাহলে মেরে ফেলাইছো, আব্বু আমার কাছে এসে বলতে চাই তাহলে তো আমার মেয়েরে তোমরা মেরে কই রেখে দিছো বলো।
এই যে ফিরে আসলি, ফিরে আসার পরে সোহানের সাথে এগুলো শেয়ার করেছিলেন?
আমি কারোর সাথে এগুলো বলতে চাইনি,
কারোর সাথে শেয়ার করেনি তখন পর্যন্ত,
তখন আমি এগুলো বলতে চাই না কারোর কাছে যে আমার মনের।
সোহান এগুলো আপনি পরে কবে জেনেছেন?
আমি এগুলা ওই যে ও যখন যাইতে ইয়ে করতো, কিন্তু আমি তখন জানতাম, কিন্তু আমি ওগুলা ওর
ডিটেল জানতাম
না, জানতাম কিন্তু আমি জিগাইতাম না ওরে, কারণ ও বলতে চাইতো না এই বিষয়ে, আমি জিগাইতাম না।
ওকে,
পরে আমি করছি কি, আমি এখন কি করবো, আমি তো একটা বিশাল ইসের উপরে পড়ে গেছি। পরে আমার নামে মামলা হয়েছে, আমার নামে একটা মামলা করছে,
মানে কে মামলা করেছে,
আমার শ্বশুর মামলা করেছে আমার নামে, যে ওনার মেয়েরে মেয়েরে খুব জ্বালাতন করে, মানে আমার আমার তো পায় না, আমার আব্বু আম্মু সবাই কাছে বিভিন্ন ধরনের কমান্ড।
10 দিনে কি আপনার বউকেও পাওয়া যাচ্ছে না?
না, বউ ও এক জায়গায় যায় পলায় রয়েছে, এইসব ইয়ে চলতেছে, তোরপাড় চলতেছে। এখন সবাই মনে করতেছে আসলে মনে হয় কি না কি হয়ে গেছে, মানে কারো কাছে আর কোনো ই নেই আমাদের, কারো কেউ আমাদের কথা বিশ্বাস করে না, আমার কথা তো করেই না, ঠিক আছে। আর এদিক দিয়ে আমার মানে বাড়ির আশেপাশে যারা আছে সবাই আমার আম্মু আব্বুরে সবাই ভয় দেয় যে তোমার ছেলে যশোরে একটা বিয়ে করছে, ওইদিক দিয়ে তো ওরা তো ছেড়ে দেবেই না, আর এদিকে তো তোমার ওর মেয়ে তো হারাই গেছে, যাই হোক সে তো মনে করো যে মরেও যাইতে পারে, এক জায়গায় যায় সেট করে মারা যেতে পারে, যেহেতু সে বাসায় ফিরে যায়নি তাহলে তার কি হয়েছে কেউ জানে না, কিন্তু সে আছে তার নানা বাড়ি, কিন্তু কেউ জানে না। এক মাস এসব তোড়পাড় চলার পরে সে ফিরে আসে, তাদের বাড়িতে গেছে, হঠাৎ করে খবর পেলাম যে সে বাড়ি আসছে, এক মাস পরে বাড়ি আসছে। আসার পরে এবার কোর্ট থেকে শুধু নোটিশের পর নোটিশ আসে, কিন্তু আমি যাই না, সবসময় পলাই থাকি, কি করব কি করব। পরে একটু মামলাটা মানে স্লো হয়, হওয়ার পরে আমার আম্মু খুব টেনশনের ভিতরে থাকে যে কি করব কি করব। সেলটারে খুব মানে আমার খুবই আমার আম্মা আদর করতো, এই জন্য মনে করে যে ওর যদি আমার তার আগে কিছুদিন আগে আমাদের এলাকায় এরকম একটা মেয়ে মরে গেল ওর জন্য তার ফাঁসি হয়ে গেল। পরে আমার আম্মু চিন্তা করে যে হাই হাই আমার একটা ছেলে যদি ফাঁসি হয়ে যায় আমি কিভাবে দেখবো। পরে আমি চলে আসি, আমি বাড়ি আসি, আসার পরে আব্বু বলতেছিল যে মামলা করছে তো, তাহলে তো আমাদেরও একটা মামলা করতে হবে, কি দিয়ে করব। পরে আমি একটা সাজায় একটা মামলা দিলাম, ওই ডেটের ডিটেলস এ একটা মামলা দিলাম যে দিন চলে গেছে এখানে, মানে থানায় যে ওর সাথে মানে এস এর সাথে কথা বলে একটা চিডি করলাম, মানে একটা কিছু ডকুমেন্টস এর তো দরকার আছে যে এদিন গেছে। পরে এবার ওরা যে আমার নামে মামলা করছে যে আমি ওরা বিয়ে করছি, এবার বিয়ে যে করছি এটা আমি সম্পূর্ণ অস্বীকার করছি। পরে তারপর ই হয়ে গেছে, ওইখান থেকে আমি বাসায় চলে আসি, বাসার থেকে আবার বোঝাই টোঝাই চলে আসি বাসায়, মানে ঢাকাতে চলে আসি, এসে ওইখানে আবার আমার মন আর বসে না। এবার হঠাৎ করে একদিন একটা পার্টি দেবো আমরা বন্ধু বান্ধব মিলে, একটা পার্টি দেবো ভাবতেছি, তো আমার বলতেছে চল।
আর কি হলো
ওর পরের থেকে কালেকশন আছে আমার সাথে, ও মনে করে যে আমার কাছ থেকে একটু সরে সরে থাকে, তুমি আমার ভুলে যাচ্ছ, ও বিশ্বাসই করতে পারতেছে না যে আমার একটা বউ আছে।
আপনি বলেছেন সত্য যে আমার বউ আছে।
পরে আমি গাড়িতে আসতেছি, আসার পথে তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করতেছো কেন, কি হয়েছে আমার খুলে বলো। পরে আমি বললাম যে এই ব্যাপার আমার একটা বউ আছে, সে বিশ্বাস করে না।
আপনি কি পরে তার কাছে ব্যাপারটা
পরে আমি
কেন করেছেন?
পরে আমি বলে দিছি যে যাক আমি তো যা করছি করে ফেলাইছি, অনেক বড় একটা ই হয়ে গেছে, এখন যদি এইসব মনে করেন যে বিষয়টা ইভা যদি আমার ফ্যামিলিতে অথবা কাউরে ফোন করে বলে, তাহলে মনে হয় বিশ্বাস করবে যে আসলে বিয়ে করিনি।
হঠাৎ
করে এবার এইগুলো এইভাবে চলতেছে দুই তিন মাস ধরে, চলতে চলতে আমি আর ও আমরা সবাই মিলে মনে করি যে একটা আজকে একটা পার্টি দেবো, তো যে পুবাল রাজবাড়ি আছে ওইখানে আমরা একটা মদ বানাই বাংলা মদ, ওইখানে যাই আমি আরো, যাওয়ার পরে জেগে বসি, বসার পরে একটা মহিলা আমাদের একটা দুই লিটারের বোতল পানি খেয়ে আমরা নিয়ে যাই, ওটা ভরে দেয়। আমি ফার্স্ট জীবনে ওই দিনই প্রথম ড্রিঙ্ক করি, ওই দিনই আমি প্রথমে আমার দোকানে এসে ওইটার অর্ধেকই খেয়ে ফেলছি, টেনশনে দুই লিটারের অর্ধেকই আমি খেয়ে ফেলছি। ও বলতেছে তুই কোনোদিনও ড্রিঙ্ক করিসনি, তাহলে তোর বিশাল সমস্যা, আমি কিচ্ছু হবে না। ওইটা খেয়ে ঘুমাইছি, ওইটা ঘুমোচ্ছি, ঘুমানোর আগে এর ভিতরে আমার আম্মু ফোন দিছে, ও ছিল আমার সাথে, আম্মু বলতেছে যে বাবা শরীরটা তো একদম ভালো না। বলছি কেন আম্মু তুমি এমন করে বলতেছো কেন? আম্মু বলতেছিল যে তোরে নিয়ে আমার এত চিন্তা, টেনশনে আমি ঘুমাইতেও পারি না। বলি কেন আম্মু তোমার এত টেনশন কেন, আমার এত টেনশন করো কেন, আমার তো আমি তো টেনশন করি না, আমি বিষয়টা এইভাবে বলতে চাইনি, আমি তার অন্যভাবে বলতে চাইছি, কিন্তু সে অন্য একটা মাইন্ডে নিয়ে গেছে, মনে করেছে যে সে মনে করেছে যে আমি তার জন্য এত টেনশন করি, সে আমার জন্য টেনশন করে না, এই ধরনের বুঝছে। আমি বলছি যে আম্মু আমার তো টেনশন হয় না, আমি এটা বলছি তুমি এত টেনশন করো কেন এই বিষয় নিয়ে, মানে আম্মু উল্টা বুঝে তখন
ব্যাপারটা সিরিয়াস নিয়ে
গেছে, সিরিয়াস নিয়ে গেছে।
তখন তো আমরা মোবাইল থেকে আসতেছিলাম,
পরে এবার যে আমার যে মানে ভাবি আছে, ভাবি মিলে আর আমার ওই বউয়ের বড় বোন, এরা মিলে আমার আম্মুর কাছে ফোন করে, ফোন করে অনেক ধরনের বাজে বাজে কথা বলতেছিল আম্মুরে, ফোন করে ফোন করার পরে আম্মু আমার ফোন করেছে, বলতেছে এইভাবে আমি তোর জন্য এত বাজে কথা শুনছি যে আমার লাইফে আমি কোনোদিন শুনিনি, ধরনের বাজে কথা আমি তোর জন্ম দিয়ে শুনেছি, আমার মরে যাওয়া উচিত। পরে আমি বলতেছি কেন আম্মু তুমি এই ধরনের কথা বলে না, ঠিক আছে তাহলে তোমার আগে আমি মরে যাবো, মানে অনেক ধরনের কথা বলতেছি। বলার পরে এবার আমি আমার বলতেছে যে আমার শরীর একদম ভালো না, মনে হয় মরে যাবো, কথা বলছি। বলার পরে মানে আমার যে ওয়াইফের বড় বোন উনি আম্মুরে অনেক বকা দিছে আমার কথা, আমার সাথে কথা বলার পরে বকা দেওয়ার পরে আম্মু মানে সবার সাথে অনেক কিছু মানে আমার বোনের সাথে বলছে যে এই ব্যাপার আমার ভালো লাগতেছে না, কেমন কেমন লাগতেছে, মরে যেতে পারি, মানে কোথায় ইন্স্যুরেন্স করা আছে, কোথায় কি আছে, কোথায় বাড়ির কোথায়, আমার বোন তো জানে না, ও কখনো রান্নাও করিনি, ওরে আমরা খুব আদরে রাখতাম এই জন্য কিছুই জানে না, তা ওরে ওইগুলো আবার ওই দিন রাত্রে বলতেছে যে এই ব্যাপার এই ব্যাপার। আর ও তখন ওর তখন এটে পড়ে, ও তখন বুঝতে পারতেছে না এই বিষয়টা যে কি বলতেছে আম্মু, আমার মনে হয় আম্মু আমার শিখাচ্ছে, এগুলো ও বুঝতে পারিনি। তারপরে আম্মু হঠাৎ করে আমি ওই রকমের ইটি খাইয়ে ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়ছি, এবার ঘুম থেকে উঠছি, উঠার পর দেখি আমার ফোন অনেকবার ফোন দিছে আমার, আমি তো মানে বিভোর রয়েছি ড্রিঙ্কস করে, আমার সেন্স নেই। পরে আমি ঘুমিয়ে গেছি, ঘুমানোর পরে সকালে এরকম একটা ফোন আসে, ফোনটা ধরে ঘুমের ভিতরে আমি শুনি যে আমার মামার হয়েছে। পরে তো তারপরে আমি অনেক কষ্ট করে আমি মানে আমার দোকানের যে ইয়ে আছে আজাদ ভাই, ওনার কাছে যে বললাম যে আজাদ ভাই আমার আম্মু তো মারা গেছে, তো আমি এখন চলে যাব, তাই বলে আমি চাবিটা ওইভাবে ফেলাই রেখে যাই, ঠিক আছে চলে যাই, চাবিটা দিয়ে আমি অনেক দৌড়াই, দৌড়াইতে দৌড়াইতে দুই তিন কিলোমিটার চলে যাই, আমার নবীনগর যেতে হবে, নবীনগর যে আমি একটা গাড়ি কোনো ছিট পাচ্ছি না, তখন আমি অনেক কান্নাকাটি করে বলতেছি ভাই আমার মা মারা গেছে, আপনারা যদি আমার একটা ছিট দেন তাহলে আমি আমার মারে দেখতে পারবো, প্লিজ ভাই আমার একটা ছিট দেন ভাই, আমার একটা ছিটের ব্যবস্থা করে দেন না ভাই, আমার যাইতে হবে ভাই, প্লিজ ভাই আমি অনেক কান্নাকাটি করতেছি। কেউ আমার মানে একটা পরিবহন আছে, ওরা বলতেছে যে আচ্ছা ঠিক আছে ভাই তোমার মা মারা গেছে, তো তুমি কই যাবা? বলতেছি ভাই আমার মাগুরা নিয়ে দিলে, আমি মাগুরা থেকে চলে যেতে পারবো ওরাই, ওইখান থেকে ভিতর দিয়ে রাস্তা আছে, আমার দোলা বাইরা আছে, ওনারা এসে আমার নিয়ে যাবে। তখন তারা আমার বলতেছে আচ্ছা ঠিক আছে চলো। এবার আমাকে নড়াইলের এসআই যে আছে উনি আমার ফোন করলো, ফোন করার পরে বলতেছে তোমার আম্মু যে মারা গেছে, তোমার কারপর অভিযোগ কে মারছে, তুমি কাউকে ই করো নাকি সন্দেহ করো, তোমার আব্বুরে অথবা তোমার পাড়া প্রতিবেশী কেউ, অনেক ধরনের অনেক কথা বলতেছে, অনেক কমান্ড। পরে আমি কি বলবো, আমি অনেক কান্না করতেছি, কান্না করতে করতে এক অবস্থায় আমি বেহুশ হয়ে গেছি। পরে আমার পাশে একজন ভদ্র মহিলা ছিল, উনি আমার ই করছে পানি টানি দিয়ে। পরে চলে আসছি এখান থেকে, আসার পরে আমার দুলা ভাই যোগাযোগ করছে মহিলার সঙ্গে, উনি বলছে আচ্ছা ঠিক আছে আমি গাড়ি পাঠাই দিচ্ছি, আপনি মাগুরা নামার সাথে মাগুরা একটু আমার নামাই দেন, নড়াইল রোডে নামাই দিলে আমরা এখান থেকে নিয়ে নেব। পরে ওই মহিলা, আমি তখন অজ্ঞান হয়েছিলাম, ওই মহিলার সাথে যোগাযোগ করে আমার নিয়ে গেল ওইখানে, বাড়িতে নিয়ে গেল। যার পরে ভিতরেই আমার মানে গলা দিয়ে তখন থেকেই রক্ত পড়া শুরু করছে, আমি যাচ্ছি বাড়িতে তখন থেকেই আমাকে একটা হুন্ডাই করে নিয়ে যাচ্ছিল, আমার এমনি রক্ত পড়তেছে অনেক। পরে বাসায় গেছি, যার পরে মানে ইয়ে হয়ে পড়ে গেছি, বহিষ্ পড়ে গেছি। তারপর যখন আমার পানি টানি দিয়ে সুস্থ করছে করার পরে আমি যখন গেলাম, মা দেখি শুয়ে আছে আমাদের উঠানের মাঝখানে। প্রথমে আমার আব্বু আমার এসে জয় ধরে কান্না করতেছে, পরে আমার বোন এসে আমার প্রশ্ন করতেছে যে ভাই আমার মা কি অন্যায় করছিল, তুমি তারে মেরে ফেলাইলে, কি করছিল বলো, আমার মার অপরাধ কি, আমার অপরাধ কি? আমি তখন তাদের প্রশ্নের উত্তর দিতে পারতেছিলাম না, আমি যে কি করব, আমি নিজেই কিছু ই করতে পারতেছিলাম না। তখন অনেক কান্না করতেছি, কিন্তু কান্না করে কি হবে, লোকজনের যে কথা যে আমার বোন এসে বলতেছে ভাই তুমি আমার মারে মেরে ফেলাইলে, আমি তো কিছুই বলতে পারতেছি না, আমি কি বলবো, সবই দোষ তো আমারই। আমার তখন আর কিছু বলার নেই।
আপনি আপনার দোষ কেন দিচ্ছেন?
তার কারণ সবকিছু তো আমার জন্যই হয়েছে, আমি যদি আর একটা রিলেশন না করতাম সবকিছু মিলে আমার
প্রথম ওয়াইফটাও ছিল তারই ভুল, এবং তারপরে যে মেয়েটার সাথে সে জড়াতে চাইল স্ত্রী থাকা অবস্থায় ঘরে, সেটা একটা চরম ভুল, এবং সেই ভুলের শাস্তি পেল তার মা। আপনার মা কি সুইসাইড করেছিল?
হ্যাঁ।
কি করেছিল আপনার মা?
আমার মা, আমার ওয়াইফ তো তখন ছিল না, মানে ওয়াইফ চলে গেছে পালায়, তো আমার রুমে যায়, মানে অনেক আগের ঘর, তো ঘরে মোটা মোটা ই আছে রডের, ওগুলো একটা সাথে দড়ি দিয়ে চলে আসে।
শ্রোতা, আমরা চার মিনিটের বিজ্ঞাপন বিরতি নিতে চাই, চার মিনিট পরে আমরা ফিরে আসতে চাই যাহা বলিব সত্য বলিবতে। সন্তানের মুখে মায়ের মৃত্যুর বর্ণনা, এবং সেটা যদি হয় সন্তানের ভুলের কারণে, কতটা কষ্টকর হতে পারে ইউ ক্যান্ট ইভেন ইমাজিন। আমরা প্রত্যেকটা সন্তানকে সতর্ক করতে চাই আজকের যাহা বলিব সত্য বলিবতে। সৃষ্টিকর্তা বলেছে যে সন্তানের জন্য সে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ একটা উপহার দিয়ে পাঠিয়েছে, সেটা হচ্ছে মা, মা এবং মা। সেই উপহারটাই যখন নিজের কাছ থেকে চলে যায় নিজের ভুলের কারণে, এর চেয়ে বড় শাস্তি কোনো কিছুই হতে পারে না। এবং এই জন্য আমরা বারবার বলে থাকি যে যাহা বলিব সত্য বলিবতে এমন অতিথি আসেন যারা সবচেয়ে বড় শাস্তি পেয়ে এখানে আসেন। ওর যে অপরাধ, সেই অপরাধের শাস্তি কোন আদালত, কোন আইন কি দিতে পারবে? ওর নিজে থেকে যে অপরাধটা পেয়েছে। আমরা চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর পরে আবারও ফিরে আসবো যাহা বলিব সত্য বলিবতে, আশা করছি আমাদের সাথেই থাকবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছে আমার টিম মেম্বার আরজে সুমন ও সাউন্ড এডিটর বঞ্জু, এবং আজকে দুই বন্ধু মিলে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনে বসে নিজের জীবনের অপরাধ বোধ এবং অপ্রিয় সত্যগুলো লাখো মানুষের সামনে স্বীকার করছে। আমরা পেয়েছি সোহান এবং রোহানকে। রোহানের জীবনের যে ট্র্যাজেডি, একটু আগে আমরা যেখানে ছিলাম সেখানে আমি আর টাচ করতে চাই না, কারণ ওর জন্য বলাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আমি শুধু বারবারই আপনাকে বলি যে পাপ নাকি কাউকে কখনো ছাড়ে না, এবং পাপ কখনো কখনো জীবন দশায় এমন বড় শাস্তি হতে পারে, চার চেয়ে বড় শাস্তি পৃথিবীতে কেউ কখনো দিতে পারবে না। যাই হোক রোহান, আমি ঠিক জানি যে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটে গেছে এবং আজকের দিন পর্যন্ত, সেটা অনেক অনেক বেশি পরিমাণে কষ্টকর, শাস্তি তো পেয়ে গিয়েছেন আপনি, তারপরও আপনার কাছ থেকে জানতে চাইবো যে এর পরের ঘটনাগুলো কি হয়েছে।
এরপর আমার আমর ই হয়ে যায়, কবর দেওয়া হয়ে যায়, দেওয়ার পরে আমি চলে আসি বাসা থেকে তিন দিন পরে ওটা একটা মিলাদ হয়।
আপনাকে ওই সময় পুলিশে ধরেছিল?
পুলিশে
আপনার নামে মামলা চলছিল এবং একই সাথে
ওই সময় আমাকে পুলিশে ধরেনি।
ওকে,
ওই সময় পুলিশ আসছিল।
আপনার স্ত্রী ছিল ওইখানে?
আমার স্ত্রীরা ওরা আসছিল না ওইদিন।
আপনার স্ত্রীও ছিল না
ওইদিন? আসছিল না ওরা।
আপনার স্ত্রী কি তখন খুঁজে পাওয়া গেছে?
হ্যাঁ, খুঁজে পাওয়া গেছে ওইদিন। ওরা আসেনি আমাদের বাড়িতে
যখন শুনেছে যে এভাবে সুইসাইড করেছে, তখন আর আসেনি?
আসেনি ওরা।
ওকে,
তো তখন আমি খুব কান্নাকাটি করতেছিলাম আর এক একজনের এক এক প্রশ্ন, কার প্রশ্ন কি উত্তর দেবো আমি কোন উত্তর খুঁজে পাচ্ছি,
সবাই আপনাকে কাল্পিট মনে করছে।
হ্যাঁ,
ওকে,
তো তখন আমার আর কিছুই মানে আমার যত আত্মীয় স্বজন আছে সবাই আমাকে মানে একটা কি যে করতেছে আমি নিজেই বুঝতে পারতেছি। আমার মনে হচ্ছিল যে আমি নিজেই সুইসাইড করি এক্ষুনি, তো আমি করিনি। সেটা দেখলাম যে আমার একটা বোন আছে, তার জন্যই আমি কিছু করতে পারিনি তখন। পরে আমার কবর দেওয়ার পরে আমি যখন চলে আসলাম, আসার পরে তিন দিন পরে মিলাদ হলো, সবাই মিলাদ টিলাদ দেওয়ার পরে আমি অনেকদিন মানে সাত আট দিন থাকলাম বাড়িতে। তো পরে ওইখান থেকে চলে আসি, আবার এসে আমার বোনের কথা আবার চিন্তা করি যে সে একা বাসায় কি করবে, কিভাবে থাকবে, সে তো কোনোদিন রান্নাও করিনি। পরে তারপরে আমি চলে আসি বাসায়, সবকিছু এখান থেকে নিয়ে চলে যাই বাসায়। বাসায় যেয়ে ওইখানে একটা দোকান নিই, নতুন করে এখানে শুরু করি। কিন্তু সবার মনে আমার নিয়ে একটা ভ্রান্ত ধারণা যে ওর জন্য ওর মা মরে গেল, মানে এক একজনে দেখলে এক এক ধরনের।
কত সালে এই ঘটনাটা ঘটে?
এটা 2009-এর 8 মাসের সময়।
2009-এর 8 মাস। ওকে,
পরে আমি কি করব, চলে আসি ওইগুলো নিয়ে, চলে যাই বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে এবার আমার তো ওয়াইফ তো আর তো সেভাবে ওইভাবে ওর সাথে ই হয়ে গেল, আমার আম্মু মারা গেল, ওরা কেস টেস সব ওইভাবে আস্তে আস্তে গেছে, ওটা মানে বাদ হয়ে গেছে এমনি। তারপরে আর ওরা আমার খোঁজও নেয় না, আমিও নিই না। বছর খানিক চলে গেল, 2011-12 সাল পড়লো, তখন থেকে আবার আমার মনের ভিতরে আবার অন্য কিছু জায়গা উঠলো। ও তার ভিতরে ইভা আবার ই করছে আর একটা ছেলের সাথে, রুবেল
পড়েছে।
হ্যাঁ, একটা রুবেল নামে একটা ছেলের সাথে পলায় চলে গেছে।
জীবনের যে চরম এবং মানে দুর্ভোগ কত রকমের হতে পারে, একটা মানুষের ভুল যে কত বড় শাস্তি দিতে পারে, অপরাধ কত বড় শাস্তি দিতে পারে, তার বেস্ট এক্সাম্পলটা হচ্ছে আজকের এই যাহা বলিব সত্য বলিব। রোহান খুব স্বল্প করে আজকে এই জায়গাটায় তার জীবনের অপ্রিয় সত্যগুলো তুলে ধরেছে। এইটাকে নিয়ে যদি আমরা আরো সময় দিতাম তাহলে আরো ব্রড অ্যাঙ্গেল থেকে এটা তুলে ধরা যেত, কিন্তু আমাদের সময় স্বল্পতার একটা অনেক বড় কারণ। দেখুন, তার জীবনের সবচেয়ে বড় ভুল হলো একটা মেয়ে ঘরে থাকা অবস্থায় আরেকটা মেয়ের সাথে ভাবে জড়িয়ে পড়া, এবং সেই মেয়েটার সাথে সে ফান করে হোক বা যে কোনো কারণেই হোক, যেই ক্লুটা বলেছিল সে মেয়েটাকে হাতে পাওয়ার জন্য, সেটা তার জীবনের সবচাইতে বড় পেইন হয়ে গিয়েছে, তার মার আত্মহত্যা। এবং ফিরে আসতে চাই আপনার কাছে, কথা আছে যে শোক ভুলতে বেশি দিন সময় লাগে না। হ্যাঁ, এবং আমি ঠিক জানি যে 2008-এ যদি ঘটনাটা ঘটে থাকে, তারপরে 4 বছর আপনার জীবনে নিশ্চয়ই এরকম ছিল না যে আপনি আর কোন ভুল করেননি?
না, তারপর থেকে মানে কিছুদিন ভালো গেছে, মানে 7-8 মাস ভালো চলছে। তারপরে আস্তে আস্তে আমার বোনও বড় হয়ে গেছে, পরে এক পর্যায়ে অনেক বিয়ের ই আসে, আসার পরে মানে ও একা বাসায়। চিন্তা করলাম যে তাইলে এক কাজ করি, আব্বা বলতেছিল যে ওর বিয়েটা তাহলে দিয়ে দাও, বললাম না।
বাবা আপনাকে কিছু বলেনি আপনার মার মৃত্যুর পরে?
বাবা সবাই বলেছে, অনেক কিছু বলছে, কিন্তু সেসব কথার আমার কাছে উত্তর নেই, আমি কিভাবে বলবো কিছু, কারো উত্তর আমি দিতে পারিনি কারো কথার কাছে। আমার বোন এখনো পর্যন্ত আমার সাথে কথা বলে না।
বাবা বলে আপনার সঙ্গে কথা?
বাবা অ্যাকচুয়ালি বলতে কি, আমার সাথে মোটামুটি এখন কেউ কোনো যোগাযোগ রাখে না।
ওকে, তারপর?
পরে ওইখানে এক পর্যায়ে ই করি, দেখলাম যে এরেও হারালাম, এবারেও হারালাম, মারেও হারালাম, বোনরেও হারালাম, বাপরেও হারালাম, সবই হারালাম, কি আছে আমার এখন, কি করব। পরের থেকে এবার আমি একটা ট্রেনিং সেন্টার চালু করলাম, কম্পিউটার যে অপারেটিং সিস্টেম এগুলো শিখায় সবাই, এমএস ওয়ার্ড, এক্সেল কাজগুলো শিখায়। পরে শিখাতে শিখাতে কয়েক অনেকগুলো মেয়ে হলো, এদের সবার সাথে প্রায়টার সাথে প্রেম করি।
তারপরও আপনি এই জায়গাটাতে?
এখন মনে করেন যে আরো বড় ভাবে খারাপ হয়ে গেছে ওর পরে।
এটার পরে তো আমার ভালো হওয়ার কথা ছিল, খারাপ হওয়ার
কথা ছিল, কিন্তু পারিনি কেন জানি না। তারপরে আমার শুধু মনে হলো যে শালা মেয়েদের কারণে আমার এত কিছু হয়ে গেল, এই মেয়েদেরকে আমি ছাড়বো না,
আরো বেশি জিঘাংসা তৈরি হলো।
তখন আমি মনে করলাম ঠিক আছে, এখন মেয়েদের সাথে যার সাথেই করব সর্বোচ্চ 6-7 দিন তার ভিতরে ফিজিক্যাল রিলেশন করে বাদ। তখন আমার ওইখানে অনেক মেয়েরা আসতো।
এই জাতীয় প্লট গুলো নিয়ে হলিউড
This track was downloaded from FusionBD.com.
Radio.
হলিউডে বলিউডে বহু ছবি তৈরি হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন, আমি কয়েকটা ছবির নাম বলতে পারি, দ্যাট শুড নট বি মেনশন ইন দিস কাইন্ড অফ শো, বাট তারপরেও বলি যে এই ধরনের প্লট নিয়ে যে যারা নারীদের প্রতি এরকম জিঘাংসা আচরণ করেন তাদের একটা ব্যাকগ্রাউন্ড থাকে এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো কখনো কখনো এই ধরনের মানসিকতা তৈরি করে দেয়। এবং এখানে একটু বলে রাখা ভালো প্রিয় শ্রোতা, এটার জন্য আমাদের যে সামাজিক কাঠামো সেই সামাজিক কাঠামো কিন্তু অনেকখানি দায়ী, কারণ একটা ছেলে জন্মের পর থেকেই সেই শৈশবে খেলাধুলা থেকে শুরু করে এবং জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের মতো সোসাইটিতে যে পুরুষতান্ত্রিক মানসিকতা নিয়ে বড় হয় সেই পুরুষতান্ত্রিক মানসিকতার জায়গাটা থেকে ও যেটা বারবার বলছে যে একটা মেয়ের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে গেল বা একটা মেয়ের জন্য এটা হয়ে গেল, তাহলে মেয়েদের ব্যাপারটাতেই আমার এই ধরনের ভূমিকা থাকবে। এই যে মেয়ে করে চিন্তা করা, এই চিন্তা করার জায়গাটাতেই কিন্তু ভুল, এবং এই ভুলের জায়গাটা একটা ছেলের স্কুল লাইফে তৈরি হয়, এই ভুলের জায়গাটা একটা ছেলের একটা পরিবারে তৈরি হয়, এই ভুলের জায়গাটা একটা ছেলের একটা প্রতিষ্ঠানে তৈরি হয় এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই ভুলের মধ্যেই থাকে। মেয়ে যে মানুষ এবং একই সাথে সে যে ছেলে সেও যে মানুষ, মেয়ে তার মেয়েত্বের জায়গাটাতে যে অনেক বেশি অনন্য, ছেলে তার ছেলের জায়গাটাতে অনেক বেশি অনন্য, এই জিনিসগুলো যদি আমাদের সোসাইটিতে ফ্যামিলি থেকে শুরু করে একেবারে ইনস্টিটিউশন পর্যন্ত সব জায়গায় সুন্দরভাবে ফুটিয়ে তোলা হতো, তাহলে কোনোভাবেই এই ধরনের কথাবার্তা একটা ছেলের মুখে আসতো না যে মেয়ের জন্য আমার জীবন নষ্ট হয়ে গেছে, সুতরাং মেয়ে ইট সিম লাইক ইটস আ কমোডিটি। ওকে প্রিয় শ্রোতা, আমরা ফিরে যেতে চাই আবারও রোহানের কাছে। হ্যাঁ রোহান, তারপর
আমি এভাবে এক একটা মেয়ের আমার বাসায় নিয়ে আসি, বাসায় কেউ থাকে না।
কিভাবে আনতেন?
আমি বলি
কিভাবে ফেলতেন,
ফাঁদে মানে একজনের সাথে মানে কথা, প্রথমে একটা মেয়ের কথা বলি, সে ভিক্টোরিয়া কলেজে পড়ে, তো যখন নদীর উপর থাকে প্রথম কলেজে যাবে, আমি বাসায় থাকবো। এবার ও আমাকে জাস্ট একটাই বলবে যে তুমি একটাই তোমার রুমে থাকবে, আমি তোমার রুমে চলে আসবো। তো আমি একটাই আমার রুমে দরজা খুলে ঘুমাই, ও ওইখানে অটো দিয়ে এসে নেমে একদম আমার বাসায় চলে আসে।
একটা মেয়ে থাম করে আপনার রুমে চলে আসছে, কথা বলে এতটুকু সম্ভব? তাহলে
আমরা আমি এমন ভাবে পটাই,
কি করে
আমি বলতাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি,
ইটস ভেরি সিম্পল থিং সবাই বলে। তারপর
পরে দেখাতাম ভালো কি করে বাসি,
কিভাবে দেখাতেন,
কিভাবে ভালোবাসি। আমি বলতাম যে তোমার কি করতে বলতেছো, তুমি তোমার জন্য আমি কি করবো বলো,
নদীতে গিয়ে ঝাঁপ দাও,
দেব ঠিক আছে নদীতে ঝাঁপ না।
তাহলে
তখন আমি কি করতাম, ওই সে আমার বলতেছিল আচ্ছা তোমার আমার দেখানো লাগবে না, সত্যি তুমি আমার ভালোবাসো, বুঝতে পারছি
মানে কথার যে স্টাইলিং ভঙ্গি যে
সিম্পল জিনিস দিয়ে একটা মেয়ে পড়ে যায়।
হ্যাঁ মানে করেন যে উড়ে নিয়ে ঘুরতে যাওয়া, বিভিন্ন রেস্টুরেন্টে বসা, ওরা তো মনে করতো কি জেন কি আসলে
না। এটা তো একটা হচ্ছে যে প্রথম দেখার আগে তো তাদেরকে কোনো না কোনো ভাবে পটাতে হয় যে
সে আসতো আমার কাছে শেখার জন্য,
কাজ শেখার।
ওকে 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 ওকে,
সে মনে করতো যে আমি যদি তার সাথে প্রেম করি সে আমার তাড়াতাড়ি শিখাবে,
শিখাবে।
ওকে
ঠিক আছে, সে এটা ক্লাস পয়েন্ট মনে করতো।
মানে যেই ট্রেনিং সেন্টার আপনি খুলেছিলেন সেই ট্রেনিং সেন্টার স্টুডেন্টদের সাথে আপনি সব করছেন?
হ্যাঁ। তো পরে ওইখানে ওই সব করতাম এলাকাতে, এইভাবে অনেকগুলো করার পর হঠাৎ একবার আমার ভালো লাগে না, ঠিক আছে অনেকগুলো মেয়ের সাথে ধরুন এভাবে করার পরে দেখি মেয়েরা আমার পরে আস্থা হারায় ফেলাচ্ছে। তবে সবাই মানে যারা আসছে সবাই কাজ শিখছে। পরে ও একটা নাম্বার দিল আমার, বলো দোস্ত ভালো একটা মেয়ে কথা বল, ওর বোন নাকি বান্ধবী।
না না, তুমি আমারে ফোন দিছিলা, ফোন দিয়ে বলতেছ দোস্ত আমার তো ফ্যামিলিতে সমস্যা। আমি বললাম কি সমস্যা, তুমি বলছো যে আমার তুলি যেই ওয়াইফ ওর নিয়ে একটু সমস্যা, আমি খুব ইয়ের ভিতরে আছি, আমার তোমার কাছে আসতে হবে। তো আমি এর ভিতরে আমি আবার বিয়ে করে ফেলি, এটা তো বলা হয় না, আমি বিয়ে করে ফেলার পরে তখন
আপনার বিয়েটা কি আপনার নিজের পছন্দ এভাবেই হয়েছে নাকি ফ্যামিলি থেকে?
না অ্যাকচুয়ালি মেয়েটা আমার রিলেটিভ আত্মীয় হয়, কিন্তু আমার ফ্যামিলিতে জানাই যে আসলে মানে আমার এমন একটা অবস্থা হয়ে যায় খারাপ কাজ করতে করতে মানে আমি নিঃস্ব হয়ে যাই। পরে চিন্তা করলাম যে ঠিক আছে আমি একটা মেয়ের বিয়ে করি, যেমন দুজনে চাকরি করে উপরে উঠতে পারি, মানে আমার ব্যবসা টিফিনের ব্যবসা করতাম মেয়ের ব্যবসা করতাম পুরো একবারে ব্যালেন্স জিরো হয়ে গেছে,
সব মেয়েদের পিছনে খরচ করতাম।
হ্যাঁ সব মেয়েদের পিছনে খরচ করতে পারে, একসময় আমি একবারে খুব ইয়ের ভিত্তি পড়ে যাই। পরে আমি ওরে বিয়ে করি, বিয়ে করতে চাই, পরে আমার ফ্যামিলির জানে ওর ফ্যামিলিও জানে কেউ রাজি হয় না, পরে আমরা বিয়ে করে ফেলি দুজনই। বিয়ে করার পরে ওর বাবা মা মেনে নেয় না, আমারটাও তো একই অবস্থা। পরে যাই হোক যেভাবে হোক ওর মা মেনে নিছে, ওর বাবাও মেনে নিছে, আমাদেরকে মিরপুর থাকতে দিছে আর কি। তো একটাই মো আমার ফোন দিছে যে আসলে আমার তো ওয়াইফের সমস্যা, আমি এখন কি করবো। বললাম যে সমস্যা কি, আমার রুম তো ফাঁকা, তুই চলে আয় আমার এখানে। পরে ও আসে আমার কাছে, ও আসার আগে আমি ওর একটা, ও বলতেছে যে তোর কাছে কি মেয়েটে আছে নাকি। আমি আরে কি বলিস, সমস্যা নেই, একটা ভালো নাম্বার আছে, কিন্তু তোর কাছে একটাই রিকোয়েস্ট, মেয়েটারে তুই যে কোনো কাজ করস কোনো সমস্যা নেই, আমার রুম আছে, কিন্তু মেয়েটারে নিয়ে তুই কখনো চলে যাস না দোস্ত, এটা আমার। আমার তোর কাছে রিকোয়েস্ট।
ওর কথা নিয়ে চলে যাস না মানে,
মানে মেয়েটারে বিয়ে করে চলে যাস না, তাহলে আমার সমস্যা হইব।
কিরকম কেন এসব কথা বলেছিলেন?
মানে ও তো আবার একটু কনফারেন্স ছিল এইরকম, যে কোনো মেয়ের সাথে আমরা যদি দুজন কথা বলতাম কি ইয়ে বলতাম, ওরা এমনিতেই কেন যে পুইটা যেত আমরা নিজেও কল্পনা করতে পারতাম না।
আচ্ছা, তো ওকে আপনি কেন বলছিলেন যে মেয়েটাকে নিয়ে চলে যাস?
ও তখন ওর বউ নাই কেউই নাই, এই জন্য ওরে বারবার সতর্ক করছি, আর আমরা প্রেম করে বিয়ে করছি, আর ও যদি ওই মেয়েটারে নিয়ে যায় প্রেম করে, তখন কিন্তু ওই পেশাটা আমার উপরে এসে পড়বো। তার কারণ হলো
কিসের প্রেশার? ওই মেয়েটার সঙ্গে আপনি পরিচিত ছিলেন আগে থেকে?
হ্যাঁ, আমার ওয়াইফের পরিচিত।
ওয়াইফের কি ধরনের পরিচিত?
ওয়াইফে মানে একই অফিসে চাকরি করতো।
ওকে ফাইন, সোহান। হ্যাঁ, তারপরে নাম্বারটা দেওয়ার পরে কি হলো?
ও আসলো ওর সাথে, দুই দিন না একদিন কথা বললো, দুই দিন একদিন থাকার পরে ও দেখতেছি যে এমন একটা অবস্থা হয়ে গেছে গা, দুইজন দুইজনের ছাড়া বাঁচবই না,
আবার একই কাহিনী।
হ্যাঁ, তো আমি ওরে বইলা দিছি যে দোস্ত দেখ, এখানে ওরে যদি এই কাজটা করস কিন্তু আমি বিপদে পড়বো, কিন্তু তুই যা মন চায় তা কর, ওর সাথে রুমের ভিতরে কর, কিন্তু ওরে নিয়ে যাইস না। ও কিন্তু
মেয়েটাও পড়ে গেল।
হ্যাঁ,
মেয়েটার সাথে আমার প্রথম দেখা হলো।
ফোন দিয়ে প্রথমে কি বললেন?
ফোন দিয়ে
পরিচয় দিয়েছিলেন যে আপনি সোহানের ফ্রেন্ড হন?
ওর ফ্রেন্ড।
ওকে, তারপরে ইন্টিমেসিটা বলো।
পরে কথা বলতাম, পরে ওইখানে আসলাম, যখন আসার পরে আমাকে প্রথম এসে দেখলো 16 ডিসেম্বরের দুদিন আগে। তো আমাকে দেখলো, দেখার পরে মনে হয় ভালো লাগছিল আমাকে, যার কারণে ওর লাইফ পার্টনার হিসেবে ভাবতো, আমাকে অনেক ভালোবেসে ফেলেছে।
দুই দিন আর তিন দিন?
দুই তিন দিনে।
দুই তিন দিনে এরকম ভাবনা জন্মে গেল?
এই মানে কি একটা বিশ্রী একটা অবস্থা হয়ে যাবে
এখন। ও আমাকে ছাড়া ও যাবে না, আমার সঙ্গেই যাবে, বুঝছে? তুমি যেখানে যাবো আমি সেখানে যাবো। তুমি
আপনার সবকিছু জানতো? পাস্ট ব্যাকগ্রাউন্ড যাচ্ছে?
আমি কিন্তু বলে দিছি ওরে।
আপনি কাকে? আপনার ওই
ওই
মেয়েটার নাম কি ছিল?
আমি বলছি যে দেখো, ওর কিন্তু ওয়াইফ আছে, ইয়ে আছে, তুমি কিন্তু ওর সাথে এইভাবে তুমি যদি যাও কিন্তু তোমার ক্ষতি হবে। আমি মানে ওর থেকে তো যেটুকু শুনছি তার চেয়ে বেশি বলছি যে ও না যাক, ও গেলে তো আমার
পরেও।
তিন দিনের ভিতরে ওর সাথে হাত ধরে চলে গেছে।
কোথায় চলে গেল?
ওর গ্রামে।
আমি বলি আমি আসছি, আসার পরে আমার কাছে বলতেছে, আমার আলাদা একটা রুমে, ওই রুমে আমার এসে বলছে, তুমি আগে একটা বিয়ে করছিলে? হ্যাঁ করছিলাম। ওই করছিলাম? আমি বলছি না, সে ওয়াইফ আমার এখন নেই, অনেক কিছু বোঝায় বললাম যে ব্যাপারে এইভাবে এইভাবে হয়ে সে চলে গেছে। পরে আমি বলতেছি, শোনো তোমার আমার সাথে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, তুমি থাকো, আমার ভালোবাসো। মনে কর দুই তিন দিনে তুমি আমার কি চিনছ আমার সম্পর্কে? আমি তো অনেক খারাপ, আমি ওরা অনেক কিছুই বলেছি যে দেখো শোমা আমি খুব খারাপ, তুমি আমাকে চিনো না, আমি খুব খারাপ, আমি অনেক মেয়েদের জীবন নষ্ট করে দিছি। কয় না না, তোমার আমার এরকম মনে হয় না। অনেক কান্নাকাটি করতেছে, ওরে কান্নাকাটি দেখে আমার ভালো হয়ে যেতে ইচ্ছা করলো, ওরে নিয়ে কি আমি বাড়ি চলে যাব যে আবার নতুন জীবন শুরু করব, এই ধরনের কিছু ভাবতেছি। আবার ওরে থ্রিয়ে চলে গেছে, অলরেডি আমি কাপ্তলি বাস স্ট্যান্ডে চলে গেছি, যে একটা টিকিটও নিয়ে নিয়েছি। ওর মেয়ে ফোন দিছে আমার, বলছে তুমি যদি আমাকে এখন না নিয়ে যাও তাহলে আমি চিচ্যাট করবো, এর জন্য দায়ী থাকবা তুমি, আমি লেখে রেখে যাবো। তখন আমি খুব কনফিউশনে পড়ে গেছি, কিরে আমার জন্য সে মেরে যাবে, এত ভালোবাসে আমারে। তখন আমি চিন্তা করলাম, যে আচ্ছা ঠিক আছে, এতই যেহেতু ভালোবাসে আমারে, আমি যাই তাকে নিয়ে আসি। তাই বললাম ঠিক আছে তুমি শাহালির মার্কেটের সামনে চলে আসো, আমি তোমায় নিয়ে আসতেছি। পরে সে শাহালি মার্কেটের সামনে আসে, আসার পরে আমি তারে নিয়ে চলে আসি। তারপর তাকে আমি বাসায় নিয়ে যেতে যেতে সব ঘটনা খুলে বলি, আমার জীবনের সবকিছুই বলি তারে। প্রথমে বাসায় নিয়ে যাই, আমার রুমে যখন যাই, যাওয়ার পরে আমার পর আবার একটা চাপ সৃষ্টি আমার বাসাতে। আমার আব্বু তো আমার খুব মারধর করতেছিল, মেয়েটারে কিছু বলিনি, সমার কিছুই বলিনি, যা করে বলতেছিল যে তুমি কোন ঘরের মেয়ে যে একটা ছেলের হাত ধরে চলে আসো।
আর এদিক দিয়ে তো আমার অবস্থা খুব খারাপ।
কিরকম খারাপ?
খারাপ বলতে এই যে এখান থেকে প্রেশার শুরু হয়ে গেছে গা, যে তোমার বাসায় তোমার ফ্রেন্ড আসলো, এখন মানে আমরা রাত্রে ঘুমে।
মেয়েটার ব্যাকগ্রাউন্ড কি ছিল, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড?
মেয়েটা ওদের বাড়ি এলো খুলনায়, ওরা এখানে থাকে, ওরা এখানেই জন্ম, বাবা এখানে একজন বড় একজন নেতার গাড়ি চালায়।
আমি অবাক হয়ে যাচ্ছি যে এমন ঘরে চোর ঢুকছে যেই ঘরের কর্তারা সাধারণত চোর ধরে বেড়ায়। একটা হচ্ছে পুলিশের মেয়ে, আরেকজন হচ্ছে একজন রাজনীতিবিদের মেয়ে, এবং সেখানে আরামসে ঢুকে যাচ্ছে। যদি আমি আমার গেস্টকে এই ধরনের সম্বোধন করাটা আমার উচিত হচ্ছে না, তারপরে আমি বলি যে এরা যে কাজগুলো করছে সেটা তো মস্ত বড় অপরাধ, এরকম অপরাধীরা এবং আরামসে সে কাজগুলো করে পার হয়ে আসতে পারছে। ওকে, তারপর কি হলো?
তারপর সে আমার সাথে চলে গেল আমাদের বাড়ি, আমার খুব মারধর করলো। পরে আমার এক চাচার বাড়ি আছে অনেক দূরে, বললো আরেক গ্রামে, বললো যে তুমি ওরে নিয়ে ওই বাড়ি চলে যাবো এক্ষুনি রাত্রেই। পরে রাত্রে নিয়ে সে চাচার বাড়ি, চাচার কেউ থাকে না, শুধু চাচাই থাকে। পরে আমরা যাই ওইখানে থাকলাম রাত্রি। থাকার পর সকালে তো লোকজন জানাজানি হয়ে গেল। পরে আমার সে চাচা মানে এলাকার যে আমার মেম্বার আছে, উনি আবার আমাদের রিলেটিভ, ওনার নিয়ে আসলো। আনার পরে উনি বলতেছে আচ্ছা ঠিক আছে আমি বিয়ে শাদীর ব্যবস্থা করে দিচ্ছি। পরে যখন মেয়েরা আনলো, মেয়েকে দেখে মনে হচ্ছিল যে বয়স 13-14 বছর হবে। পরে মানে এটা বিয়েটা হচ্ছিল না। পরে বলছিল যে একটা বিষয় হতে পারে মেয়ের বাবা মাকে লাগবে। পরে এবার মেয়ের বাবা তো এদিক দিয়ে অস্থির হয়ে গেছে, ওর পর বিশাল একটা চাপ পড়তেছে, এক পর্যায়ে হাতাহাতি মারামারিও পর্যন্ত চলে গেছে। পরে এবার ওর বাপরে ফোন দিছে মেয়ে যে তুমি বলো তোমার আব্বুরে আসতে,
মানে ওই ফোন দেওয়াতে আমি আর কি একটু বাঁচতে পারছি।
পরে তারপর বিয়ে শাদি হয়ে গেছে,
আবার বিয়ে দিয়ে দিল।
হ্যাঁ,
আপনার প্রথম স্ত্রীর পারমিশন ছাড়াই,
প্রথম স্ত্রীর পারমিশন ছাড়াই বিয়ে দিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে আমরা আমাদের তো আমাকে আর বাড়ি মনে করেন যে বাড়ির যে থাকি ওখানে আমার আব্বু আবার
মেয়েটাও বিয়ে করে ফেললো।
হ্যাঁ, মেয়েটাও বিয়ে করছে। মেয়েকে আমি আমার সবকিছু বলছি যে তুমি এখনো বাড়ি চলে যেতে পারো, তুমি যা জানছো আমার সম্পর্কে সবই সত্য, তুমি এখনো চলে যেতে পারো তোমার বাসায়।
তারপরে মেয়েটা যায়নি?
না, মেয়েটা যায়নি।
সোহান, আপনার স্ত্রী কি জানতো আপনার ব্যাকগ্রাউন্ড গুলো?
না, ওইভাবে জানতো না। ও জানতো যে আসলে আমার মতন এরকম ভদ্র ছেলেই হয় না, আমি জীবনে প্রেম কি জিনিস এগুলো করি না, ওরে এইভাবে বলছি।
দিস ইজ দা আলটিমেট।
কিন্তু পরে জানতে পারছে যে আসলে আমি কি জিনিস। তার কারণটা হলো যে ওর তখন তো চলে গেছে, সবাই চলে গেছে, মিড হয়ে গেছে গা। কিন্তু আমি ওর কাছে আমি ওরে বলছি যে দেখো আমি তোমারে বিয়ে করছি, কিন্তু চার বছর আগে কোনো বাচ্চা কাচ্চা নিবা না, কিন্তু ও এই কাজটাই করছে। এজন্য আমি ওরে রাইখাই যেদিনকা বিয়ে করছি ওর পরের দিনই আমরা চার পাঁচ সাতজন বন্ধু একটা মেয়ের সাথে আমরা ফিজিক্যাল রিলেশন করি।
নো, নট অন দ্য পয়েন্ট, দিস ইজ ভেরি আনফরচুনেট। আপনি বললেন আপনার স্ত্রীকে যে চার বছরের মধ্যে কোনো বাচ্চা নিল
না,
বিয়ে করার পরের দিনই আপনি আপনার গ্রুপ মিলে গেলেন একটা মেয়ের সাথে আপনার এই ধরনের কাজ করার জন্য, কি ধরনের? একটা মেয়ে তো সেকেন্ড দিনই আপনি বুঝবেন না সে চার বছরের মধ্যে বাচ্চা নিচ্ছে কি নিচ্ছে
না। এটা তো এটা বলতেছি না, মানে আমার ওয়াইফরে যে বিয়ে করছি তো আমরা এই যে 18 তারিখ
আমরা বিয়ে করিনি, শুধু আপনি বিয়ে
করেছেন। আমি 18 তারিখ বিয়ে করছি, এই যে ওরে নিয়ে আসছি, কিন্তু যে পয়লা বৈশাখের 14 তারিখে নিয়ে আসছিলাম।
যেটা হচ্ছে যে আপনার স্ত্রীকে বিয়ে করার পরের দিন আপনি কেন এই ধরনের অনৈতিক কাজ করতে গেলেন?
না, আমার তো অনৈতিক কাজ চলতেই আছে
কন্টিনিউয়াসলি। তারপর থাকে না যে একটা মানুষকে আপনি বিয়ে করে ফেলেছেন, আপনার ভিতরে চিন্তা ভাবনা কাজ করছে আর কখনো এই ধরনের জায়গায় যাবো?
তখন তো আমি নেশা করতাম, ইয়ে করতাম, কিন্তু ফ্যামিলির কেউই জানতো না, আমার ওয়াইফও জানতো না যে আমি নেশা করতাম।
আপনার স্ত্রী কি আপনি যে বিয়েটা করলেন সেটা কি আপনার সম্মতিত হয়েছিল?
হ্যাঁ,
সম্মতি তো হওয়ার পরও পরের দিন আপনি এই লাইনে চলে গিয়েছেন।
এই লাইনে তো আমরা আগের থেকেই মনে করেন যে গ্রুপগুলো আছে এগুলো হইল যে মনে করেন একপদারি যে গাজীপুরের ভাষায় বলে ফিটিং কেস, যেগুলা যে মেয়ে ছেলে একসাথে কথা বলতেছে এখানে, এদিকে কিসে এখানে কিসের কথা ভাই, আমি পছন্দ করি কি, মানে দুই থাপ্পড় মেরে দেখা গেছে যে দুজনে একটা রুমে রাখলাম, রাখার পরে দেখা গেছে যে
এটা বিয়ের পরেও আপনি আপনারা করতেছেন?
হ্যাঁ, আমরা করছি।
প্রিয় শ্রোতা, আজকের এই যে জীবনের অপ্রিয় সত্যটা আমরা এখানে উদ্ঘাটন করছি, সেখানে একটা অদ্ভুত রকমের আজকে একটা প্রেজেন্টেশন আছে। সেই প্রেজেন্টেশনটা হচ্ছে আপনারা যদি খুব ভালো করে লক্ষ্য করেন শুরু থেকে শেষ পর্যন্ত ওরা আসলে কি কাজগুলো করে সেটার একটা এসেন্স, মানে একটা খুব হালকা করে ধারণা দেবার চেষ্টা করেছি, কিন্তু ওরা কিভাবে এক্স্যাক্টলি কাজগুলো করে এবং কিভাবে মেয়েরা প্রতারিত হয় সেই বিষয়টা আমরা লাস্টে একেবারে রাত একটার পরে গিয়ে উদ্ঘাটন করব। আমি দুজনের কাছেই প্রশ্ন করতে চাই মোটামুটি, সেটা হচ্ছে যে এই যে ব্যাপারগুলো, আপনি তো আপনার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ আপনার মাকে হারালেন আপনার অপরাধের পাপের শাস্তি হিসেবে, এবং তারপরে আপনি আরেকটা বিয়ে করলেন যে মেয়েটাকে আলটিমেটলি আপনার ফ্রেন্ড পরিচয় করিয়ে দিয়েছিল, তারপরে কি সে মেয়েটার সাথে আপনার ঘর সংসার হয়েছে নাকি সেটাও ব্রেকআপ হয়ে গেছে?
তার সাথে হয়েছে, সে একটা ছেলের সাথে প্রেম করতো তার আগে।
তারপরে কি সে ছেলের সাথে সে ভেঙে যায়?
না, ভাগে না।
তাহলে
লাস্টে সে এখন আছে, কাটা ছিঁড়া করতে করতে আছে, এখন আমাদের একটা মেয়ে আছে।
আচ্ছা,
সে আমার মেয়েকে নিয়ে তার বাপের বাড়িতে থাকে।
মানে আপনাদের মধ্যে এই ধরনের কোন সম্পর্ক নেই, একটা বিশাল দূরত্ব তৈরি হয়েছে, এবং আপনি স্টিল ওই যে এক ধরনের মেয়েদের সাথে জড়িয়ে যাওয়া ওই সম্পর্কে তারপরেও বিরতিহীন ভাবে চলছে। আপনার ক্ষেত্রেও ঠিক একই কথা জানতে চাই, আপনার একই মানে একই জিনিসটা, আপনার যেদিন বিয়ে হলো তার পরের দিনই আপনারা ফ্রেন্ডরা মিলে এই ধরনের অনৈতিক কাজে জড়ালেন, এবং তারপরে আলটিমেটলি আপনার ঘরে বোধহয় একটা সন্তান এসছে কি ছিল না?
মেয়ে
একইভাবে ওরও মেয়ে আপনারও মেয়ে, এবং থাকা অবস্থাতেও তারপরেও আপনারা এই জিনিসগুলোর সাথে জড়িত এবং একের পর এক কন্টিনিউয়াসলি জিনিসগুলো করে গেছেন। আপনি বর্তমানে কোন ব্যবসার সাথে আছেন?
আমি একটা কাস্টমার কেয়ার, এখানে সিম রিপ্লেস করি।
ওকে, ওখানে আপনি জব করছেন? আপনি?
আমি এখন সোয়েটার আছি।
সোয়েটার আছেন, মানে আপনি গার্মেন্টস সেক্টরে আছেন। আপনাদের দুজনেরই মোটামুটি কোনো না কোনো ভাবে সংসার আছে। আপনি কি আপনার স্ত্রীর সঙ্গে থাকেন?
আমি মাঝখানে দুই বছর ওর সাথে ব্যাকআপের অবস্থায় ছিলাম।
আপনি কি সেকেন্ড বিয়ে করেছেন?
না, সেকেন্ড বিয়ে করিনি।
ওর লাইফে তো সেকেন্ড বিয়ে আছে বা দুইটার মতো বিয়ে আছে। আপনি আর অন্য কারোর সাথে জড়িয়েছেন?
আমি অনেক জড়াইছি, কিন্তু
বিয়ে করিনি।
বিয়ে করার মতনই মনে করেন যে
সিচুয়েশন হয়েছে,
গাজীপুরে রাখছি, এখনো রাখতেছি, মানে সবাই জানে যে এটা আমার ওয়াইফ।
কিন্তু বিয়ে হয়নি, কিন্তু এলাকার লোক
কতদিন যাবত এটা রেখেছেন?
এক বছর
যাবত একটা মেয়েকে আপনি এলাকাতে রেখেছেন,
তার আশা দিয়ে রাখছে যে আমি তোমার বিয়ে করবো।
ওকে, আমি বুঝতে পেরেছি যে তাদের ভিতরে একটা অনৈতিক সম্পর্ক ছিল আপনাদের ভিতরে, এবং এই যে এক বছর ধরে আপনারা দুজনের সঙ্গে আছেন, আপনার স্ত্রী এটা জানতো?
আমি কানছি যে আসলে দেখো আপনি, আমার তো এখন অ্যাবিলিটি অনেক খারাপ, কিন্তু তুমি এই মুহূর্তে বাচ্চাটা নিও না, ওর মার কারণে বাচ্চাটা নিছে, সেকেন্ডে আরেকটা বাচ্চা নিছে, এই জন্য আমি আরো বেশি একটা মুভমেন্ট।
আপনি যদি অ্যাওয়ার থাকেন, আপনি যদি সচেতন থাকেন, আপনার স্ত্রী কিভাবে বাচ্চা নেবে?
আমি ওরে বলতাম যে আপনি এই কাজটা করো না, এই কাজটা করো না। এখন
ওর নাম কি ছিল? আপি?
না না, ওর নাম ছিল নাজমা।
তো ওকে আপনি আপি কেন বলছেন?
মানে আদর করে ডাকতাম আর কি,
আদর করে আপি ডাকতেন। আপনি বলছেন যে বাচ্চা নেয়ার ব্যাপারে আপনি এতটাই সচেতন, পায়ে ধরে কান্নাকাটি, একটা মানুষের পেটে যখন বাচ্চাটা চলে আসে সেটা তো একটা কিলিং, আপনি কেন বারবার এটা বলছেন আপনার ওয়াইফকে যে এটাও তো এক ধরনের অপরাধ? আপনি এটা মনে করেন? আপনি বাচ্চাটাকে দিয়েন না, তাকে বেবি আনার মতো সিচুয়েশন দিয়ে তারপরে আপনি বলছেন যে বেবিটা অ্যাবর্ট করে ফেলো। ইট শুড নট বি। আপনার সন্তান তো আপনারই, আপনার তো কোনো কনফিউশন নাই যে আপনার সন্তান এটা
না? ঠিক আছে,
ফাইন, যদি কোনো কনফিউশন না থেকে থাকে তাহলে সে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে ক্লেম ছিল সেই ক্লেমটা আপনার ভুলে যাওয়া উচিত অ্যাজ এ হিউম্যান হিসেবে। এবং
আমার মানে ইয়েটাই ছিল যে আমি যে এতটা খারাপ অবস্থায় যে আমার বাচ্চাটা দুনিয়াতে আসলো, ওর জন্য আমি কি করবো?
দুনিয়াতে আসার পরে তার অপরাধটা কি?
মানে ওর জন্য কি করতে পারছি? ওর জন্য তো আমি তো কিছুই করতে পারি নাই,
সেটা তো অন্য বিষয়, কিন্তু তাই বলে আপনি তার জন্য কিছুই করতে চাইবেন না, সে তো পৃথিবীতে চলে এসছে।
এই তারপরে তো আমি ওর যে চাচাতো ভাই, ওরে বললাম যে আমি বিয়ে করবো আরেকটা, ওর চাচাতো ভাই বললো যে
সি দিস ইজ আ গ্রেট ফল্ট, আপনি বিয়ে করে আরেকটা কি হবে? তাকে শাস্তি দেবেন, আপনার ওয়াইফকে শাস্তি দেবেন, তাই তো প্ল্যান?
হ্যাঁ,
এটা কি আলটিমেটলি আপনাকে শাস্তি দেওয়া ছাড়া অন্য কোনো কিছু হবে? আপনি সেকেন্ড একটা বিয়ে করবেন, তার সেখানেও তো একই ঘটনাই ঘটবে, কারণ আপনি বাচ্চা চাচ্ছেন না, বাট আপনি ড্রিঙ্ক করে শারীরিক সম্পর্কে যাচ্ছেন এবং আপনি জানছেন না, তালগুলো সবকিছু হারিয়ে ফেলছেন, আপনার ওয়াইফ প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। তো এটা তো আপনার সেকেন্ড ওয়াইফের সাথে হতে পারে, আপনি কি এটা কখনো বুঝেছেন?
না, সেকেন্ডটা এইভাবে চাইছি যে অনেক টাকা পয়সার একটা মেয়ের নাম্বার দিবে
অনেক। প্রিয় শ্রোতা, আমরা একটা ব্রেক নেই এবং বিরতির পর ফিরে এসে আমরা বাকি সময়টা কাটাবো এদের সঙ্গে, এবং আপনারা বুঝতে পারছেন যে আসলে মানুষের পাপ এবং অপরাধ কতটা ভয়াবহ হতে পারে, এবং এগুলো যে আসলে একটা একটা কিলিং এর চাইতেও, একটা হত্যা করার চাইতেও বড় ধরনের অপরাধ, এবং এগুলো যে বড় রকমের ভুল, সেটার জন্য যদি একটা সামাজিক শিক্ষা না থাকে, এটা যদি একটা ফ্যামিলিগত যদি টিচিং না থাকে, এবং একই সাথে চারপাশের ফ্রেন্ড যারা রয়েছে তারা যদি কেউ ওদেরকে মোটিভেট, ভালো অর্থে মোটিভেট না করে, তাহলে এই মানুষগুলো আমাদের পুরো সমাজটাকেই পিছিয়ে রাখছে, এবং এদেরকে জানতে হবে, বলার সুযোগ দিতে হবে, এবং এদের মতো জীবন যাতে না হয় সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে, তাহলে আমরা বলতে পারবো আমাদের যাহা বলবো সত্য বলবো সাকসেস। এবং এরা কিভাবে এই অপরাধগুলো সংগঠিত করে, এই জিঘাংসা, একটা বড় লোকের মেয়েকে বিয়ে করলেই আমি বড় লোক হয়ে যাবো, নিশ্চিন্ত আরামসে খেতে পারবো, কিংবা এই সেলফোনগুলো নিয়ে ঘরে স্ত্রী থাকা অবস্থায়ও কিভাবে মেয়েদের সাথে এই ধরনের প্রতারণা ওরা করে থাকে, এবং এই প্রতারণা করার জায়গাটা কতটা আরামসে করা যায়, সেটার জন্য একেবারে বলা যেতে পারে যে পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে বিভিন্ন ইনস্টিটিউশন, এগুলোর যে অনৈতিক সাপোর্ট সেটা কত রকমের হতে পারে, আমরা ছোট্ট একটা বিরতির পরে ঠিক রাত একটা যখন বাজবে এসে আমরা তখন এটা শুনবো, ঠিক রাত একটায় ফিরছি। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, আর ওদেরকে যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, আমরা ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিব, সময় এখন রাত একটা এবং আজকে আপনারা শুনছেন সোহান ও রোহানকে, তাদের জীবনের অপ্রিয় সত্য নিয়ে এসে আমাদের মুখোমুখি হয়েছে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 90.2। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, আমার সঙ্গে রয়েছে আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। আমি ফিরে যেতে চাই কথা না বাড়িয়ে সোহান এবং রোহানের কাছে। আমি দুজনকে যতটুকু শুনে যতটুকু আমি সামাপ করতে পেরেছি, একটা হচ্ছে দুজনই একই পথের পথিক, দুজনের আকর্ষী হচ্ছে সমাজের একেবারে আলাভোলা বা যাই বলি না কেন মেয়েদেরকেই আপনারা মূলত স্বীকার করতেন, এবং সেটা খুবই ন্যাস্টি ওয়েতে আমি যেটা বলবো, এবং আপনারা যেটা বোঝেন যে এই কাজটা করা মানে হচ্ছে মেয়েদের জীবনটাকে নষ্ট করে দেয়া, এবং অনেক মেয়ে আমাদের সোসাইটিতে এটাই মনে করেন যে এটা হয়ে যাওয়া মানে হচ্ছে তাদের জীবনটা নষ্ট হয়ে যাওয়া। এই এটা নিয়ে তর্ক বিতর্কের জায়গায় না গিয়ে আমরা বরং সরাসরি প্রিয় শ্রোতা ওরা কিভাবে এই ট্র্যাপটাতে ফেলতো সে জায়গাগুলোতেই যেতে চাই। তবে তার আগে বলতে চাই, ওদের জীবনের লাস্ট কন্ডিশন হচ্ছে এটাই যে ওদের পরিবারের ভেতরে বিন্দুমাত্র সুখ বলতে কোনো কিছু নেই। একজনের অপরাধের কারণে তার পরিবারের মা সুইসাইড করলেন, আরেকজনের অপরাধ বা ভুলের কারণে তার স্ত্রী তার কাছ থেকে দূরে, তার সন্তান তার কাছ থেকে দূরে, এবং এদের জীবনে ব্যক্তিগত জীবনে আসলে এদের কাছে থাকার মতো কেউ নেই, এবং এদের লাস্ট পরিণতি হচ্ছে এটা। কিন্তু কথা হচ্ছে এই অনুষ্ঠানে আসার আগ পর্যন্ত এরা এই এই ধরনের অপরাধের সাথে জড়িত, এবং এই অপরাধগুলো কিভাবে সংঘটিত হয়, কোথায় কোথায় হচ্ছে, সেগুলোই বের করবার চেষ্টা করবো আমরা এই পার্টে। আচ্ছা, হাউ ইট হ্যাপেন্স, কিভাবে হয় এটা?
মনে করেন প্রথমে আমার কাছে আসে একটা মেয়ে,
কিভাবে আপনার কাছে সরাসরি চলে আসবে,
মানে আমার কাছে না হোক একটা আমার ফ্রেন্ড অথবা যে কেউ কাছে আসে, আসার পরে হয়তো বা রিচার্জ করে, যেভাবে হোক নাম্বারটা তার আসে
ফ্লেক্সিলিটির দোকানে।
হ্যাঁ, আসার পরে সে আমাকে নাম্বারটা দেয়, SMS করে পাঠায় দেয় যে এই কনফিগারেশন এই বিষয়। তা আমি তখন তাকে ফোন দিই, দিয়ে বলি যে হ্যালো আপু কেমন আছো। তখন বলে যে কে বলছিলেন ভাইয়া, আপনাকে তো চিনলাম না। বললাম যে হ্যাঁ চিনেন না তো চিনবেন, সমস্যা কি, পরিচিত হন। পরে বলে কি করেন ভাই আপনি। এই একটা জব করি। কোথায়? এই যে আশেপাশে আছি, ছোটখাটো একটা জব করি। নাম কি আপনার? নামটা সত্য কথাই বলি। তো বলার পরে সে বলে যাচ্ছা আপনার নামটা সুন্দর। তার নামটা দিগাই, সে বলে, বলার পরে হ্যাঁ আপু তোমার নামটা তো খুব সুন্দর।
প্রিলিমিনারি কথাবার্তা বলে একটা একটা রিল্যাক্স জায়গাতে যান।
তারপরে আমি বলি যাচ্ছা ঠিক আছে, তো তোমার আমার নাম্বারটা দাও। তো আমার নাম্বার দিয়ে কি করবা? কয়েকদিন কথা বলার পরে, প্রথম দেখা করার পরে বলি যে তোমার আমার খুব ভালো লাগছে, ও আমাকে বিয়ে করার কথা কি বলবে, আমি ওকে বিয়ে করার কথা বলি।
ডিরেক্টলি বিয়ে করার কথা বলি।
হ্যাঁ বলি যে তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে বিয়ে করবো। তখন সে বলে না 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 না, এখন না, অনেক পরে, বিয়ে করলে সমস্যা কি, আমি তার শুধু একটা চাপ দিয়ে রাখি যে আমি তোমার বিয়ে করবো বিয়ে করবো। আর সে বলে না না না।
আমার কাছে পুরোপুরি অবিশ্বাস্য মনে হচ্ছে ব্যাপারটা, কেননা একটা অপরিচিত মেয়ে কিভাবে একটা ছেলের কাছে এতটা সহজলভ্য হতে পারে? আপনি বিয়ে করতে করার কথা বলছেন, সে সাত দিনের মধ্যে রাজি হয়ে যাবে বিয়ে করার?
রাজি হয় না,
রাজি হয় না, কিন্তু দেখা করছে, এক ধরনের মৌন সম্মতি আছে, এক ধরনের জায়গা করে দিচ্ছে কথা বলার জন্য। এই ব্যাপারটা একটা মেয়ের মধ্যে কেন থাকবে?
কেন থাকবে আমরা জানি না।
আপনাদের এরকম অপারেশন কতগুলো মেয়ের সাথে হয়েছে এরকম?
এইরকম তো প্রায় আমি যে কাজ করছি এই পর্যন্ত প্রায় এখন কাটটা নিয়ে রানিং এটা নিয়ে প্রায় 36 জনের মতো।
36 জনের সাথে এই ধরনের প্রতারণা করেছেন আপনি?
আমার
40-45টা মেয়ের সাথে। এই মেয়েদের ক্লাসটা আমি জানতে চাই, লাইক এরা কি ধরনের ইকোনমিক স্ট্রাকচারটা?
যারা আছে সবই কলেজ লেভেলে।
কলেজ লেভেলে
আমার একটাই আর কিছু স্কুলের, আর একটাই খালি কলেজের, যেটা
বাকি সব স্কুলের। কোন ক্লাসে পড়ে? 8-9?
এইরকমই, আর বাকিগুলা গার্মেন্টসের।
বাকিগুলা গার্মেন্টসের,
স্কুলের খুব কমই, কিন্তু গার্মেন্টসের
গার্মেন্টসের মেয়েরাই বেশি।
আর কলেজের একটাই, যে মোবাইলে, যেটা
আচ্ছা
স্ত্রীর চাস্ত ভাই দিছে, আমার ওয়াইফের চাস্ত ভাই যে নাম্বারটা দিছে।
এবং এগুলো আপনাদের মধ্যে একটা নেটওয়ার্ক আছে, কেউ না কেউ আপনাকে নাম্বারটা দিচ্ছে।
হ্যাঁ, আমার ওয়াইফের
অথবা আমরা নিজেরাও কানেক্ট করি।
মানে কেমন,
নিজেরা কিভাবে কানেক্ট করেন?
এই যখন আমরা যাই, আমি আমার একটা সাধারণ আমার কথাই বলি, আমি যখন বেরোই ইসে যাই, মানে গাজীপুরে যখন যাই, যাওয়ার পথে গাড়িতে যখন বসি, বসার পরে অনেক মেয়েরাই যায় এখানে ওখানে অনেক জায়গায় যায়, তো পাশে যদি কোনো মেয়ে বসে তার সাথে প্রথম পরিচিত হই। পরিচিত হওয়ার পরে সে অবশ্যই বলে যে ভাই আপনার নাম্বারটা দেন অথবা কোথায় থাকেন, এ ধরনের কিছু বলে। বলার পরে আমি, সে যদি নাও দেয় তো আমি তার কাছে চাই যে বলি আপু
পরিচিত তো কিভাবে পরিচিত হন,
বলি যে আপু
কোথায় যাবেন,
কোথায় যাবেন, কি করেন,
মানে অ্যাক্সিডেন্ট পাশে
বলে যে এখানে বাড়ি, এ করি, এখানে থাকি। তো পরে বলে যে আচ্ছা আপনি কোথায় থাকেন ভাই, বলি যে পাশেই থাকি ভাই। তো পরে কি করেন ভাই?
অদ্ভুত বিষয় হচ্ছে যে ফেস একটা অনেক বড় একটা ব্যাপার প্রিয় শ্রোতা। দেখবেন যে একটা মানুষের ফেসের মধ্যে যে ধরনের ভাব থাকে, সেই ভাবটা দিয়ে একজন মানুষের কাছে যাওয়া, জায়গা করে নেয়া, এবং একই সাথে জায়গা না করে নেয়া, ঠিক উল্টোটা যদি বলি, তাহলে ওই ফেসের ভাবটা অনেক বড় একটা ভূমিকা রাখে এই জায়গাগুলোর ক্ষেত্রে। এদের যে দুইজনকে আমরা এখানে পেয়েছি, এরা দুজন যদি কারোর সাথে সম্পর্ক তৈরি করতে চায়, এদের দুইজনের ফেসটা এমন, এদেরকে দেখে কেউ বিশ্বাস করতে পারবে না যে এরা, এদের ফেসের এই এই আবরণের আড়ালে এরা এত বড় জঘন্য অপরাধ অর্থাৎ ক্রমান্বয়ে প্রতিনিয়ত করে যাচ্ছে এবং থাকে না এক ধরনের ফেস দেখলে বুঝতে পারবেন যে এই অপরাধী, এদের ফেস দেখে মনে হয় না যে এরা অপরাধী। এবং সেই জায়গাটা থেকে যাহা বলিব সত্য বলিব চাইলে ওদের ছবিগুলো ফেসবুকে একেবারে স্পষ্ট করে দিতে পারে, কিন্তু সেটা আমরা করব না সামাজিক সেন্সর জায়গাটা থেকে, কারণ এদের ব্যক্তিগত জীবন আছে। যাহা বলিব সত্য বলিব যে অনুষ্ঠান, এটা এক ধরনের ডকুমেন্টস। এরা যদি কখনো আইনি সংস্থার দ্বারা ধরা পড়ে বা এরা যদি কখনো অপরাধের জায়গা থেকে নিজে থেকে মনে করে এদের শাস্তি হওয়া উচিত রাষ্ট্র কর্তৃক আইনি সংস্থা কর্তৃক, সেক্ষেত্রে তারা এই শোটাকে অবশ্যই একটা ডকুমেন্ট হিসেবে, একটা স্বীকারোক্তি হিসেবে ব্যবহার করতে পারে, সে জায়গায় আমাদের কোনো আপত্তি থাকে না। কিন্তু আমরা ধরিয়ে দেয়া বা ধরিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করা এসব ব্যাপারে আমরা কখনোই কোনো কিছু করি না। আমাদের মোটোটা অন্য রকমের। ওরা এসে স্বীকার করে যাচ্ছে বিবেকের তাড়নাবোধ থেকে, সেখান থেকে আপনি উপকৃত হচ্ছেন এই সেন্সে যে তারা না বললে আপনি জানতেই পারতেন না কিভাবে কি হয়, এবং একই সাথে এটা হওয়ার পরিণতিটা কি হয় সে ব্যাপারেও আপনি সচেতন হতে পারতেন না। সুতরাং সেই জায়গাটা থেকে আমাদের ওদের প্রতি একটা বিন্দুমাত্র কৃতজ্ঞতা আছে। কিন্তু কৃতজ্ঞতা শব্দটাও না আসলে ঠিক মতো বলতে পারি না যখন একের পর এক এই অপরাধগুলো আমাদের সামনে উন্মোচিত হয়। আমরা ওদের জায়গাটাতে ফিরে যেতে চাই, তবে যেটা বলছিলাম ফেস নিয়ে, ফেসের আমাদের অনেক শ্রোতারাই অভিযুক্ত করেন যে আমরা কেন দৃশ্যমান করি না, কেন এটা করি না। এটার কারণটা হচ্ছে এই ছেলেটার একটা সামাজিক জীবন আছে। এ সামাজিক জীবনে আপনার দ্বারা বা চারপাশের মানুষ দ্বারা যদি এই শোতে আসার পরে শেষ প্রত্যেকটা মানুষ তাকে চিনে যায় ছবির মাধ্যমে, তাহলে তার সামাজিক জীবন কিন্তু বাধাগ্রস্ত হবে। সেই জায়গাটা থেকে যাহা বলিব সত্য বলিব যে ছবিগুলো বা যে গেস্টের ছবিগুলো প্রকাশ করলে কোনো ক্ষতি নেই, সেই ছবিগুলো ছাড়া বা সেই গেস্টের ছবিগুলো ছাড়া অন্য কোন ধরনের গেস্টের ছবি ফেসবুকে একেবারে দৃশ্যমান চেনা যায় এভাবে প্রকাশ করে না। এটা আমাদের আমাদের বিবেকবোধের জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে আমরা করে থাকি। হ্যাঁ, যেটা বলছিলেন যে এতগুলো মেয়ের সাথে আপনারা এটা করেছেন এবং এভাবে এভাবে ফাঁদটা ফেলেন,
তারপর এভাবে করার পরে সে নাম্বারটা দেয়, দেওয়ার পরে আমি বাসায় যাই অথবা আমার পজিশনে যাই, যখন যাওয়ার পরে আমি তাকে ফ্রি হয়ে ফোন দিই, আপু কোথায় তুমি, কি করতেছো, লাঞ্চ করছো? তো বলে যে হ্যাঁ ভাইয়া লাঞ্চ করছি, তুমি করছো? এভাবে কিছুদিন এক সপ্তাহ মতো কথা হয়,
প্রথমে আপু আপু,
হ্যাঁ আপু, পরে এক সপ্তাহ মতো কথা বললে সে হয়তো আর থাকতে পারে না। অ্যাকচুয়ালি আমি দেখছি অনেক যে সব মেয়ের সাথে কথা বলছি এক সপ্তাহের ভিতরেই তারা আমার প্রপোজ করে, আর যারা এক সপ্তাহের ভিতরে না করে তাদের সাথে আমি আর কথা বলি না। আমি লাস্টে ওই সাত দিনের পরে আমি তারে বলি যে আমি তোমার ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো? যদি ভালোবাসো তো একটা মিস দিও, আমি ফোন এখন কেটে দিচ্ছি, ঠিক আছে? সে যদি আসে আসলো, না আসলে আর ওর পিছনে আমরা সময় নষ্ট করি না, অন্য আর একটার পিছনে চলে যাই। খুব সুন্দর জায়গা, ঘোরা যাবে, অনেক নিরিবিলি জায়গা আছে, অনেক কথা বলা যাবে, চলো তোমার আমার তো অনেক মনের কথা বাকি, এগুলো বলবো এখানে।
এই সময়টাতে এমন কোন কথা আপনি তাকে ফোনে বলেন না যেটা শুনে আপনার চরিত্র সম্পর্কে তার একটা নেগেটিভ ধারণা আসতে পারে?
ওই ধরনের কিছু বলি না। তো মানে যেটা শুনলে সে আমার প্রতি আকৃষ্ট হবে এই ধরনের কথাবার্তাই বেশি বলি। তো তারপরে সে আমার সঙ্গে যায়, যাওয়ার পরে নিয়ে যায় ওখানে, নেওয়ার পরে ও আমার পিছনে থাকে, মেয়ে তো আর ওরে চেনে না, ও ফলো করে আমার। আমরা যাই ওখানে, যাওয়ার পরে ওখানে অনেক বড় একটা জঙ্গল, ওখানে যাই, যাওয়ার পরে ও এক পর্যায়ে মানে আমরা এই সেই করতে করতে এমনি ফিজিক্যাল রিলেশনের পর্যায়ে পৌঁছে যাই। তখন ও আমার কাছেই চায়, বলে যে মানে ওইটা বোঝাতে, মানে মুখ দিয়ে প্রকাশ না করতে পারলেও ওইটা বোঝায় আমার যে আমার এখন এটা লাগবে। তো তখন ওখানে তো আর কেউ থাকে না, তখন আমরা ওই পর্যায়ে চলে যাই, যাওয়ার পরে কাজ শেষ হওয়ার মাছ দিয়ে ও চলে আসে, এসে বলে যে এই তোমরা কি করতেছো দাও
সোহান,
হ্যাঁ তোমরা এখানে কি করতেছো? পরে এখন ও বলে যে একটা ই আছে, এটা হলো আমার সাথে ফিজিক্যাল রিলেশন করতে হবে, না হলে তোমার দুজন ই করবে,
আনতাজি মোবাইলটা কে যে আমার কাছে ডকুমেন্টস আমি দিয়ে দিই,
ওরা তো ওতে কিছুই না, ঠিক আছে?
মানে আমি তো কিছুই করি না, ও ভাই ভাই এগুলা করবেন না, ওরে বলতেছে যে এই সেই,
সে বলে যে এরকম কমান্ড করে যে আমি সব আড়াল থেকে সব ভিডিও করছি, এটা এখন নেটে ছাড়বো। তখন আমিও যাই বলি যে ভাই ভাই না ভাই, এই ধরনের কাজ বাজ করেন না আপনি, আপনি যা চান ও দেবে,
দেখো কি করবে।
পরে ও দেয়, এবার ওর কাছে যদি ফোন থাকে অথবা টাকা থাকে বলে যে টাকা পয়সা কি আছে ফোন টোন দাও দ্রুত, তাই বলে আচ্ছা ঠিক আছে দিয়ে দাও, আমারটাও আমি দিয়ে দিই,
ঠিক আছে? যা আছে সবকিছু হাতে নিয়ে নি, ওরটা ওরটা দুজন একটাই
নিয়ে, পরে
মুভমেন্ট দেখা গেছে যে গাড়ি ভাড়া
ও চলে আসে, পরে গাড়ি ভাড়া
দিয়ে দেয়
দিলে আমি ওরে ওইখান থেকে কি করি, ও জঙ্গল একদিকে হারা যায়, হারাই গেলে আমি ওরে নিয়ে যাই একটা গাড়িতে উঠে দিয়ে জানতো আমি বাসায় চলে যাবো।
জঙ্গল পুলিশ বা জঙ্গল কোন কর্তৃপক্ষ ওই সময়টাতে
ওইখানে কেউ তখনই করে না, ওইখানে এমনিও অবৈধ কাজ চলে সবসময়।
কি ধরনের অবৈধ কাজ চলে
ওইখানে? মানে সকাল ১০টা থেকে শুরু করে ৫টা পর্যন্ত এমনি ওইখানে সেক্সের একটা ব্যবসা চলে,
সেক্সের ব্যবসা,
যেখানে সাধারণ কেউ যে পৌঁছাতে পারবে না। এখানে ঢোকার আগে প্রথমে অনেক লোক থাকে যারা ওখানে এমনি তাস খেলার ভান ধরে ওখানে বসে থাকে, কার্ড খেলার ভান ধরে বসে থাকে, কিন্তু ওদের উৎস একটাই যেন বাইরের কোন লোক এখান থেকে ভিতরে না যেতে পারে, যারা
মিডিয়ার হোক কিংবা
পেজের কোন লোক হোক যেই হোক ভিতরে কাউরে যাইতে দেয় না, ওই এরিয়ার ভিতরে যাইতে দেবে না, মানে জেন্ডারজনের ভিতরে ওরা কাউরে প্রবেশ করতে দেয় না।
একমাত্র যারা খারাপ কাজ করবে তাদের কি যাইতে
দেয়? ওরা কি ওই জঙ্গলের কোন কর্তৃপক্ষ নাকি ওই এলাকার কোন?
ওরা যে কি আমরা এটা জানি
না, আমরা এটাই বুঝতে পারি যে ওরা ওখানে থাকে জঙ্গলে বাড়ি ঘর করে থাকে, ওরা ওগুলা নিয়ে আসে আর কি, মেয়েটে সব কালেকশন করে।
আর আমরা যে সাইডটাতে যাই আমরা ঘুরতে ঘুরতে অ্যাকচুয়ালি আমরা আগে যে
বড় তো
জায়গাটা সিলেক্ট করি যে কোন এরিয়ার ভিতরে আমরা বসবো, এমনি আমরা দুজন আগে যে একটা জায়গা সিলেক্ট করছিলাম যে এরিয়ার ভিতরে আগে পরে কেউ ঢুকিনি।
আপনারা গিয়ে কখনো এরকম আপনাদের মতো কাউকে পাননি ওইসব এরিয়াতে?
ওইখানে অনেক মানে কি বলবো একজনের পাশে আরেকজন
এইসব কাজ করে যাচ্ছে,
এইসব কাজ করে যাচ্ছে,
এই পাঁচ সাত দশ হাত গ্যাপ এইরকম কাজ করছে,
হ্যাঁ একজন আরেকজন দেখতেছে কিন্তু কোন কারোর বিরুদ্ধে কোন অভিযোগ নেই
জঙ্গলের ভিতরে।
হ্যাঁ জঙ্গলের ভিতরে
ওই জায়গায় এইরকম কাজ চলতেছে।
তারপর
এভাবে করে আমি ওরে বাসায় উঠাই দিয়ে আসি, আসার পর সে বাসায় চলে যায়, অনেক কান্নাকাটি করে, তোমার সামনে আমার এগুলো করলো। আমি বললো, আমি তখন বলি যে আমি কি করবো বল, আমার কি করার ছিল তখন, ওরা যদি আমাদের দুজনে মেরে ফেলাতো।
ওরা মানে কি আপনার সাথে থাকে সোহান?
যাই হোক ওদের তো অনেক লোক আছে, আমি ওরা এটা বুঝেছি যে ওদের তো গ্রুপে অনেক লোক আছে, ও তো একা ধরছে, আরো লোকজন যদি নিয়ে এসে আমাদের মেরে ফেলে
আরো তো তোমার,
তাহলে তো আমাদের জীবনটাই হারাতাম। যাক হয়েছে হয়েছে, তুমি এ নিয়ে টেনশন করো না, ওটা কোনো বিষয় না, বিয়ে তো তোমার আমিই করবো। এটা বলার পরে আমি ওইখান থেকে আসার পরে আমার সিমটা চেঞ্জ,
এবং বেশিরভাগই স্কুল গোয়িং কলেজ গোয়িং মেয়ে
না, আমি কলেজ লাইফের মেয়ে ছাড়া আমি একজনের সাথে রিলেশন করিনি।
কলেজ লাইফের একটা মেয়ের বয়স সর্বোচ্চ 17-18 বছর, তার তো বেশি না, তার মানে 17-18 বছরের কিশোরী যাদের এগুলো বোঝার ক্ষমতা হয়নি। মাত্র একটা ফোন কলের জায়গাটাতে দেখুন আপনারা জীবনে কত বড় বড় রিস্ক নিয়ে ফেলেন, এবং এখানে ফ্যামিলিরও কিন্তু অনেক বড় দায়িত্ব আছে। আপনার এই মেয়ে সন্তানটি কিংবা ছেলে সন্তানটি কার সাথে কথা বলছে, এই ফোনটি কোন কাজে ব্যবহার করা হচ্ছে, এই ফোনটি তার জীবনে আপনার পরিবারের জীবনে কতটা দুর্ধর্ষ রকমের বিপদ ডেকে আনতে পারে, আজকের এই যাহা বলিব সত্য বলিব যারা শুনছেন তারা সতর্ক হয়ে যাবেন প্লিজ। জাতীয় উদ্যান ছাড়া অন্য কোথাও নিয়ে গিয়ে আপনার কখনো?
হ্যাঁ নেই, আমাদের যে নিজস্ব যে এলাকাটা আছে, প্রথমে আমার যেখানে দোকান ছিল ওখানে অনেক রাত্রে, ঠিক আছে, রাত তিনটার দিকে নিয়ে যেতাম,
তিনটার সময় একটা মেয়ে আসতো
মানে পরে আমরা নিয়ে আসতাম।
কিভাবে?
ওরা এডুকেশন পার্সন ছিল কিন্তু ওরা এসে ওখানে মনে করেন ফ্যামিলির কারণে এসে জব করে, ওদের ছুটি হয় অনেক, ওদের নাইট করায় রাত্রে
গার্মেন্টস এর।
হ্যাঁ নাইট করানোর পরে অনেক সুন্দর দুইটা মেয়ে, ওদের আমরা দুজনে পছন্দ করছি, করার পরে এবার করছি কি ওরা
ওদেরকে বলি যে আমরা দুই ভাই।
হ্যাঁ আমরা বলি যে আমরা দুই ভাই, ওরা বিশ্বাস করে। করার পরে আমরা ওদের দুজনে অনেক রাত্রে একদিন নিয়ে আসি তিনটার দিকে।
কোথায় নিয়ে আসেন?
আমার দোকানের সামনে
বলে নিয়ে আসেন?
হ্যাঁ বলি যে চলো আমরা বসে গল্প করবো।
রাত তিনটার সময় তারা গল্প করবে?
রাতে তিনটার সময় বলি যে তোমাদের আমরা অনেক ভালোবাসি, না দেখে থাকতে পারি না, এই অনেক ধরনের ইদি দেওয়ার পরে তারা আসে।
আপনারা শুধু ভালোবাসার কথা বলি কাবু করতেন, ভালোবাসা এবং বিয়ে করবো,
বিয়ে করবো। আর একটা মেয়ে প্রথমেই তারা বিয়ে করতে চাইতাম, তখন সে বলতো যে না এ তো খুব ভালো, নাহলে কেন আমাকে বিয়ে করতে?
এই যাহা বলিব সত্য বলিবতে এই কথাটা অনেকবার রিপিট হয়েছে মেয়েদের ক্ষেত্রে, যে অস্ত্র থাকে একটাই বাক্য যে কাবু করার জন্য আমি তোমাকে বিয়ে করবো, মানে ভালোবাসার আগে বিয়ে, এবং এটাতে খুব দ্রুত কাবু করা যায়।
তো তারপর আমরা দুজনে ওইখানে নিয়ে আসি ওদের। আনার পরে ওইখানে একটা দারোয়ান থাকে, দারোয়ানরে বললাম যে মামা কি আমাদের গার্লফ্রেন্ড আসছে তো তুমি একটু ঘুরে আসো দূরে কোথাও। পরে ওইখানে এমনি মানে কাস্টমারের বসার জন্য ই থাকে, বেঞ্চ থাকে, আমরা ওইখানেই ই করি, ওরে এক সাইডে দিই, অন্ধকারে এক সাইডে, আমি এক সাইডে।
না এগুলো একটা যেটা দেখতে পাচ্ছি যে এই মেয়েগুলোর এক ধরনের মৌন সম্মতি ছিল এই ধরনের অনৈতিক সম্পর্কে, কিন্তু আরেকটা কেস হচ্ছে যে মেয়েটার চিন্তাই থাকে না এইসব, যে মেয়েটা ভাবতেই পারে না যে সে বিয়ের আগে বা অবৈধভাবে এই ধরনের একটা সম্পর্ক করবে, সেই মেয়েটার সাথে তো আপনারা জোর করে কাজগুলো করেন, সেই রকমের ঘটনার ক্ষেত্রে রিয়াকশনটা শেষ পর্যন্ত কি হয়?
রিয়াকশন
এরকম কোন রিজন কি আছে, এরকম কোন ঘটনা কি আছে আমি একটু শুনতে চাই।
এরকম বলতে যে ওই যে বললাম যে আমরা চারটা বন্ধু মনে করেন যে নিয়ে আসলাম, ওর ওরে জোর করে আমরা তো বলতেছে যে আমার কাছে তো টাকা পয়সা নাই কি করবো, যে টাকা পয়সা নাই তাহলে তুই আমাদের সাথে তো নিয়ে যাই একটা রুমে, পুষ্পিনীর পারে একটা রুম আছে দোকান আর কি।
মেয়েটাকে কে পটিয়েছিল?
মেয়েটারে পটান লাগে না, মনে করেন যে এটা জোরপূর্বক আর কি, যে এলাকার ছেলেরা তুই ওর লগে মিশ্রস কিনলি,
কার লগে মিশেছিল?
অন্য একটা ছেলের সাথে
কথা বলে, অথবা
যদি এক জায়গায় দাঁড়ায় থাকলে এক অফিসের দুইটা ছেলে আসতেছে, মেয়ে আর ছেলে আসতেছে,
কথা বলতেছে যে তুমি কটা ছুটি হয়েছে কিংবা তুমি করতে গেছো, এগুলা জিজ্ঞেস করলে আমরা
কালকে কখন আসবো
কি এগুলা বলে ধরি।
তার মানে ব্যাপারটা আমি যেটা বুঝলাম যে কোন একটা ছেলে এবং কোন একটা মেয়ে একসাথে দাঁড়িয়ে কোন এক জায়গায় কথা বলছে, এটা জাস্ট আপনারা ফলো করে সেই মেয়ে এবং সেই ছেলেকে আপনারা ধরে ফেলেন, ধরে ফেলেই দুজনকে একটা বিপদের ট্র্যাপে ফেলে দেন। তারপর মেয়েটাকে টার্গেট করেন যে মেয়েটাকে টার্গেট করে মেয়েটাকে আপনারা এইভাবে অন্যায় অত্যাচার গুলো করেন।
পরে অত্যাচার করার পরে দেখা গেছে যে সাত আট জনে করলাম, তারপরে ও তো বাসা চলে গেছে, যে ওর বাড়ি আল্লাহরে বলছে যে আসলে এই জায়গায় এই কাজ করছে। তো ওর বাড়ি আল্লাহরা দেখে আসে, আসলে তারা আমাদেরকে চিনে না ওইভাবে, আমরা তো যাই এই কিসে, আমরা এলাকার ছেলে ওইভাবে যাই এই কিসে বইনি তোমার কিসে সেই, যে ভাই কালকে রাত্রে এখানে সেই কারা এই, মানে আমরাই ওখানে আবার
আপনাদেরকে চিনবে না সে মেয়েটা,
মানে রাত্রে। তারপর ওইভাবে যারা যারা একবারে ফেজ হয়েছে তারা আসে না, দেখা গেছে আমরা কম শুয়েছি,
আমাদের চিনতে পারেনি।
যেসব ফ্যামিলির ছেলে পেলে গেছে ওই জায়গায়, ওইসব মনে করেন যে ওদেরকে তো ওই এলাকার লোকজন এমনি নাম শুনলে কাঁপে, তাহলে ওদের কথা ওই ছেলে মেয়ে যে কিভাবে বলে।
তারপরে আমরা যদি কাউকে নিয়ে যাই তো আমাদের পিছনে যারা থাকে মনে করেন ওদের নাম মেয়ে জীবনেও কোনোদিন মুখ দিয়ে প্রকাশ করবে,
কেন করবে না, মেয়েটা কিভাবে তার সম্পর্কে জানে, ভয় মানে কোন ভয়, মেয়েটা নিশ্চয়ই তার জায়গা থেকে জানার কথা না,
মেয়ে
মালিকের ছেলে এটা কিবা এই
হয়তো মনে করেন এলাকার একটা প্রবাসী ব্যক্তির ছেলে। তো আমরা যখন মেয়েটাকে নিয়ে আসি, আনার পরে মেয়ে আগের থেকে হয়তো তারা চেনে অথবা ওই এলাকার হলে তো চেনে,
বুঝতে পারে যে
তারপরে বলে যে আমি অমুক অমুক, ঠিক আছে তুই যদি কিছু বলো তাহলে কিন্তু তোরে আমি খাইছি, এলাকায় তো তুই থাকতেই পারবি না, পরে জীবনটা হারাই যাবি গা, এসব বলে বলার পরে তো
কোন পুলিশ কেস পড়েছেন আপনারা এখন পর্যন্ত? কোন পুলিশ কেস?
পুলিশ কেস চট্টগ্রামে
কি ধরনের পুলিশ কেস?
পুলিশ কেস চট্টগ্রামে বলতে যে আমার এক বড় ভাই, এটা যে বড় ভাইয়ের আর কি ছোট ভাই দুঃসম্পর্কের এলাকার আর কি চট্টগ্রামে, তো ওই একটা মেয়েরে পছন্দ করতো, এটা নিয়ে আর কি ওরে আমরা উদ্ধার করতে,
এখানেও মেয়েলি কেস, এখানেও মেয়েলি কেস, পুরো জীবনটাই মেয়েলি কেস,
উদ্ধার করতে যে অনেক
কথা মনে পড়ে গেল। মেয়ে আমার মানে আমি জোর করে চাচ্ছিলাম, মানে একা একাই একটা জায়গায় নিয়ে নিলেবিলি জায়গায়, তো মেয়েটা আমি জানি না যে ওর কাছে মানে ব্লেড থাকে, তো ওর কাছে একটা ব্লেড ছিল, ব্লেডটা দিয়ে আমার এখানে তার কাছে,
তারপর
কাটার পরে আমি তাও আমি ওটা বাঁধছি, পরে বাঁধার পরে ব্লেডটা কাটিয়ে নিয়েছি ওর কাছে, নেওয়ার পরে মানে এলাকাটা আমার আয়ত্তের ভিতরে, ওইখানে আমাকে কেউ বলার মতো কিছু নেই, আর ও চিৎকার করলেও কেউ আসবে না সেরকম জায়গায়। পরে আমি আমার কাটে দিল, দেওয়ার পরে আমি ওখানে বাঁধছি, বাঁধার পরে আমি ওরা বলতেছি তুমি আমার তো কাটে দিচ্ছই, আমার তো আহত করছোই, কিন্তু এতেও লাভ নেই।
আপনারা কোন ড্রাগ নেন দুজনেই? আপনি কি নেন?
আমি বাবা খাইতাম, খাই না
এখন, ছেড়ে দিয়েছেন।
একবারে আমি যে খাইতাম এটা আমার ফ্রেন্ড সার্কেল কেউই জানতো না, কিন্তু ফ্রেন্ড সার্কেল জানতো যে আমি প্রচুর মদ খেতাম।
আর কি এখন কি নিচ্ছেন আপনি?
এখন শুধু মদ আর হইলো যে স্মোকিং, দুইটাই,
সিগারেট খান এবং মদ নেন। আপনি কি নেন?
আমি কিছু
নেই। আপনি কখনো কিছু নেননি?
আমি আমার লাইফে দুইবার শুধু ড্রিঙ্ক করছি, আর কিছুই করি।
আপনারা যে কাজটা করেন এটাতে আপনাদের কখনো মনে হয়েছে যে আপনারা মানসিক ভাবে অসুস্থ? কখনো মনে হয়েছে? আপনারও মনে হয়নি এবং আপনারও মনে হয়নি, কিন্তু সাইকিয়াটিস্টের ভাষাতে এটা একটা মানসিক ভাবে বিকৃত মানসিকতার জায়গা। আপনাদের উপলব্ধির জায়গাটাতে আমি আসবো, এবং একজন সাইকিয়াটিস্ট, তিনি আজকে পুরো অনুষ্ঠান, শুরুতেই বলেছিলাম তিনি আমাদের এক্সপার্ট প্যানেলের একজন মেম্বার, তিনি আজকে পুরো অনুষ্ঠানটা শুনেছেন এবং তিনি সাজেশন দিবেন একটু পরে, তার কথাগুলো শুনলেই বুঝতে পারবেন যে আপনাদের অপরাধের জায়গাগুলো কত বড়। আমি দুজনের কাছেই জানতে চাইব যে আপনারা প্রথম যে উপলব্ধির কথাটা বলছিলেন, আপনারা কি নিশ্চয়তা দিতে পারবেন যে আজকে যাহা বলিব সত্য বলিব থেকে গিয়ে আপনারা এই ধরনের কাজে আর জড়বেন না? তার আগে আমি একটু ক্লিয়ার করতে চাই, কোন জোন গাজীপুরের কোন এলাকা যেখানে এই কাজগুলো হয়? একটা হচ্ছে ন্যাশনাল উদ্যান, আপনি যেটা বললেন জাতীয় উদ্যানের ওটাতে,
আর আপনার 4 নম্বর গেট দিয়ে গেটের পিছন দিয়ে ঢুকে 1.5 কিলোমিটার মতো ভিতরে যেতে হবে।
পুলিশের কাছে কি এই ধরনের কোন ইনফরমেশন নেই?
হয়তো পুলিশের কাছে থাকলে ওরা টাকা পয়সা নিয়ে ব্যাস
যায় মাঝে মধ্যে উঠে দেয়। আবার
এটা কি এমন কোন ক্রাইম জোন যেখানে মানুষ খুন হওয়ার মতো?
হ্যাঁ, ওইখানে হয়, এই যে প্রায় খুন হয়, কিছুদিন আগেও খুন হয়েছে, প্রায় দিন মনে করেন সপ্তাহের ভিতরে 2-3টা খুন হয়।
এটা আপনারা জানার পরেও ওখানে যান, আপনারা তো খুন হয়ে যেতে পারেন।
আসলে ঠিক আছে, কিন্তু আমাদের যে মুভমেন্টটা, আমাদের যে গাজীপুরে যাওয়ার পরে যে একটা স্টাইলিং চলার যে বলে যে এরা এখানকারই, তো এদের সাথে ওইভাবে ইয়ে করার,
এমনি আমাদের সাথে কেউ মনে করেন যে আমরা যে কাজই করি না কেন অন্য কেউ একটা মেয়ে নিয়ে ঘুরলে সমস্যা হতে পারে,
কিন্তু আমাদের ক্ষেত্রে এটা হয়,
আমাদের ক্ষেত্রে সেটা হয়।
আপনাদের কোনো বড় ব্যাকআপ আছে, বড় ভাই বা কোনো রাজনৈতিক দল?
বড় ভাইটাই কেউ নেই,
কিন্তু আমরা এমন ভাবে ফুটে চলি যে আসলে আমরা জানি
এমনি, মানে আমার লাইফে
আমাদের গ্রুপে কতজন ফ্রেন্ড আপনাদের জীবনটা যদি নতুন করে শুরু করার সুযোগ সৃষ্টিকর্তা আপনাদেরকে দিত, আপনারা কি আজকের যে জীবনটা সেই জীবনে থাকতেন? আপনি থাকতেন? তার মানে একজন অপরাধী, প্রিয় শ্রোতা দেখুন, একজন অপরাধী চায় না যে তার জঘন্য সেই জীবনে সে থাকুক। যদি রিস্টার্ট করা কম্পিউটারের মতো রিস্টার্ট করার সুযোগ থাকতো তাহলে এটা থাকতো না। এখন এই একই জায়গা থেকে, একই ফিলিংস এর জায়গাটা থেকে বলি, যদি আজকের জীবনে আপনি না থাকতেন, লাইক আপনি একটা সুস্থ সুন্দর জীবন যাপন করতেন, তাহলে সেটা আপনাদের জন্য খুব ভালো হতো। কিন্তু এই অসুস্থ জীবনে আসার জন্য কোন কারণটা দায়ী আপনি আপনার জায়গা থেকে কি মনে করেন সোহান?
আমি মনে করি যে আমার ফ্যামিলির কিছু ইয়ে আছে আর
মেইনলি যে আগ্রহের ব্যাপারটা, মেইনলি আগ্রহের ব্যাপারটা খুবই ন্যাচারাল ছিল আপনার মধ্যে, কিন্তু এটার ব্যাপারে ফুললি গুড ডিরেকশন এবং গুড অ্যাডভাইস এই জিনিসটা পুরোপুরি অ্যাবসেন্স ছিল আপনার কৈশোর বয়সে। আপনার ক্ষেত্রে কি মনে হয়?
আমার ক্ষেত্রে আমার একটা পয়েন্টই কাজ করে মাথায়, যেটা যে কারণে আমার খারাপ হয়, সেটা হলো আমার জোর করে আমাকে বিয়েটা দিয়া। এইখান থেকে আমি আমার লাইফটা পুরো হারাই ফেলেছি।
আমার লাস্ট মুভমেন্ট ছিল যে আমার স্ত্রীর, আমার ওয়াইফকে পাওয়ার পরে আমি ভালো হয়ে যাব, কিন্তু ওদের ফ্যামিলির ইয়ের কারণে, ব্যবহারের কারণে আমি কিন্তু এখনো পর্যন্ত ভালো হইতে পারি না। ওদের ফ্যামিলির যে আচরণগুলা, এগুলোর কারণে আমি এখন পর্যন্ত।
তো আপনাদের তো ভালো হওয়ার মতো তেমন কোন স্কোপই নেই, আপনাদের জীবনে এমন কিছু নেই যেটা আপনাদেরকে স্যাটিসফাইড করতে পারে, তাহলে আপনারা ভালো হওয়ার সিদ্ধান্ত কেন নিচ্ছেন?
চাইতেছি না যে এগুলার ভিতরে আর যাই। এই যে বললাম তো যে এক বছর ধরে একটা মেয়ের গাজীপুর পালতেছি, যে সবাই জানে যে ওখানকার যারাই আছে আশেপাশে সবাই জানে যে এটা আমার ওয়াইফ, কিন্তু আদার্স কালকে এটা ব্যাকআপ করে চলে আসছি।
কেন ব্যাকআপ করলাম?
ব্যাকআপ করলাম এই কারণে যেহেতু আমি আপনাদেরকে বললাম যে এখানে আইসা ইয়ে বলা যায়, সত্য বলা যায়, এই জন্যই আমি ওরে চাইতেছি না যে আসলে ওইভাবে বলি। এই জন্য মনে করেন
ওকে জানে?
ও জানে না, এখনো জানে,
এখনো জানে না,
এখনো জানে।
আপনি যে ব্রেকআপ করতে চাচ্ছেন, এই মেয়েটার কি অবস্থা? কোথা থেকে চলে এসছে ওর বাড়ি থেকে?
না, ওই মেয়েটারও বিয়ে হয়েছে, ওর একটা মেয়ে আর একটা ছেলে আছে। ওই ওর স্বামী নাকি ভালো না, ওর স্বামী খুব মারপিট করে, এই জন্য পরে ও আমার সাথে রিলেশন করে।
ও কি কোনো জব করে?
হ্যাঁ, ও আমার যেখানে কাজ করি ও ওখানেই কাজ করে।
তাহলে ওই মেয়েটার সাথে আপনি ব্রেকআপ করলে আপনার অফিসে কোনো সমস্যা হবে না?
না, ওখানে সমস্যা হবে না, কারণ ও জানে যে আমি ওখানকার খুব ভালো একটা প্রভাব। আর ওরে আমার বাড়িতে নিয়ে গেছিলাম যখন আমার বাড়ির কাজ চলতেছিল, তো ওইটা দেখেই পাগল হয়ে গেছে যে আসলে এইরকম পরিবার একটা ছেলে বিয়ে করে নেয়, এইরকম একটা ছেলেরে পাবো, এইভাবেই মানে ও আমার সাথে জড়াই রয়েছে।
একটা মেয়ের ক্ষেত্রে যতটুকু বুঝলাম ওদের কথা শুনে, সেটা হচ্ছে তাদের প্রত্যেকের ভেতরেই অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন থাকে। সেই স্বপ্নটা সংসারের স্বপ্ন, সেই স্বপ্নটা সুন্দর একটা ছেলে পাওয়ার স্বপ্ন, সেই স্বপ্নটা তার কাছে কেউ অদ্ভুত রোম্যান্টিসিজম নিয়ে আসলে সেই রোম্যান্টিসিজমের কাছে দুর্বল হয়ে যাওয়ার স্বপ্ন। কিন্তু সেই স্বপ্নগুলোকে পাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন ভাবে প্রশ্ন করে, যাচাই করে, তারপর সেই স্বপ্নের ভেতরে ডুব দেওয়াটা বোধ হয় ভালো, নইলে সেটাতে জীবনের জন্য কত বড় ভয়াবহ ঘটনা হতে পারে তা আজকে এই দুজনের কাছ থেকে আপনারা জানতে পেরেছেন।
কালকে ওর ফোন আর সিম মোবাইল সবকিছু আমার কাছে আছে, মোবাইল বাসায় সিম মেমোরি আমার কাছে।
আপনারা প্রথমে যখন অনুষ্ঠানটা শুরু করেন তখন আপনারা বলছিলেন যে আপনারা কনফিউজ করতে চান, আপনারা ক্ষমা চেতে চান, অতজন মানুষের কাছে আপনারা ক্ষমা চান,
মানে আমার
এত প্রায় 60-70টা দুজনের মিলিয়ে
আমার, আমি অনেকের কাছে ক্ষমা চাইতে চাই, কিন্তু আমার যে নাম্বারগুলো, ঠিক আছে, মানে যে বললাম না যে একটা ক্রাইম এর সাথে যে আমরা জড়িত আছি, ফোনের যে ফোন ওরা চুরি করে ওটা আমরা বিক্রি করি, মানে অলরেডি তার সাথে আমার 4-5 দিন আগে আমি বলছি এই ধরনের আর কিছু করবো না, আমরা সেটটা ছেল করবো না ভাই, নিয়ে এগুলো আমরা আপনার কাছ থেকে কিনবো না, আপনি এগুলো বাইরে অথবা আপনিও ভালো হয়ে যান, নাইলে আপনি মানে যারা এটা করে তাদেরকে দেখে ভাই আপনি বুঝতেই পারবেন না যে এই লোকের দ্বারা এই কাজ হয়েছে
এই চুরিগুলো।
হ্যাঁ,
এই যে আপনি যে সেটটা চালাইতেছেন এইরকম সেট এভেলেবেল আমাদের কাছে আসে।
কত করে বিক্রি করেন এগুলো?
এগুলো 3,000-3,200।
এই সেটগুলো?
হ্যাঁ,
এগুলো তো বাজারে অনেক প্রাইস,
অনেক প্রাইস। আমি একটা উইন্ডোজ মোবাইল স্যামসাং এর একদম নিউ আমি সেটা বিক্রি করছি 4,500 টাকা, সেটার মার্কেট প্রাইস আছে 70,000 টাকার উপরে।
তবে কিভাবে, আরেকটা কথা যে গাজীপুর এমন কিছু লোক পাওয়া যায় যেটা আপনি শুনলে এখন কি বলবো, আপনি মনে হয় আমারে মারবেন। গাজীপুর এমন কিছু কাজই পাওয়া যায়, এমন কিছু লোক পাওয়া যায় মনে করেন যে যেটা এই যে এরকম একটা পেপার দেখতেছেন অরিজিনাল মনে করবেন, যেটা আসলে যারা ওই রকম
বিয়ে
ওই রকম,
মানে ওনাদের সাথে
4টা বিয়ে পড়াইছি ওই রকম।
আপনিও বিয়ে পড়েছেন?
হ্যাঁ, আমি নিজেই বিয়ে পড়েছি 4টা এরকম। কিন্তু এখন লাস্ট মুভমেন্ট আমার যে ফ্রেন্ডরা, ফ্রেন্ড যেটা, ওর নাম তুহিন, তো ওর যে বিয়েটা পড়াইছি একবারে ডকুমেন্ট এরকম পেপার, কিন্তু ওর ওয়াইফ জানে আর ও জানে যে আসলে এটা অরিজিনাল, কিন্তু আমি জানতেছি এটা অরিজিনাল না। কিন্তু পরবর্তী
যদি কোনো ভাবে মামলা টামলা করতে চাই আসলে কিছুই করতে পারবে না, তার কোনো ডকুমেন্ট নেই।
এইরকম কাজই আমার কাছে আছে, এইরকম ডকুমেন্ট আমার কাছে আছে।
তার কারণ মেয়ের ফ্যামিলি অথবা যে কেউ আসলে মনে করবে যে আসলে সঠিকভাবে মনে হচ্ছে বিয়ে হচ্ছে।
আর
ইসলামের দৃষ্টিতে ঠিকই সঠিক ভাবে হবে, কিন্তু যে কাগজপাতি গুলো এটা একদম ভুয়া।
এই সামাজিক অপরাধগুলোকে আমাদের চোখে পড়ে প্রিয় শ্রোতা, নীরবে নিভৃতে যে অপরাধগুলো ঘটে যাচ্ছে চোখের সামনে দিয়ে কিংবা চোখের আড়ালে, এই বড় বড় অপরাধগুলো জীবনকে স্ম্যাশ করে দেয়। আমাদের সংবাদপত্র বলেন, গণমাধ্যম বলেন, যে কোনো কিছুই বলেন, সেখানে আমরা অপরাধ বলতে রাজনীতি, অপরাধ বলতে কোন একটা বড় অ্যাক্সিডেন্ট, অপরাধ বলতে আমরা বুঝি দুর্নীতি, অপরাধ বলতে আমরা বুঝি এমন মোটা দাগের কোনো কিছু যেগুলো খুব চাক্ষুষ, চোখে দেখা যায়। কিন্তু এই যে জাল বিয়ে, একটা মেয়েকে এভাবে গ্যাংরেপ করা, একটা মেয়েকে ছলা কলা বিভিন্ন ভাবে ফুসলিয়ে ফাসলিয়ে তার জীবনটাকে স্ম্যাশ করে দেওয়ার চেষ্টা করা, এবং এটার সাথে পুরো একটা নেটওয়ার্ক এভাবে জড়িত, এগুলো নিয়ে কিন্তু আমরা তেমন একটা দৃষ্টিপাত করি না। তার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে প্রমাণ দ্বিপাক্ষিক হতে হয়। একটা হচ্ছে ওরা যেটা ক্লেম করে গেল এখানে, যাহা বলিব সত্য বলিবতে, সেটাকে প্রুফ করতে হলে সেই মেয়েটাকে আইনের চোখে এখানে হাজির থাকতে হবে, যে স্বীকার করতে হবে, হ্যাঁ ও যেটা বলেছে সেটা আমার সাথে হয়েছে। সেই জিনিসটা অনেক সময় করা সম্ভব হয় না, এবং যে কারণেই এগুলো দিনের পর দিন চোখের আড়ালে থেকে যায়। যাহা বলিব সত্য বলিব সচেতনভাবেই চেষ্টা করেছে আজকের এই হ্যাপাজার্ড, আমি বলবো যে একেবারে অগোছালো একটা অপ্রিয় সত্য আপনাদের সামনে তুলে ধরবার জন্য। আপনারা মোটামুটি ধারাবাহিকভাবে না হলেও মোটামুটি একটা এসেন্স পেয়েছেন যে এরা দুজন কি কাজ করে এবং সেটার পরিণতিতে জীবনে কি হয়ে এসেছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, ওদেরকে গালমন্দ করুন, খারাপ বলুন, বদমাইশ বলুন, যাই বলুন না কেন, ওদের শাস্তি ওরা ব্যক্তিগত জীবনে পাচ্ছে কিংবা পাবে, কিন্তু সতর্কতার জায়গাটা হচ্ছে আপনাদের। প্রথমত, যারা এই ধরনের ট্র্যাপে আছেন, ফেলছেন মানুষকে, তারা সতর্ক হয়ে যান, কারণ ব্যক্তিগত জীবনে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন, সে আপনাকে কখনো সুখী হতে দেবে না। অপরাধ করছেন তার চেয়ে তিনগুণ বেশি শাস্তি আপনি পেয়ে যাবেন, এক। আর দু নম্বর যেটা, সেটা হচ্ছে নিজের ভেতরে যে শাস্তির মেশিনটা মস্তিষ্কে বসানো আছে সেটার নাম হচ্ছে বিবেক। একবার যদি জাগে, একটা বার, রাতের ঘুম হারাম, খাওয়া হারাম, দৈনন্দিন জীবন হারাম, সবকিছু হারাম হয়ে যাবে। এবং তার চেয়েও বড় কথা হচ্ছে আপনার সন্তানের কথা একবার চিন্তা করে দেখুন, আপনি যে অপরাধটা করবেন আপনার মেয়েও ঠিক একইভাবে অপরাধের শিকার হতে পারে, কাকে মুখ দেখাবেন তখন। আজকে এই যে দুজন এখানে এসেছে, দুজনকে আমি একই প্রশ্ন করতে চাই, এতগুলো মেয়ের সাথে আপনারা এই ধরনের কাজ করেছেন, ভালোবাসার জায়গা যদি বলেন, নিজের সন্তানকে তো নিশ্চয়ই ভালোবাসেন যত অপরাধী হোক না কেন আপনার স্ত্রী, আপনার মেয়েকে নিয়ে কখনো চিন্তা করতে পারেন যে আপনার মেয়ে যদি কখনো আপনারই মতো একটা ছেলের দ্বারা এভাবে অন্যায়ের শিকার হয়?
অ্যাকচুয়ালি তখন কি বলবো,
আপনার মনে হয় না যে এর চেয়ে বড় পরাজয় আর কি হতে পারে সন্তানের কাছে? এবং আপনারও তো একই কথা, আপনারও তো একটা মেয়ে আছে।
হ্যাঁ আছে, আমি আরো,
আমরা তো
তো আমি যখন কিছুদিন আগে বাসায় যাই ওটা দেখতে, দেখার জন্য, তো আমি ওকে যখন কোলে নি, তো আমারে বলতেছে পাপা, ডাক দিচ্ছে। দেওয়ার পর আমার মনের ভিতরে একটা ই কাজ করছে যে কিরে,
আমারে তো বলি, কিন্তু ও আমারা এসে ওই দিন বারবার এই কোশ্চেনটাই করতেছে, আমি ওভাবে
কি করতেছি, আমরা
দুইটা বাচ্চা ওগুলা বলি, ও
আমাদের মেয়েদের সাথে যদি এই ধরনের কেউ কিছু
কঠিন হইছে কয় না, আমারে আমি কোলে নিছে আর আমারে পাপা বাবা করতেছে, ও আমারে সবসময় খালি কোশ্চেনটাই করে
বলতেছি ওরে যে দেখ দোস্ত, যা করছিস করছিস, এখনো আমাদের সময় আছে, চল আমরা ভালো হয়ে যাই, এ পথে আর আমরা পা রাখবো না।
আর
তখনই আমরা একটা স্থির সিদ্ধান্ত নিই, আমি অন্তত আমরা দুজনে একসাথেই সিদ্ধান্তটা নিই, আমি মনে মনে ভাবি যে আজকের পর থেকে আর আমরা কোনো এই ধরনের খারাপ কাজের সাথে জড়িত হব না।
আপনারা যদি সত্যি সত্যি ভালো হয়ে যান, তাহলে আমার যাহা বলিব সত্য বলিব জায়গাটা থেকে আপনাদের প্রতি একটা সাজেশন থাকবে। সেই সাজেশনটা দুটো সাজেশন, একটা হচ্ছে আইনি সংস্থা যদি কখনো আপনাদেরকে ধরে চাক্ষুষ প্রমাণ সহ, সেই শাস্তি আপনারা মাথা পেতে নেবেন কিনা?
হ্যাঁ অবশ্যই, যেহেতু অপরাধ করছি অবশ্যই,
এবং সেটা মেনেই আপনারা যাহা বলিব সত্য বলিব এসেছেন, একটা সমাধান হয়ে গেল। দু নম্বরটা হচ্ছে, যতদিন পর্যন্ত আপনারা আইনি সংস্থার হাতে ধরা আপনারা পড়ছেন বা শেষ দিন পর্যন্ত, জীবনের মৃত্যু শেষ দিন পর্যন্ত যদি ধরা না পড়েন, তাহলে যাহা বলিব সত্য বলিব লাখ লাখ শ্রোতাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা রিকোয়েস্ট থাকবে। কম্পিউটারের ভাইরাস যারা তৈরি করে তারা জানে কিভাবে অ্যান্টিভাইরাস তৈরি করতে হবে। আপনারা যেহেতু এই অপরাধের সাথে জড়িত আছেন, সুতরাং আপনারা জানেন এই অপরাধগুলো কিভাবে সংগঠিত হয়। আপনারা 70-80টা মেয়ের সাথে এভাবে করেছেন, আপনারা যদি তার তিনগুণ মেয়েকে এই পথ থেকে সেভ করতে পারেন, হ্যাঁ, কারণ আমরা জানি যে আজকে সোহান এবং রোহান এখানে এসে জীবনের অপ্রিয় সত্যগুলোতে স্বীকার করেছে এই কথাগুলো। এই সমাজে অসংখ্য সোহান এবং রোহান আছে যারা এটা শোনার পরও সতর্ক হবে না এবং তারা একই কাজগুলো কন্টিনিউ করে থাকবে। আপনারা যদি বাকি জীবনটা এই ওয়াদাটা করতে পারেন যে আর কোন সোহান এবং রোহানকে, যেটা আপনাদের চোখের সামনে ঘটে যাবে বা আপনারা বুঝতে পারবেন যে ঘটনাগুলো ঘটছে, সেখানে অন্তত একটা নিরপরাধ মেয়েকে সেখান থেকে সেভ করবেন, এই ওয়াদাটা কি আপনারা করতে পারবেন?
হ্যাঁ পারবো,
অবশ্যই
আমি স্টপ করার জন্য চেষ্টা করবো আপ্রাণ।
আপাতত চেষ্টা করবো। আর প্লাস হলো যে যারা এগুলা করতেছে তাদেরকে বলতেছি যে আসলে এই কাজটা করবে না,
করো না,
আমরা খুবই খারাপ অবস্থায় আছি, আমরা একসময় খুব ভালো ছিলাম।
অলরেডি আমরা সবাই বলি যে ভাই তোমরা এগুলো করো না, আমরা করে খুব খারাপ অবস্থায় আছি। আমাদের জীবনের কাহিনীটাও তাদের বলি যে এগুলো তোমরা করে না,
এমন একটা
পর্যায়ে আছি,
এক বেলা খাইতে পারি এক বেলা খাইতে পারি না, বউ বাচ্চারও ঠিক মতন সময় দিতে পারি না।
আপনারা কি কারো কাছে ক্ষমা চাইতে চান?
হ্যাঁ,
আপনাদের এরকম অপরাধ করেছেন জানে না এখন পর্যন্ত, তার কাছে তার সঙ্গে সরাসরি কথা বলতে চান আমাদের অনুষ্ঠানে?
জি জি।
ওকে প্রিয় শ্রোতা, এই পার্টি হচ্ছে ক্ষমা চাওয়ার পর্ব, এবং সোহান ও রোহান কার কাছে ক্ষমা চায় সেটা আমরা দেখব এই মুহূর্তে। আর ক্ষমা চাওয়ার ব্যাপারটি পুরো অনুষ্ঠানেই পরিকল্পিত ছিল, ফোনে কানেক্ট করার কাজটি করেছে আর্যে সুমন। কে কানেকশনে আছে, কি ব্যাপার, আমরা আসলে বিহাইন্ড থেকে একটু শুনতে চাই, তার কোন একটা কথোপকথনের মাঝখানে হয়তো বা আমি প্রবেশ করব। প্রিয় শ্রোতা, আমরা এই মুহূর্তে একজনের সাথে ফোনে কথা বলার চেষ্টা করছি, চলুন দেখা যাক কি ঘটে।
আমার
একটা ওয়াইফ থাকার পরেও আমি তোমার সাথে কথা বলি,
এখন থেকে আর বলবো না তো, হঠাৎ করে এরকম চাইছি, ভয় পাইছো?
হ্যালো, আপনি কি সুমি বলছেন? হ্যালো, আমি এবিসি রেডিওর আরজি কি প্রিয়া, আমি যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে বলছি। আপনি যে ছেলেটার সাথে এতক্ষণ ধরে কথা বলছিলেন, সে আমাদের এই অনুষ্ঠানে এসে তার জীবনের অপ্রিয় সত্য, তার জীবনের যে অনেকগুলো ভুল এবং অনেকগুলো মেয়ের সাথে সে প্রতারণা করেছে সেগুলো সে স্বীকার করেছে, এবং আপনিও তার এক ধরনের শিকার, সে আপনার ব্যাপারও সে এখানে বলেছে। আমরা আসলে টেস্ট করছিলাম যে সে মেয়েদের সাথে কিভাবে কথা বলে, তো সে আপনার সঙ্গে ভাবে কথা বলল এবং আপনার সম্পর্কে সে আমাদেরকে তথ্য দিয়েছে যে আপনি সবকিছু জানেন, জানার পরেও আপনি তাকে লাভ করেন এবং আপনি তাকে বিয়ে করতে চান, এটা কি সত্যি?
জানি না।
আপনি কি জানেন যে ছেলেটার সঙ্গে আপনি কথা বলছেন সেই ছেলেটা কত মেয়ের জীবন নষ্ট করেছে? আপনাকে সে বহুবার বলেছে, আপনি বিশ্বাস করেছেন?
কি বলছো?
আপনাকে বহুবার সে বলেছে যে তার একটা স্ত্রী আছে, সেই স্ত্রী থাকার পরেও সে আরেকটা মেয়েকে বিয়ে করেছে, এবং সেকেন্ড যে মেয়েটাকে সে বিয়ে করার জন্য প্রিপারেশন নিচ্ছিল সেই ঘটনা তার বাড়িতে জানাজানি হয়ে যাওয়ার পরে তার মা সুইসাইড করে, এই ঘটনাগুলো কি আপনাকে কখনো বলেছে?
না।
আপনি আজকে জানলেন এবং ও আমার ডান পাশে বসে আছে, এবং এগুলো জানার পরে আপনার সিদ্ধান্ত কি হবে? আপনি কি তার সাথে কথা বলতে চান?
বলতেছি যে যা করে তার কর্মফল কি, ও কিছু করলে সেটা তো আমি ভোগ করবো না, না যে যা করবে ও যদি কিছু করে তাহলে ওরই ভোগ করতে হবে, তাহলে কি?
হ্যাঁ, তো তাহলে আপনি যদি ওকে তার পরেও বিয়ে করেন, আপনার কি মনে হয় না যে ওর বিবাহিত স্ত্রী হিসেবে ওর অপরাধ হিসেবে আপনাকে অনেক বড় ধরনের অপরাধ কিংবা শাস্তি ভোগ করতে হতে পারে?
ভালোবাসা কিন্তু অনেক প্রকার হয়, শুধু যে কাছে পাওয়ার জন্যই মানে ভালোবাসে সেটা কিন্তু না। ও তো আমার সঙ্গে খারাপ ভেদ করেনি না, তো হয়তো বল লাইফ অনেক ও অন্য কারোর সাথে অনেক খারাপ ব্যবহার করছে, তো আমার সাথে তো কিছু করেনি তাহলে।
ওকে ফাইন, আপনার কাছ থেকে আমরা পেয়ে গেছি, আপনি ওর সাথে কথা বলতে চান?
বলতে, হ্যাঁ বলতে পারবো না, না বলতে পারবো না।
ওকে, আপনাকে ফোন করেছিলাম আসলে আমাদের একটা প্রুফের দরকার ছিল, সেটা আমরা পেয়ে গেছি। আপনাকে অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলার জন্য, অনেক ধন্যবাদ।
আমরা যেটা দেখলাম সেটাতে আসলে মন্তব্য যেটা করতে হবে যে কিছু কিছু মেয়ে সচেতন নন, তারা কিছু কিছু ব্যাপার থাকে যে জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়ার মতো। আমার কাছে ফোন কলটা মনে হয়েছে যে এরকমই ব্যাপার, যে হলে হবে তো ব্যাপারটা কি, এরকম একটা ব্যাপার। যাই হোক, এই সব বেহায়াপনা জীবনে অনেক সময় অনেক বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে, সেটা থেকে আমার মনে হয় অনেকেরই সতর্ক থাকা উচিত। কথা বলতে না বলতে আরো একজন ফোনে কানেক্ট হয়ে গিয়েছেন, আমরা জানি না এই পর্যায়ে কি ঘটতে যাচ্ছে, চলুন যাওয়া যাক।
হ্যাঁ, কোথায়? আসলে আমি তোমার কাছে ফোন করছি মাপ চাওয়ার জন্য। আচ্ছা।
ওকে প্রিয় শ্রোতা, এই ফোনটি কানেক্ট করা সম্ভব নয় এবং আপনারা বুঝতেই পারছেন যে মেয়েটি ফোনটি সঙ্গে সঙ্গে রেখে দিয়েছে, কারণ তার পুরনো অতীত, যে অতীত তাকে অনেক বেশি হয়তো কষ্ট দেয়, সেই অতীতটি মনে পড়ে গিয়েছে। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে চেষ্টা করেও তাকে কানেক্ট করতে পারবো না, বিকজ আমাদের অনুষ্ঠানের সময় একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি। আমরা শুধু আপনাদেরকে স্যাম্পল দেখানোর চেষ্টা করেছি, ক্ষমা চাইলেই কি আসলে ক্ষমা পাওয়া যায়, ক্ষমা ব্যাপারটি আসলে অতটা সহজ নয়। তাদের জীবনে যেমনটা হয়েছে সেরকম ঘটনা আপনার জীবনে ঘটে, এরকম ক্ষমার দ্বারে এসে নিজেকে আপনি যদি দেখেন সেটার পরিণতি শেষ পর্যন্ত কি হতে পারে সেটাও আপনারা দেখলেন। অভিশাপ থেকে আসলে মুক্ত হওয়া যায় না।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে এদের জীবনের অপ্রিয় সত্য, এবং এই অপ্রিয় সত্যের যে সোশ্যাল ডাইমেনশন, সেই সামাজিক ব্যাপারগুলো নিয়ে এখন আজকে আমরা আমাদের এক্সপার্ট প্যানেলে যিনি ছিলেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তার মুখোমুখি হব। তো ডক্টর তাজুল ইসলাম, আপনি কি মনে করেন কোন কোন জিনিসগুলো আপনার মনে হয়েছে যে নক করার মতো?
রোহানজন সোহানের কাহিনী শুনলাম, এটা আপনাদের আরো পূর্ববর্তী যে সমস্ত কাহিনী ছিল তার সঙ্গে অনেকটাই মিলে, তবে একটা পার্থক্য হচ্ছে যে তারা শুধু কেবল মেয়েদের এভাবে জন্য হয়রানি বা তাদেরকে নিয়ে বিভিন্ন কেলেঙ্কারি করার মধ্যেই তারা তাদের কর্মকাণ্ড সীমিত রেখেছে, অন্য কোন অপরাধ বা মাদকে তারা যায়নি। তবে যে কথাটা আমরা ক্রিমিনোলজিস্টে বলে থাকেন সেটা হচ্ছে ছোটকাল থেকে যারা বকে যায় বা নষ্ট হয়ে যায়, বিচ্ছিত ধরনের আচরণ করে, তাদের ভিতরে অনেকজনের লক্ষণই থাকতে পারে। একেবারে সার্বিকভাবে তারা সব ধরনের অপরাধে জড়িত হতে পারে, মাদক থেকে শুরু করে যৌন অপরাধ থেকে শুরু করে খুন খারাপ ডাকাতি রাহাজানি হতে পারে। তবে কিছু কিছু লোকের ক্ষেত্রে বিশেষ বিশেষ একটা শুধু অপরাধের সংশ্লিষ্ট হয়ে যেতে পারে এবং সেটা তাদের মধ্যে অনেকটা আসক্তি বা একটা নেশার মতন হতে আসতে পারে। সেটা তারা প্রথম প্রথম হয়তো বুঝতে পারে না, কিন্তু যখন পরবর্তী পর্যায়ে বিভিন্ন ধাক্কা খায় বা কোনো দখল যায় বা কোন রকমের সামাজিক বা আইনগত সমস্যার মধ্যে পড়ে অথবা কোনো আবেগগত ভাবে কোন রকমের মোচড় খায় বা ধাক্কা খায়, তখন হয়তো তাদের ভিতরে রিয়েলাইজেশন আসে যে না, আমরা এতদিন অপরাধ করছি, অন্যায় করছি, ভুল করেছি। বিশেষ করে তারা যেহেতু দুজনেই বিবাহিত জীবন যাপন করতেছেন আর তারা সরাসরি আরো কোন যৌন সংসর্গে গেঁথে থাকলে তাদের আরো অনেক কোনো রিস্ক ছিল, যৌন বাহিত রোগ হওয়ার সম্ভাবনা ছিল, অথবা তারাও নিজেরাই তারা যে অন্যকে ঠকাচ্ছিল মনে করতেছে, তারাও যেকোনো রকমের ভাবে ব্ল্যাকমেলিং এ পড়তে পারতো, অথবা যেকোনো রকম এখন যেরকম গুম অপহরণ হয়, মেয়েরা কিন্তু প্রেমের নাম নিয়েই তাদেরকে নিয়ে যায়, তারপর ওখানে গিয়ে আটকে ফেলে, এরকম তারা যে এরভাবে খেলতেছিল যে অন্যদের উপর এরকম অত্যাচার করতেছিল বা অন্যদের উপর এরকম নিপীড়ন করতেছিল, তাদের বোঝা উচিত ছিল যে কোনো সময় তাদের উপরও উল্টা এরকম নিপীড়ন হতে পারে, তাদের উপরও এরকম অপরাধ করতে করার সম্ভাবনা আছে। অতএব তারা নিজের বিপদের কথা চিন্তা করে, সমাজ মহাসমান ধর্ম এবং আইনগত দিক চিন্তা করে এবং সংসার কত চিন্তা করে, বিশেষ করে ছেলে মেয়ের দিকে চিন্তা করে, তারা এখন কঠিন পণ নিয়ে, দৃঢ় পণ নিয়ে সৎপথে সুন্দর পথে আগে যাবে, এটি আমরা আশা করি।
অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার জন্য।
প্রিয় শ্রোতা, আমরা রোহান এবং সোহানের যে আত্মোপলব্ধি এবং বিবেক বোধ সেটা শুনলাম। আমরা এই পর্বটি এখানেই শেষ করছি, তবে যাহা বলিব সত্য বলিব শেষ হচ্ছে না, আমরা একটু পরেই বাকি সেগমেন্টগুলো নিয়ে ফিরে আসছি আবার।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে, যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন, পরিবার সমাজ রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে, তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক, নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে, আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে, সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্য যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা ফেসবুক, SMS এবং ইমেইলের মাধ্যমে বিভিন্ন মতামত পেয়েছি আপনাদের। আমরা কিছু কমেন্টস এই মুহূর্তে পড়ে শোনাচ্ছি। প্রণব লিখেছে, আমার মনে হয় যারা এই ধরনের কাজ করে তারা বিকৃত মস্তিষ্কের। শিশির লিখেছে, রোহানের মায়ের জন্য কষ্ট হচ্ছে, ছেলের জন্য মায়ের আত্মহত্যা করতে হয় এটা ভাবতেও কষ্ট হচ্ছে। লিপি লিখেছে, মায়ের মৃত্যুর পর রোহান এই নোংরা কাজ করে মায়ের আত্মাকে কষ্ট দিয়েছেন। হাসনাত লিখেছে, সোহান ঘরে বউ রেখে যে নোংরা কাজ করছে তাতে তার বউয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। মনির লিখেছে, রোহান এবং সোহান দুইজনেরই চরিত্রের সমস্যা রয়েছে, পরিস্থিতি তাদের বাহানা মাত্র। সিরাজ লিখেছে, ওরা কি আদৌ ভালো হতে পারবে, এটা তো ওদের মানসিক রোগ। সেলিনা লিখেছে, মেয়েদেরকে ছেলেরা সবসময় ভোগের পণ্য ভাবে কেন। শিহাব লিখেছে, আমার মনে হয় মেয়েরা মাঝে মাঝে ইচ্ছে করে রোহান এবং সোহানদের মতো মানুষদের সুযোগ করে দেয়। রোহান এবং সোহান, আপনারা এই মতামতগুলো শুনলেন এবং এর বাইরেও আমরা হাজার হাজার কমেন্টস পেয়েছি আমাদের ফেসবুকে, তো কি বলার আছে আপনাদের?
আসলে ওরা যা বলছে এটাই সত্য বলছে, যে আসলে এটাই উচিত আমাদের, যে আমরা যে অন্যায়টা করছি যে অন্যায়টার এটাই শাস্তি পাওয়া উচিত।
আপনি নিজেও সেটা ফিল করেন?
হ্যাঁ, ফিল করি, বিদায় তো যা বলিব সত্য বলিব এখানে আসছি।
এবং শাস্তি যে আপনি আপনার জায়গা থেকে কম পাচ্ছেন না সেটাও তো অনেকেই বলেছে।
হ্যাঁ, এটাও বুঝতে পারতেছি।
এই জায়গাগুলোতে আসলে কিছু বলার থাকে না প্রিয় শ্রোতা। আপনারা যেটা বলেছেন সেটাও যেমন কষ্টকর, এবং একই সাথে ওরা যেটা ফিল করছে সেটাও খুব কষ্টকর। ওরা নিজেরাও কখনো এই ধরনের জীবন চায়নি। আপনার কিছু বলার আছে রোহান, এই যে এত লোক আপনাদেরকে কি বলেছে?
আসলে বিষয়টা হলো কি, আমি যেটা করেছি এটা যেন আর কেউ না করে, আমি এটা মানে এখন বলতে চাই, আমি যে ভুলটা করেছি এই ভুলটা যেন কেউ কখনো না করে।
আপনারা গালমন্দ করতেছেন, করেন, সমস্যা নেই, আমরা গালমন্দ মাথাপিতে নিয়ে বাড়িতে চলে যাচ্ছি, কিন্তু আদার্স এরকম আর যে কেউ এরকম গালমন্দর ইয়েতে না পড়তে হয়, আপনারা একটু সবাই আমাদের মতন এইরকম ইয়েতে থাকবেন।
আপনারা যতই বকা দেন আমাদের দিতে পারেন, আমরা অন্যায় করছি, আমরা স্বীকার করছি, আমাদের মতো যাতে আর কেউ এই ধরনের কাজের সাথে লিপ্ত না হয় সেদিকেই সবাই খেয়াল রাখবেন।
প্রিয় শ্রোতা, শেষ হলো তাদের কনফেস পর্ব।
আমরা এবার যাহা বলিব সত্য বলিব নিয়মিত সেগমেন্ট চিঠিপত্র বা মেইলের জায়গাটিতে যেতে চাই। আমাদেরকে গত সপ্তাহে মেইল করে নিজের ভুল স্বীকার করেছিলেন ইনামুল কবির। ইনামুল কবিরের যে আত্ম উপলব্ধি বা বিবেক বোধ ভুলের জায়গাটি, সেটা আমাদেরকে পড়ে শোনাচ্ছে আর যে সুমন।
যাহা বলিব সত্য বলিব।
আমি ইনামুল কবির, বাড়ি বাগেরহাট। আমি ঢাকায় বাসে হেলপারি করতাম, মাঝে মাঝে যাত্রীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করতাম। পরে সেই টাকা আমরা বাসের তিনজন, আমি, কন্ট্রাক্টর আর ড্রাইভার সমান ভাগে ভাগ করে নিতাম, এজন্য প্রায় বেশি যাত্রী তুলতাম। এর চেয়েও বড় অপরাধ হচ্ছে, একদিন একটা বুড়ো লোককে বাসে তুলি বেশি টাকা নেয়ার লোভে, কিন্তু পাইনি বলে লোকটি তার স্টেশনে নামতে চাইলে আমি তাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে নামিয়ে দিই। লোকটি বাস থেকে পড়ে গিয়ে হাতে পায়ে আঘাত পায়। আমরা সেখানে অপেক্ষা না করে দ্রুত গাড়ি নিয়ে চলে আসি। আমার সেই জঘন্য কাজের জন্য আজও নিজেকে লজ্জিত মনে হয়। সবার কাছে অনুরোধ থাকবে, এই ধরনের জঘন্য কাজ কেউ যেন না করেন।
যাহা বলিব সত্য বলিব।
ইনামুল কবির, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই উপলব্ধির জন্য। যে ভুল হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, এই আত্ম উপলব্ধি সারাটা জীবন ধরে আপনার মধ্যে থাকুক, এবং একই সাথে আপনার মতো ভুল যারা করতে পারে তাদের জায়গাটিতেও অনেক অনেক বেশি সতর্কিত আচরণ তারা করুক, আমরা এই প্রত্যাশা করি। তাহলে আমরা বলতে পারবো যাহা বলিব সত্য বলিব সাকসেস করেছে। প্রিয় শ্রোতা, আমরা এখানেই শেষ করতে চাই আজকের যাহা বলিব সত্য বলিব। তবে আমরা জানি অপরাধ আজকের পরে শেষ হবে না, এবং ভুল করাটাও আজকের পরে শেষ হবে না। হয়তো বেশ কয়েকজন মানুষ আজকের এই JBSB থেকে সচেতন হয়েছেন, কিন্তু একইভাবে ঠিক বেশ কয়েকটি অপরাধ আগামী সপ্তাহে হবে, ভুল হবে, কিংবা সারাটা জীবন ধরেই হবে। আমরা এই ভুলগুলোকে আপনাদের সামনে এনে দেখাতে চাই, ভুল করলে কি হয়, ভুল কেন হয়, এবং ভুলের শেষ পরিণতি কি হয়। আগামী সপ্তাহের জন্য অপেক্ষা করুন। আরো একবার পর্দা উঠবে যাহা বলিব সত্য বলিব। আরো একবার আমি, আরজে সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, আমাদের পুরো টিম যাহা বলিব সত্য বলিব নিয়ে হাজির হয়ে যাবে আগামী রবিবার ঠিক রাত 11:20। সে পর্যন্ত ভালো থাকুন, আজকের মতো শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.